This track was downloaded from FusionBD.com.
সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অন্ধকারের গল্পে। শুরুতেই ভাবতে পারেন যে কে কথা বলছি, কথা বলছি ইভান। ন্যাচুরালি এখানে জুয়েল তিনি কথা বলেন, এবং আজ যে কোনো কারণেই হোক জুয়েল তিনি অনুপস্থিত আছেন, বাট পুরো সময়টা আপনার সাথে আছি ইভান। অন্ধকারের গল্পে ঢাকা এফএম 90.4 সবসময় তুলে আনে সমাজের একদম সম্প্রতি ঘটে যাওয়া এমন কিছু বা আলোচিত ইস্যু যেগুলো মানুষ জানতে চায়, আপনাদের এক্সপেকটেশন থাকে, আপনারা শুনতে চান, তার গভীরে যেতে চান, তার মর্ম কথা, তার ভেতরকার অনেক কিছুই আপনাদের জানার থাকে। অন্ধকারের গল্পের টিম সবসময় সেই চেষ্টাটা করে যে ঘটনাগুলো ঘটে আমাদের চারপাশে এবং যে ঘটনাগুলোর প্রতি মানুষের একটা অদম্য আগ্রহ থাকে, সেই ঘটনাগুলোর ভিতরে যাবার, সেই ঘটনাগুলোর ভেতর থেকে যতখানি বের করে আনা সম্ভব কি ঘটেছিল, কি হয়েছিল, সেই সব কিছু নিয়ে অন্ধকারের গল্পের টিম অনবরত কাজ করে বেড়ায়, ছুটে চলে প্রত্যেকটা ঘটনার পিছনে পিছনে, ছুটে চলে প্রত্যেকটা ঘটনার সাথে। ঘটনা মাত্রই এই অন্ধকার গল্পের টিম সেখানে পৌঁছে যায়। আজ আপনারা সবাই জানেন, যারা ঢাকা এফএম 90.4 টিউন ইন করেন, করে থাকেন, ন্যাচারালি শোনেন, কিংবা বিভিন্ন মিডিয়ার কল্যাণে, আপনারা কিন্তু সবাই জানেন আজ এই দিনটি রোববার রাত ঠিক 10:30 অন্ধকারের গল্পে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপি। এবং সম্প্রতি জাতীয় দলের পেস বোলার রুবেল হোসেনের সাথে তার সম্পর্কের টানা পড়েন মামলা আরও বেশ কিছু ইস্যু নিয়ে সারা দেশ যখন জমজমাট, সারা দেশ যখন একেবারেই তোলপাড় হয়ে আছে এই ঘটনায়, অন্ধকারের গল্পের টিম সেই ঘটনার গভীরে যেতে চেয়েছে, শুনতে চেয়েছে তাদের কথা, এবং খুব সফলভাবে সেই গল্পের অন্যতম আমাদের চরিত্র হ্যাপি তিনি আজ স্টুডিওতে আছেন, তার কথাগুলো শুনব। তিনি অলরেডি আমাদের অফিসে এসে উপস্থিত হয়েছেন এবং প্রস্তুতি নিচ্ছেন আপনাদের সামনে তার কথাগুলো তুলে ধরবার। এবং ঢাকা এফএম 90.4 আপনি টিউন ইন করে থাকলে সব কথাগুলোর সাথেই আপনি থাকতে পারবেন। শুধু তাই না, আমাদের এই অন্ধকার গল্পের টিম যে টিম মেম্বাররা আছেন তারা প্রতিনিয়ত চেষ্টা করছেন সবগুলো ঘটনার পাশে পাশে থাকবার, তার ভিতরে যাবার। এবং এই আজকের যে ঘটনা নিয়ে আমরা কথা বলবো, আমাদেরকে অনেকেই অনেকভাবে সহযোগিতা করেছেন, স্পেশালি বলতে চাই risingbd.com, যারা একেবারে শুরুর দিন থেকে এই ঘটনা যখন সবার সামনে আসলো, হ্যাপি তিনি মামলা করলেন সেই 13 ডিসেম্বর, সেই থেকে শুরু করে একদম টোটাল টেক কেয়ার যাকে বলে risingbd.com, তারা কিন্তু সাথেই ছিলেন, তারা পাশেই ছিলেন। আজ আমাদের সাথে risingbd.com এর দুজন প্রতিনিধিও স্টুডিওতে উপস্থিত থাকবেন, উজ্জ্বল জিসাম যিনি ক্রাইম রিপোর্টার risingbd.com, এছাড়াও আমাদের সাথে থাকবেন risingbd.com এর বিনোদন রিপোর্টার রাহাত সেফুল, তাদের কাছ থেকেও কথা শুনবো। আমাদের মূল আকর্ষণ, আমাদের মূল শুনতে চাওয়া নাজনীন আক্তার হ্যাপির কথা, কি ঘটেছিল, কি হয়েছিল। একটা সম্পর্ক অনেক সুন্দর থাকে, সেই সম্পর্কটা মানুষ কি সবার সামনে এমনি করে তুলে নিয়ে আসে? প্রত্যেকটা সম্পর্ক দেখে আমরা আঙুল দিয়ে বলতে চাই যে এই সম্পর্কটা অনেক বেশি সুন্দর, আদর্শ হতে চাই। হ্যাপি তিনি একজন চিত্রনায়িকা, রুবেল হোসেন আমাদের অহংকার, সবকিছু মিলিয়ে তাদের সম্পর্কটা হওয়ার কথা ছিল যাদেরকে দেখে আমরা ভালোবাসতে চাইব, তাদেরকে দেখে আমাদের তরুণ সমাজ যারা ভালোবাসা বাসির বন্ধনে আছেন তারা অনেক বেশি ইন্সপায়ার হবেন। তারা সেই বিপরীত চিত্রটাই দেখলেন, ভালোবাসা নিয়ে ভীতিজনক অবস্থায় চলে গেলেন। এটা কি শুধুমাত্রই ভালোবাসা ছিল, শুধুমাত্রই মোহ ছিল, নাকি অন্য কিছু? কেনই বা হ্যাপি এমন করে নিজেকে সামনে নিয়ে আসলেন, কেনই বা তিনি মামলা করলেন, কতটুকু সত্যি পুরো ঘটনার ভিতরে আছে বা কতটুকুই বা মিথ্যা, সেই সব কিছু আমরা হয়তো কেউই জানি না, হয়তো অনুমান নির্ভর অনেক ধরনের কথা বলি, হয়তো বা আমাদের মগজ যেভাবে সাড়া দেয় সেইভাবে আমরা রেসপন্স করতে শুরু করি, কিন্তু আসল ঘটনা কি সেটা আমরা জানতে চাই। সেই জানবার প্রয়াসে, সেই জানবার রাস্তায় শুধুমাত্র অল্প একটুখানি চেষ্টা করেছে অন্ধকারের গল্পের টিম, এবং আজ আপনাদের সামনে আমরা সেই সব কিছু তুলে ধরতে চাই। পাশাপাশি আপনাদের মতামতগুলোও চাই। কিছুক্ষণের ভিতরে আমাদের ফেসবুকের ফ্যান পেজে একটি ছবি পোস্ট করা হবে এবং সেখানে আপনাদের কথাগুলো শুনতে চাই। আপনাকে আমি অ্যাড্রেসটি বলতে চাই, facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন, যেটা ফেসবুক থেকে অফিসিয়ালি ভেরিফাইড। আবারও বলছি, facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করলেই ফেসবুক থেকে অফিসিয়ালি ভেরিফাইড আমাদের ফ্যান পেজটি পাবেন, যেখানে এসে আপনি খুব সহজেই আমাদের এই আয়োজনের সাথে থাকতে পারবেন, রাইট? এবং এছাড়া আপনি কিন্তু SMS করতে পারেন, যদি আপনি আমাদেরকে মেসেজ করতে চান, যে কোনো কিছু শেয়ার করতে চান, জানাতে চান, লিখতে পারেন 16260 এই নাম্বারটিতে, আবারও বলছি 16260 এই নাম্বারটিতে আপনাদের কথাগুলো শুনতে চাই, আপনাদের সুবিবেচিত মতামতগুলো জানতে চাই এবং অপেক্ষায় আছি একদম মাঝরাত পর্যন্ত অবশ্যই আপনি আমাদের সাথে থাকবেন তেমনটাই চাইছি। পাশাপাশি বলতে চাই আপনাদের যে কোনো মতামত আমরা কিন্তু একেবারেই সম্মানের সাথে গ্রহণ করি, শুধু একতরফা কোনো কিছুই আমরা শুনবো না, আমরা বিবেক দিয়ে বিচার বিশ্লেষণ করব আসলে কি ঘটেছিল। ইভানকে শুনছেন আপনি এই মুহূর্তে, আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হবেন অনেকেই এবং যার কথা শুনবার অপেক্ষায় আসলে আপনারা সবাই অপেক্ষা করে আছেন, তিনি অবশ্যই আমাদের মাইক্রোফোনের সামনে আসবেন। কিছুটা সময় হয়তো আমরা নিচ্ছি, কিছুটা সময় পরই সেই কাঙ্ক্ষিত কথাবার্তা কিন্তু আপনি শুনতে পারবেন এবং তার কাছ থেকে আজকে আমরা মূলত মূল কথাগুলো শুনবো। পাশাপাশি আরও দুজন মানুষের কথা বলেছি, তাদের কথাগুলো আমরা শুনতে চাই, তাদের কাছ থেকেও শুনবো যারা শুরু থেকে ছিলেন সেই risingbd.com। এর পাশাপাশি আমাদের আজকের এই অনুষ্ঠানটিকে আপনাদের কাছে পৌঁছে দেবার জন্য, আপনাদের কাছে এই অনুষ্ঠানের খবরগুলো পৌঁছে দেবার জন্য অনেকগুলো পত্রিকা কাজ করেছে, তাদেরকেও আমরা অবশ্যই কৃতজ্ঞতা জানাতে চাই এবং আমাদের অ্যাকনলেজমেন্ট পৌঁছে দিতে চাই। ইত্তেফাক, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, মানব কণ্ঠ, আমাদের সময়, ভোরের পাতা, সবাইকে আমরা অবশ্যই কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই নিউজটি কভার করার জন্য। এর পাশাপাশি আরও অনেক নিউজ যাদেরকে হয়তো যাদের নাম বলা হলো না কিন্তু আমাদের নিউজটি করেছেন, তাদেরকেও আমরা শুভেচ্ছা জানাতে চাই। এছাড়াও বলতে চাই বাংলা নিউজ, বাংলা মেইল, দ্য রিপোর্ট, ঢাকা টাইমস অনলাইন পত্রিকাগুলোও কিন্তু এই আজকের অনুষ্ঠানটির এই স্পেশাল পর্বটি সামনে নিয়ে এসেছেন। বন্ধুরা, আপনাদের কথাগুলো শুনবো, অবশ্যই আপনারা যার অপেক্ষায় আছেন তিনি কিছুক্ষণের মাঝখানে আসবেন। এর মাঝখানে আপনাকে বলতে চাই আরও একটিবার ফেসবুকের অ্যাড্রেস এবং আমাদের SMS করার নিয়ম এটাও বলতে চাই। পাশাপাশি বলতে চাই আজ আমরা শুনব নাজনীন আক্তার হ্যাপির কথাগুলো, তিনি কেনই বা মামলা করলেন, কেনই বা এই ভালোবাসার সম্পর্কটাকে এভাবে করে সামনে তুলে আনলেন, সেটার পিছনে কি থাকতে পারে, কতখানি যুক্তি আছে তার কথার পিছনে, আসলে আমাদের সমাজটা কতখানি সাপোর্ট করছে তাদেরকে, কিংবা ঘটনাটা কি ছিল, সেই সমস্ত রহস্য হয়তো একবারে উন্মোচন করা সম্ভব না, কিছুটা হলে আমরা কাছাকাছি যেতে পারবো। আবারও বিনয়ের সাথে বলছি আমরা পুরো ঘটনাটা অবশ্যই বিবেকের মাধ্যমে আমাদের সুবিবেচিত চিন্তাধারা দিয়ে বিচার করব, সেই কথাগুলো আপনারা শুনবেন। আপনারা একেবারেই তৈরি হয়ে নিন, টিউন ইন করে থাকুন অনলি অন ঢাকা FM 90.4 এই স্টেশনটিতে, যেটা বাংলাদেশের সর্বপ্রথম ফুল HD FM স্টেশন। এবং আপনার সাথে পুরো সময়টা আমি ইভান রয়েছি, অন্ধকারের টিম পুরো টিমটাই কিন্তু রয়েছে, সময়ের সাথে সাথে আপনাদের কথা, আপনাদের সব কিছু নিয়ে আমরা কথা বলতে চাই। পাশাপাশি যার কথা শুনতে চাইছেন তিনি অবশ্যই আপনাদেরকে মন খুলে একেবারেই তার সরলতা দিয়ে সব কথাগুলো আমাদের সামনে শেয়ার করবেন, সে অপেক্ষায় আপনিও আছেন, আমরাও আছি জানি। অবশ্যই বন্ধুরা, অনেকে আমাকে অলরেডি লেখাও শুরু করে দিয়েছেন, হ্যাঁ প্রেম ভালোবাসা অনেক চমৎকার একটি ব্যাপার, সেই ভালোবাসা টানাপোড়েন যখন তৈরি হয় তখন অনেক কিছুই ঘটে, প্রত্যেকটা ঘটনা থেকে আমরা কিন্তু শিক্ষা নিতে পারি, আমরা সেখান থেকে ভালো মন্দ কিংবা আমাদের যা যা করবার আছে সেই ব্যাপারগুলো কিন্তু আমরা অবশ্যই অবশ্যই মাথায় রাখতে পারি এবং তাতে করে ভালোবাসাগুলো, সম্পর্কগুলো অনেক বেশি চমৎকার হয়। আমরা সবাই জানি ভালোবাসা এমন একটি সম্পর্ক যেটা মানুষকে অনেক বেশি চমৎকার করে রাখে, কথায় বলে প্রত্যেকটা মানুষের জীবনে ভালোবাসতে হয়, কারণ ভালোবাসা মানুষকে পুড়িয়ে পুড়িয়ে কাঁচা সোনায় পরিণত করে। কিন্তু ভালোবাসা মাঝে মাঝে এমনও হয়ে যায় যেটা মানুষকে একবার অসহায় করে দেয়, কিংবা এরকম করে যেটা হয়তো হ্যাপি ভাবেননি কখনো কোনো FM স্টেশনে এসে, তিনি একজন চিত্রনায়িকা এমন করে তাকে কথা বলতে হবে, কিংবা রুবেল হোসেন কখনো ভাবেননি এমন করে তাকে মিডিয়াতে আসতে হবে কিংবা সংবাদ সম্মেলন করে কথা বলতে হবে। আমরা অনেক সময় অনেক কিছু ভাবি না, হতে পারতো এটা খুব সুন্দর একটি সম্পর্ক, এখনো কি সেই সম্ভাবনা ফুরিয়ে গেছে, হয়তো হ্যাঁ হয়তো না, সেই প্রশ্নের উত্তর খোঁজার আমাদের কাজ নয়, আমাদের কাজ যে ঘটনাগুলো ঘটছে বা এই ঘটনা নিয়ে যদি বলি সেখানে কতটুকুন আপনার জানতে চাওয়া আছে, আপনার মনের ভিতরে যে জিজ্ঞাসাগুলো আছে সেগুলোর কতটুকু কাছাকাছি আমরা যেতে পেরেছি, সেই সব কিছু আমরা ফিরে আসবো আমাদের অতিথিদের নিয়ে। একটা চমৎকার গানে যেতে চাই, মনের মাঝে তুই বিছানা ছবি থেকে প্রেমী ও প্রেমী।
প্রেমীয় প্রেমী দেখা দিলে তুমি আমার মনের আশায় ভালোবাসা সত্যি হলো
रब दिखता है यारा मैं क्या करूं। नजरों से तुझे छू लिया, ओह कभी तेरी खुशबू कभी तेरी बातें, बिन मांगे ये जहां पा लिया। तू ही दिल की है रौनक, तू ही जन्मों की दौलत, और कुछ ना जानू बस इतना ही जानू, तुझ में रब दिखता है यारा मैं क्या करूं, तुझ में रब दिखता है यारा मैं क्या करूं, सजदे सर झुकता है यारा मैं क्या करूं, तुझ में रब दिखता है यारा मैं क्या करूं। तरसाए तेरा साया छेड़ के चूमता, ओह तुझ मुस्काए तुझ शर्माए, जैसे मेरा है खुदा झूमता। तू ही मेरी है बरकत, तू ही मेरी इबादत, और कुछ ना इतना ही जानूं, तुझ में रब दिखता है यारा मैं क्या करूं, तुझ में रब दिखता है यारा मैं क्या करूं, सजदे सर झुकता है यारा मैं क्या करूं, तुझ में रब दिखता है यारा मैं क्या करूं।
সারা জীবন
তোর পরাণে আমারে মন বাঁধিয়াছি সারা জীবন
তোরে ছাড়া বাঁচি তোর পরাণে আমারে মন বাঁধিয়াছি সারা জীবন তোরে ছাড়া বল তুই আমায় ছেড়ে কোথায় যাবি
বল তুই আমায় ছাড়া কেমনে রবি
Thank you.
This track was downloaded from FusionBD.com.
একটি দিন যদি চব্বিশ ঘন্টা হয়, সেই দিনটির একেবারে শেষ ঘন্টায় আছি, যে দিনটি একুশ ডিসেম্বর ছিল, ঘড়ির কাঁটায় এগারোটা বেজে এক মিনিট। এবং এই শেষ ঘন্টা থেকে শুরু করে পুরো নতুন একটি প্রহরের অনেকখানি সময় জুড়ে আপনার সাথে থাকবো অন্ধকারের গল্প নিয়ে। আমার নাম হচ্ছে ইভান এবং অন্ধকার গল্পের টিম রয়েছে আজকে স্টুডিওতে। এবং যে ইস্যুটাতে আজকে আমরা কথা বলতে চাই, যে ইস্যুটাতে আজকে আমরা কথা বলার জন্য মাইক্রোফোনের সামনে হাজির হয়েছি, সেটা আপনারা সবাই জানেন। সম্প্রতি প্রচণ্ড আলোচিত ইস্যু, জাতীয় দলের পেস বোলার রুবেল হোসেন এবং চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপির সম্পর্কে টানা পড়েন, সেই সব কিছু নিয়ে আজ স্টুডিওতে ঢাকা এফএম 90.4 এর স্টুডিওতে হাজির হয়েছেন নাজনীন আক্তার হ্যাপি। পাশাপাশি বলছিলাম, শুধু তাই না, তার পাশাপাশি একদম শুরু থেকে যারা এই খবরটার পাশে আছেন, একদম শুরু থেকেই যারা খবরটার দেখভাল করেছেন, সেই risingbd.com এর দুজন প্রতিনিধি আমাদের সাথে স্টুডিওতে আছেন, তারাও অলরেডি হাজির হয়ে গেছেন। আমাদের সাথে উপস্থিত হয়েছেন উজ্জ্বল জিসান, যিনি risingbd.com এর ক্রাইম রিপোর্টার, এবং পাশাপাশি উপস্থিত হয়েছেন রাহাত সাইফুল, risingbd.com এর বিনোদন রিপোর্টার। দুজনকে আমি ওয়েলকাম করতে চাই। রাহাত ভাই, জিসান ভাই, কেমন আছেন?
ভালো, হ্যাঁ ভালো আছি। আর ঢাকা এফএম কে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এই প্রোগ্রামে ডাকার জন্য।
আচ্ছা, আপনারা দুজনই সাংবাদিকতার সাথে আছেন, যদিও দুটা আলাদা আমি ভাগ করতে পারি, ক্রাইম রিপোর্টিং এবং বিনোদন রিপোর্টার। আমি একটু আপনাদের নিয়ে কথা বলতে চাই, যে ক্রাইম রিপোর্টিং এ কেন এরকমটা, এটা একটা অ্যাডভেঞ্চার, চ্যালেঞ্জিং জায়গা, জিসান ভাই কেন ক্রাইম রিপোর্টিং কে বেছে নিলেন পেশা হিসেবে?
শুরু থেকেই আমি ক্রাইম রিপোর্টিংটাকে বেশি চুজ করতাম, চ্যালেঞ্জিং পেশা হিসেবে নিজেকে অনেক বেশি ফিট মনে করতাম।
আচ্ছা,
অনেক বেশি কাজে স্প্রিয়া থাকতো, এরপর অনেক বেশি কাজ করার ইচ্ছা, মানে থামব না, এগিয়ে যেতে চাই। এজন্যই ক্রাইম রিপোর্টিংটাকে বেছে
নিয়েছি। ছোটবেলায় খুব দুষ্টিপনা, দুষ্টামি, মারামারি, এরকম ব্যাপার ছিল কিনা?
না, আমি সব ধরনের কাজই করেছি। এর মধ্যে ক্রাইম রিপোর্টিং এ আসার একটা মেইন যে উদ্দেশ্যটা, সেটা হচ্ছে চ্যালেঞ্জিং।
আচ্ছা, চ্যালেঞ্জ নিতে পছন্দ করতেন?
জি।
ওকে, এবং পরবর্তীকালে এটা কি আপনার risingbd.com-ই প্রথম প্রতিষ্ঠান নাকি?
না না না, এর আগে আরো অনেক প্রতিষ্ঠানে আমি কাজ করেছি।
এখন ক্রাইম রিপোর্টিং কে অনেক বেশি এনজয় করছেন?
হ্যাঁ, কষ্ট আছে বাট অনেক এনজয় করি আর কি।
ওকে, আমি রাহাত ভাইয়ের কাছে জিজ্ঞেস করব, বিনোদন রিপোর্ট, একই কোশ্চেন, বিনোদন রিপোর্টিং এ কেন?
আসলে বিনোদন রিপোর্টিং এ কেমন, এটা আমি ওরকম করে মানে বলবো না যে এখানে আমি খুব টার্গেট নিয়ে এসেছি, আসলে হুট করেই সাংবাদিকতা করব এই কারণে আসলে ঢুকলাম। তারপরে বিনোদনে যখন ঢুকলাম তো দেখলাম আসলে বিনোদনের ভিতরে সবকিছুই আসলে পাওয়া যায়।
আমাদের যে মূল উদ্দেশ্য আজকে সেখানে অবশ্যই যাবো, এবং পুরো দেশবাসী আজকে নিশ্চয়ই সেই অপেক্ষায় আছে, আসলে তারা তাদের কথাগুলো শুনতে চায়। আপনারা খানিকটা বিরক্ত হয়তো হতে পারেন যে শুরুতে আমরা কেন এই ধরনের কথা বলছি, কারণ প্রত্যেকটা ঘটনার পিছনে কিছু ঘটনা থাকে এবং সেই ঘটনাগুলো তুলে আনার দায়িত্বটাও আমাদের। যে দুজন মানুষ উপস্থিত হয়েছেন আমাদের সাথে, তাদের সম্পর্কে আপনারা এর চেয়ে খুব ভালো করে আসলে পরিচয় দেওয়াটা আমার মনে হয়, আপাতত রেডিও যেহেতু আমরা দেখতে পাচ্ছি না, এর চেয়ে খুব ভালো করে পরিচয় আমরা দিতে পারতাম না। এবং এই দুজন মানুষের আরেকটা স্পেশালিটি আছে, তারা এই যে ইস্যুটা আজকে আমরা কথা বলবো, হ্যাপি, তিনি মামলা করলেন জাতীয় দলের পেস বোলার রুবেল হোসেন, তার বিরুদ্ধে প্রচন্ড ভালোবাসা ছিল দুজনের ভিতরে, নিঃসন্দেহে ভালোবাসা ছিল। আর যাই হোক না কেন, ভালোবাসায় বিভিন্ন সময় টানা পড়েন তৈরি হয়, কিন্তু সেই মামলার দিন 13 ডিসেম্বর থেকেই জিসান ভাই, রাহাত ভাই একেবারে শুরুর দিন থেকে এই ব্যাপারটাকে দেখভাল করেছেন, একদম শুরু থেকেই ছিলেন। প্রথম কিভাবে নিউজটা পেলেন, কিভাবে খবর পেলেন?
প্রথমে আমি বলতে চাই, risingbd.com নির্যাতিতদের পাশে থাকে এই উদ্দেশ্য নিয়েই, কিন্তু যেহেতু risingbd.com নির্যাতিতদের পাশে দাঁড়ায়, নির্যাতিতদের কথা তুলে ধরার চেষ্টা করে, সেই ক্ষেত্রে একজন ক্রাইম রিপোর্টার হিসেবে আমার ফার্স্ট অফ অল মনে হয়েছে যে risingbd-তে প্রথম এই নিউজটা যাবে।
আচ্ছা,
যেহেতু আমাদের আগে থেকে টার্গেট করে
দেয়া। আপনি নিউজটা একেবারে শুরুতে কিভাবে পেলেন?
আচ্ছা, আমি
প্রথম যে নিউজটা আমি পেয়েছি আমার এক কলিগের মাধ্যমে, যে হ্যাপি নাজনীন আক্তার হ্যাপি নায়িকা নামে একজন হ্যাপি আছেন, তিনি মিরপুর থানায় মামলা করতে গিয়েছেন। এর আগেও মামলা করতে গিয়েছিলেন, বাট মামলাটা হয়নি কোনো কারণে, খেলাররা এসেছিলেন সেখানে বুঝিয়ে পাঠিয়ে দিয়েছিলেন, তবে আজকে সম্ভবত মামলাটা হয়েই যাচ্ছে।
আচ্ছা, যিনি আপনার সেই কলিগ ছিলেন তিনিও কি কোনো সাংবাদিক বা এরকম কিছু?
হ্যাঁ, সাংবাদিক।
আচ্ছা,
তবে উনি এখন করে না, বাইরে উনি আগে করত। তো ওই সংবাদটা পেয়ে আমি তার কলটা কেটে দেই, এরপরে আমি মূলত মিরপুর থানায় ফোন করি। মিরপুর থানা জাস্ট আমাকে কনফার্ম করছে যে এরকম একটি মামলা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তার নাম্বারটা আমি সঙ্গে সঙ্গে নিয়ে তদন্ত কর্মকর্তাকে আমি ফোন করি যে মামলার এজাহার সম্পর্কিত আমি জিনিসটা মূলত নিয়ে নেই ফোনে। এরপরে মূলত আমি প্রথম ফোকাস হিসেবে নিউজটা আমি ফার্স্ট তুলে দিই, এরপরে মূলত ইনভেস্টিগেশনে নামি যে কোথা থেকে কি হলো।
আচ্ছা, ওখান থেকে কনফার্মেশন পেয়ে আপনি নিউজটা আপ করে দেন?
হ্যাঁ, এরই মধ্যে নিউজটা উঠে গেল, এর মধ্যে আমি হ্যাপিকে ফোন করেছি, হ্যাপি আমাকে কনফার্ম করেছে।
হ্যাপির কন্টাক্ট নাম্বার আপনি কি আগে ছিল আপনার কাছে?
না, আমার আগে থেকে ছিল না, বাট রাহাতের কাছে ছিল।
আচ্ছা,
রাহাত যোগাযোগ করতে না পারে আমাকে নাম্বারটা পাস করছে, তখন আমি তাকে ফোন করি এবং তার কনফার্মেশন লাইনটা যে তুলে আমি সঙ্গে সঙ্গে তুলে দেই। এরপরই আমার যে ইয়াটা থেকে যায় পাঠকদের জন্য, সেটা হচ্ছে যে রুবেল কি বলে, তখন আমি রুবেলকে ফোন করি। রুবেল আমার কি সাংবাদিকের কাছ থেকে নাম্বার নিয়ে, যেহেতু আমি ক্রাইম রিপোর্টিং করি, সো একজন বিনোদন নায়িকা কিংবা প্লেয়ারের নাম্বার কিন্তু আমার কাছে থাকার কথা নয়।
আমার আমার একটা বিষয় এখানে জানতে চাওয়ার আছে, সেটা হচ্ছে যে যখন আপনি মামলার খবরটা পেলেন, এটা কি তখনই মানে এটা কি ক্রাইম রিপোর্ট হিসেবে আসে?
মামলা ক্রাইম রিপোর্টিং এর মূল বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে পুলিশের বক্তব্য থাকবে আমার ভাষায় এবং রাইজিং বিডির ভাষায়। সেই ক্ষেত্রে যেহেতু পুলিশ প্রথম
বিনোদন নিউজ নেই কিংবা ক্রিয়া নিউজ নেই, ক্রাইম রিপোর্ট হয়ে গেছে,
ক্রাইম রিপোর্ট হয়ে গেছে। এবং আমি রুবেলকে ফোন করি, রুবেলের নাম্বার সুইচ অফ অর্থাৎ বন্ধ, তখন আমাকে ওভাবেই লিখতে হলো যে তাকে ফোন করে আমার তার নাম্বার বন্ধ পাওয়া যায়। এক্ষেত্রে এখন বিচারের মালিক কিন্তু পাঠক, আমার কিছু করার নেই। আমি রুবেলকে ট্রাই করছি, যদি কিছু বলতো আমি তাও তুলে ধরতে পারতাম। আমি হ্যাপিকে ফোন করেছি, সে কনফার্ম করেছে এবং রাতে আমার সঙ্গে বিস্তারিত কথা বলতে চেয়েছে। হ্যাঁ, তার কথা আমি তুলে ধরেছি এবং পুলিশের বক্তব্য আমি তুলে ধরেছি, আমি কোনো গ্যাপ রেখে নিউজ করিনি।
একজন সাংবাদিক হিসেবে যতখানি সততার জায়গা থাকে বা দায়িত্বের জায়গা থাকে সেগুলো আপনি পালন করেছেন। এবং তার পরবর্তীকালের ঘটনাগুলো আপনার কাছ থেকে জানবো। বিনোদন সাংবাদিক হিসেবে রাহাত ভাই, আপনার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা, যখন এই বিষয়টা আপনার মাথায় প্রথম এলো, ঠিক সেই সময়টায় আপনি নিশ্চয়ই কনসাল্ট করেছিলেন জিসান ভাইয়ের সাথে, সেই বিষয়গুলো নিয়ে জানতে চাই আপনার কাছে প্রথম অভিজ্ঞতাটা কেমন ছিল? আপনি যেহেতু বিনোদন নিয়ে এই চিত্রনায়িকা, শুধু নায়ক নায়িকা তা না, নানান ধরনের বিনোদনের শাখা আছে নিয়ে কাজ করেন, তখন নিশ্চয়ই আপনার কাছে ব্যাপারটা একটা অন্যরকম অনুভব তৈরি করেছিল, সেটা একটু জানতে চাই একদম শুরুতে পাওয়া খবরটা।
আসলে আমি যখন একটা প্রোগ্রামে ছিলাম, তখন আমাকে আসলে জিসান ভাই ফোন দিয়ে ঘটনা কথাটা বলে। আমি এর আগে জানতাম না, যদিও হ্যাপির সাথে আমার এর আগের থেকেই পরিচয় বা আগের থেকেই ওর ফোন নাম্বার জানতাম বা কথা হতো, কিন্তু আসলে ব্যাপারটা আমি জানতাম না। হঠাৎ করে যখন শুনতে পাই, ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করি, তো তখন তাৎক্ষণিকভাবে ওর সাথে আমি কথা বলছি। বলার পরে ও তখন কথা বেশি একটা বলতে পারে নাই, কারণ ও একটু ব্যস্ত ছিল না জানি কি। তো সরি, তো তারপরে আমি বিষয়টা নিয়ে, যেহেতু ক্রাইমের, তো জিসান ভাই তার জায়গা থেকে সে দেখছে, আর আমি মূলত বিনোদন সাংবাদিক হিসাবে কি বলে বিনোদন সাংবাদিক হিসাবে যারা ফিল্মের সাথে জড়িত, সিনেমার সাথে জড়িত, তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি যে আসলে বিষয়টি কি। এবং হ্যাপি বারবার একটা কথা বলছে যে ও সিনেমার নায়িকা, এই হিসাবেই নাকি যেন তাকে বিয়ে করা যাবে না বা সমস্যাটা এখানেই যেন বড় হয়ে দাঁড়ায়। এবং আমি জানি এর আগের থেকেই ও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল যে গুড বাই মিডিয়া এই টাইপের, তখন আমি যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু ও বললো যে আসলে এমনিতেই আমি আসলে চলে যাচ্ছি, কিন্তু তখন আসলে ব্যাপারটা আমাকে আসলে ক্লিয়ার করেনি যে আসলে কি হয়েছে। তো যখন আমি এই ব্যাপারটা শুনতে পারি, তখন আমি সিনিয়র ডিরেক্টর যারা আছে বা সিনেমা রিলেটেড যারা, তাদের সাথে আলাপ করলাম যে আসলে বিষয়টাকে কিভাবে দেখছেন আপনারা। তো আমি আমার জায়গা থেকে পুরো বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করছি এবং আমি আমি রাইজিং বিডির মাধ্যমে সেটা করতে পারছি মনে হয় যতটা।
ওকে রাহাত ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে যারা জয়েন করে আছেন এই মুহূর্তে, ঢাকা FM 90.4 যারা টিউন ইন করে আছেন, তাদের জন্য বলতে চাই, সবাই অপেক্ষা করছেন যে মানুষটির কথার জন্য, যার কথাগুলো আপনারা শুনতে চান। সবাই এতক্ষণে নিশ্চয়ই অনেকটা সময় অপেক্ষা করে ফেলেছেন এবং প্রিপারেশন নিয়ে ফেলেছেন, আজ আসলে খুব মনোযোগ সহকারে সেই কথাগুলো শুনবেন। তাদেরকে আর অপেক্ষা করিয়ে রাখতে চাই না, কারণ আমাদের মাঝে হাজির হয়ে গেছেন, স্টুডিওতে আমাদের সিট দখল করে ফেলেছেন নাজরীন আক্তার হ্যাপি। তার কথাগুলো শুনব এবং তার সাথে অবশ্যই আবারও বলছি অনুষ্ঠানের শুরুতে অন্ধকারের গল্পের এই টিম ঘটনাটা শুধু আপনাদের সামনে তুলে আনতে চাইছেন, সে ঘটনার বাছবিচার কিংবা যা কিছু আপনার সুচিন্তিত বিবেক দিয়ে বিচার করে তারপর সিদ্ধান্তটা নেবেন। আপনাদের জন্য খোলা আছে আমাদের মেসেজ অপশন 16260, মেসেজ করতে পারেন, ফেসবুকে আসতে পারেন, facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করে দেখবেন। আমরা একটি ছবি দিয়েছি যে ছবিতে হ্যাপিকেও আপনারা দেখতে পারবেন, আমাদের স্টুডিওতে বসে আছেন এবং সেখানে এসে আপনারা আপনাদের মতামতগুলো আমাদেরকে শেয়ার করতে পারবেন। আমরা হ্যাপির কাছে যাচ্ছি এবং হ্যাপির কথা শুনতে চাই। শুরুতেই আমি ওয়েলকাম করতে চাই নাজরীন আক্তার হ্যাপি। হ্যালো।
হাই, কি খবর?
আমরা অনেক ভালো আছি এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি নিজে থেকে চলে এসেছেন স্টুডিওতে, এখন সরাসরি কথা বলছেন।
অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য, আমার বলার স্পেসটা করে দেওয়ার জন্য।
অবশ্যই, এবং আসলে আপনার কথাগুলো আজকে শুনতেও চায় প্রচুর মানুষ, আমার মনে হয় পুরো দেশবাসী যারা এই মুহূর্তে টিউন ইন করে শুনতে পাচ্ছেন সবাই অপেক্ষায় আছেন আপনার কথাগুলো শুনবার। আপনার যে বিষয় নিয়ে আজকে আসলে কথা বলতে এসেছেন সেখানে আমরা যাব, তার আগে আমরা একটু নাজরীন আক্তার হ্যাপিকে জানতে চাই। নাজরীন আক্তার হ্যাপি আজ চিত্রনায়িকা এবং সেটার আগে তার একটা জীবন আছে, তার একটা ছোটবেলার জীবন আছে, সেখানে বড় হওয়া আছে, আর সবার মতো তারও একটা স্বপ্নের জায়গা আছে, ভালো লাগা আছে, পরিবার আছে। আপনার একেবারে বেড়ে ওঠা কোথায় সেই সব আমরা আপনার কাছে জানতে চাই।
আমার আসলে ছোটবেলা থেকে আমার আব্বুর চাকরি সূত্রে বিভিন্ন জায়গাতে থাকা হয়েছে, ঢাকায়, ঢাকার বাইরে বিভিন্ন জেলাতে। তো আসলে ছোটবেলাটা আসলে এখানে সেখানে মানে একটা স্থায়ী ওরকম জায়গায় থাকা হয়নি, কারণ আমার আব্বু আর্মিতে ছিলেন, বিভিন্ন জায়গায় ওরকম যাওয়া হয়ে গেছে। তারপর আসলে এভাবেই।
এবং আপনার ছোটবেলার শখ কি ছিল, হবিটা কি ছিল?
আমার ছোট থেকেই ইচ্ছা ছিল আমি একজন চিত্রনায়িকা হব, চলচ্চিত্রে কাজ করব, মানে ছোট থেকেই এরকম ইচ্ছা ছিল। এটা যে বড় হওয়ার পর হয়েছে তা না, আমি নিজেকে ছোটবেলা থেকেই নায়িকা ভাবতাম।
আচ্ছা, এটা কেন, মানে ছোটবেলা দেখে খুব ভালো লাগতো যখন সিনেমা বা যা কিছু দেখতেন?
সিনেমা দেখার যে ইয়ে ছিল যে মানে আমি ছোট থেকেই খুব ভালো নাচতে পারতাম।
আচ্ছা আচ্ছা।
তো ইন্ডিয়ান কোনো মুভি দেখলে বা বলিউডের কোনো ফিল্ম দেখলে সেটার গানগুলো খুব সুন্দর করে কপি করে ফেলতে পারতাম নাচের মুদ্রার মাধ্যমে। তো ওইখান থেকে আসলে হ্যাঁ আমি তো পারি। তারপর ইনি যে আয়নার সামনে বিভিন্ন ভাবে সে যে অ্যাক্টিং করতাম একদম অনেক ছোট থেকে বোঝা শুরু থেকে, তো এই জন্যই মনে হতো যে ওরা নায়িকা আমিও তো নায়িকা, মানে ওই মানে না বোঝা থেকেই নিজেকে নায়িকা।
আর পাঁচটা তরুণ তরুণী কিংবা কিশোর কিশোরী করে ছোটবেলায় একটু নিজেকে নায়ক ভাবতে ভালো লাগে, নায়িকা ভাবতে ভালো লাগে
ওইরকম,
এবং সেই ইচ্ছাটা ধীরে ধীরে আপনার ভিতরে বেরিয়ে চললো এবং একটা সময় গিয়ে সেটা নিশ্চয়ই আপনি সেই কথাগুলো বলবো। পাশাপাশি এটা কি আপনার পরিবারে যারা ছিলেন তারাও জানতেন যে আমাদের লক্ষ্মী মেয়েটা সে নিশ্চয়ই বড় হয়ে নায়িকা হতে চায়, বা তাদের এরকম একটা সাপোর্ট ছিল কিনা? কিংবা
ছোটবেলায় ব্যাপারটা কি, তখন তো আসলে যাই করতাম সেটাই ফ্যামিলির ভালো লাগতো, তখন তো আসলে একটা মানে বাস্তব খেলনা পুতুলের মতোই থাকে ছেলে মেয়েরা, আমার কাছে যেটা মনে হয়। তো ওইটার উপর ডিপেন্ড করে তখন অ্যাপ্রিসিয়েট করতো, নাচ শেখাতেন। বাট বড় হয়ে যে এটা প্রফেশন হিসেবে নেব বা নিজের ওই স্বপ্নটা যে স্বপ্ন মানে ইয়ে করবো ওরকম একটা ব্যাপার ছিল না, করছো শেখার জন্য শিখছো, ওই যে প্রফেশন হিসেবে নেওয়ার বা আসলে ওই কাজটা আমি করবো এরকম কোনো আসলে ইচ্ছা ছিল না তাদের।
আচ্ছা, তাহলে কি মানে সেটা এটা নিয়ে একটা মোটামুটি অন্য সবার মতো হয় যে সবাই চায় আমার বাচ্চাটা ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হবে, সে শিল্পী কিংবা নায়ক কিংবা নায়িকা বা অভিনয় করবে না, এই জায়গাগুলো সবাই নিশ্চিত করে অভিভাবকরা, এবং সেটা নিয়ে কখনো এরকমটা হয়েছে যে একটা অভিমান কিংবা পরিবারের সাথে একটা খারাপ লাগালাগি?
না, আসলে ব্যাপারটা কি ফ্যামিলি থেকে ফার্স্ট থেকে বলতো, যখনই আমি কাজ করার ইচ্ছা করতাম স্কুলে সবসময় যে বিভিন্ন প্রোগ্রামে গান গাইতাম নাচতাম, তো এগুলো ঠিক আছে, বাট আমি যে মনে মনে এতটা স্ট্রং আমার এখানে আমি একজন নায়িকা হব এই ব্যাপারটা আসলে ওইভাবে নিত না ফার্স্টের দিকে।
এবং একটা সময় বললেন যে আপনি স্বপ্নটা আপনার ধীরে ধীরে বড় হতে শুরু করলো, এরপর আপনার পদক্ষেপগুলো কি ছিল এই স্বপ্নটা পূরণের ক্ষেত্রে, যেহেতু প্রথমে পরিবার থেকে একটা বাধা ছিল যে পরিবার আসলে চাইতো না? ঠিক আছে, ছোটবেলায় তুমি
পরিবারের সবাই আসলে হাজি, আমার আব্বু আম্মু সবাই হজ পালন করেছেন 2-3 বার করে, তো এই ব্যাপারটা আসলে ভাবে সাপোর্ট করতো না।
এবং প্রচন্ড বাধা কখন এসেছিল যে না তুমি এটা করতেই পারবে না, অন্য কিছু করো?
ফার্স্টের দিকে প্রচন্ড বাধাই বলা যায় যে করোনা কি দরকার আছে, পড়াশোনা ঠিক মতো করো।
এবং আমরা আসলে আপনার কথাগুলো শুনতে চাই, পরবর্তীকালে যখন আপনি ধীরে ধীরে এই জগতে চলে এলেন সেই সময়ের কথাগুলো শুনতে চাই, যে কি কি ভাবে আপনি আসলে শুরু করলেন মিডিয়াতে আসা?
মিডিয়াতে আসা শুরু করতে ফার্স্টে যেটা করতাম, আমি তো মিডিয়ার কাউকে চিনতাম না, প্রথমে বিভিন্ন পত্রিকা তারপর ম্যাগাজিনে দেখতাম যে ওখানে নতুন অভিনেত্রী বা মডেল নিয়োগ হবে, তো ওগুলো খুব দেখতাম। দেখে হতো কি, ফোনও করতাম, ফোন করার পর বলতো যে তোমার ফটোশুট করা ছবি বা এটা নিয়ে এই এজেন্সিতে আসতে হবে। মানে এরকম অনেকবার ফোন করেছি কিন্তু মানে শেষ পর্যন্ত যাওয়া হয়নি, মানে ফ্যামিলির জন্য যেতে পারিনি বা নিজের আসলে আবেগটা এত বেশি ছিল এই কাজটার ক্ষেত্রে, সেই জন্য আসলে যাবো যাবো এরকম হতো কিন্তু লাস্ট পর্যন্ত যাওয়া হতো না। পরে আস্তে আস্তে আসলে কিভাবে কিভাবে যেন মানে ইচ্ছাটা এত বেশি ছিল, টুকটাক একটু একটু করে একটু এগোলাম।
এবং তারপর আপনি প্রথম, আপনার কাজ ছিল প্রথম চলচ্চিত্রে আপনি সুযোগ পেলেন এবং নিশ্চয়ই তখন পরিবার থেকে আপনি সাপোর্ট পাওয়া শুরু করেছেন।
প্রথম চলচ্চিত্র রিলিজের আগ পর্যন্ত,
আমি তো প্রথম চলচ্চিত্র যখন আপনি সাইন করলেন, প্রথম চলচ্চিত্র হচ্ছে যে স্বপ্নটা ধীরে 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 বড় করেছেন, সেই প্রথম চলচ্চিত্রটা হাতে পাওয়ার দিনের একটু অনুভূতিটা শুনতে চাই। ফাইনালি স্বপ্ন পূরণ
অনেক ভালো ছিল, কারণ এত বছর ধরে নিজেকে নায়িকা ভাবতাম, এটা ফাইনালি স্ক্রিনে যাচ্ছে, আমি সবাই দেখতে পারবে যে আমি অ্যাজ এ হিরোইন সবার সামনে আসছি, তো ওইটা আসলে অন্যরকম একটা ভালো লাগার জায়গা ছিল। যখন ফার্স্ট মুভিটা সাইন করি মানে খুবই মানে খুশিতে আত্মহারা অবস্থা। পরে ফার্স্টের দিকে শুট মানে শুটিং যেটা হতো চুরি করে করতাম দিনের বেলা, তারপরে আসলে জেনে গেছে একটা টাইমে শুটিং তো আসলে শুধু আমার টাইম মতো হবে না, সবকিছু মিলে অনেক সময় সন্ধ্যায় শুট থাকে বা রাতের বেলা শুট থাকে, ওভাবে আসলে মেনটেন করতে হয়েছে। ছবিটা রিলিজের পর আমার আব্বু কিন্তু আমার মুভিটা দেখতে যায়নি, মানে সাপোর্ট করেনি তখন।
আমরা ছবিটার নাম এবং ছবিটার সহশিল্পী, দারুণ দারুণ সহশিল্পীর সাথে কাজ করেছেন
বাংলাদেশে। এই ছবিতে মানে আমার প্রথমেই যে ছবির ডিরেক্টর যিনি, উনি হচ্ছে মোস্তাফিজুর রহমান মানিক ভাইয়া, যিনি আমাকে সুযোগটা করে দিয়েছেন। আর ছবিটার নাম হচ্ছে কিছু আসে কিছু ভালোবাসা। আর আমার সহশিল্পী হিসেবে যাদেরকে পেয়েছি, আমার মানে ধারণা করতে পারিনি আসলে প্রথম ছবিতে যাদের দেখে অন্তত স্বপ্ন পালন করা নিজের মধ্যে তাদেরকে পাবো, শাবনুর আপু, মৌসুমী আপু, ফেরদৌস ভাইয়া, তো ওই ব্যাপারটা একদম ডিফারেন্ট ছিল।
এবং তাদের কাছ থেকে আপনি নিশ্চয়ই কাজ করার সময় বেশ সহযোগিতা পেয়েছিলেন।
হ্যাঁ হ্যাঁ, সিনিয়র আর্টিস্ট মানে মনে হয় যে তাদের মানে একটু উদাহরণ, যে সিনিয়র আর্টিস্ট মানে আসলে অনেক কিছু ইয়ে করে, যে প্রতিটা স্টেপে শেখা যায় আসলে, মানে সবকিছু শিখতে হয়, মানে এমন কোন জায়গা পাইনি যে যেখানে শেখার কিছু নেই।
ওকে, সিনেমা রিলিজের দিনের কথা বলছিলেন, যে সিনেমা রিলিজের দিন আপনার বাবা তিনি যাননি দেখতে, এবং সেই রিলিজের পর নিশ্চয়ই ফিডব্যাকটা জানতে চাই আমরা।
রিলিজের পরও যে আসলে খুব সাপোর্ট করছে, ইভেন এখনো পর্যন্ত, এখন কি করছি মানে
মেনে নেওয়ার অবস্থা নাকি,
মানে হ্যাঁ মানে করলেও ভালো না করলেও ভালো এরকম একটা ব্যাপার, কিন্তু আসলে এটা তো খারাপ কিছু না, মানে আমার ফ্যামিলি একটু কনজারভেটিভ এই জন্য তাদের কাছে এরকম লাগে, কিন্তু আসলে ওরকম তো না ব্যাপারটা। এখন যে খুব যে না করছে তা না, যেহেতু একটা ফিল্ম রিলিজ হয়ে গেছে আরেকটা রেডি, তো ওইটার উপর ডিপেন্ড করে এখন অতটা প্রবলেম হয় না।
আচ্ছা, আপনার যে চলচ্চিত্র মুক্তি পেয়েছে এরপর আপনি বলছেন যে আরেকটা ফিল্মে আপনি কাজ করছিলেন বা করা শেষ হয়ে গেছে,
করা শেষ হয়ে গেছে,
আচ্ছা সেই সিনেমাটা সম্পর্কে জানি।
সেটা হচ্ছে, ওটার ছবির নাম হচ্ছে রিয়েল ম্যান, ওটার ডিরেক্টর হচ্ছে বদরুল আমিন ভাইয়া,
আচ্ছা
উনি হচ্ছে ওই ছবির ডিরেক্টর। ওটা কাজ শেষ, এখন রিলিজের
অপেক্ষায় আছে।
অপেক্ষায় আছে।
সিনেমাতে সরাসরি আগে কি মডেলিং বা এরকম কোনো কিছু করা হয়েছে?
সিনেমার আগে হ্যাঁ, আমি দুই একটা বিজ্ঞাপন চিত্রে কাজ করেছিলাম, তারপরে আসলে ওইখান থেকে আসলে মানিক ভাই আমাকে দেখেছিল, মোস্তাফিজুর রহমান মানিক ভাইয়া, তারপর আসলে তার ছবির জন্য আমাকে গ্রুম করতে হয়েছিল, গ্রুমিং ওখানে তিন মাসের মতো নাচ শিখা, তারপর অভিনয় এই ব্যাপারগুলো করা হয়েছিল, তারপরে আসলে মনে হয়েছে যে পারফেক্ট বা আমাকে যাই গল্পের সাথে, তারপর আমাকে কাস্ট করেছিল।
আচ্ছা, প্রথম চলচ্চিত্র করার পর যেটা হয় ন্যাচারালি, আপনি এত শখের একটা জায়গা, এত ভালো লাগার একটা জায়গা, তারপর নিশ্চয়ই সেই ইচ্ছেটা আরো বেড়ে যায়। এবং প্রথমেই আপনি,
আমি ফার্স্ট দিন যখন হলে যাই, যেদিন ছবি রিলিজ হয়েছিল, ফার্স্টে গিয়েছিলাম মধুমিতা হলে মতিঝিলে, মনে আছে? তো ফার্স্টে যখন ঢুকি আমি ভেবেছিলাম হয়তো আমাকে কেউ চিনবে না, নতুন হিরোইন এসেছি মাত্র, মাত্র ছবিটা রিলিজ হলো, বা ফেসের সাথে ব্যক্তিগত ভাবে আর স্ক্রিনে হয়তো বা মিল পাবে না, তো তখন ভেবেছি যে কি আর হবে, গিয়ে যাই। তো গেলাম, যাওয়ার পর ঢোকা মাত্রই সবাই বললো সেই ছবি নায়িকা আসছে না, ছবি নায়িকা আসছে, এইভাবে আসলে বলতে লাগলো, তো তখন থেকে আসলে খুব ভালো লাগছিল। তারপর ছবিটা দেখার পর যখন হল থেকে বের হয়েছি, তখন সবাই খুব ভালো বলছে যে আপনি খুব ভালো অভিনয় করেছেন, নেক্সটে আপনি আরো ছবি দেখতে চাই, আসলে তখন স্বপ্নটা আরো বেড়ে গেল।
আচ্ছা, এবং পরবর্তীকালে আপনার হাতে তো ছবির প্রচুর অফার কিংবা এই বিষয়গুলো ছিল বা এখনো হয়তো আছে, সেগুলো নিয়ে নিশ্চয়ই আপনার একটা প্ল্যান ছিল বা সেগুলো নিয়ে?
হ্যাঁ ছিল,
কাজ করার ইচ্ছে ছিল সেগুলো সম্পর্কে আমরা জানবো। আমাদের সাথে অলরেডি অনেকেই জয়েন করে ফেলেছেন, আপনার কথাগুলো শুনছেন, আমরা কিছু নাম এটলিস্ট পড়ে নিতে চাই যারা আমাদের সাথে জয়েন করে ফেলেছেন। এবং ফ্রেন্ডস যারা আমাদেরকে আজই অন্ধকারের গল্প শুনছেন, টিউন ইন করে আছেন ঢাকা এফএম 90.4, তাদের জন্য বলছি আমাদেরকে লিখতে পারেন 16260 এই নাম্বারটিতে, মানে মেসেজ করতে পারেন, আবারও বলছি 16260 এই নাম্বারটিতে মেসেজ করে আপনি যে কোনো কিছু আমাদেরকে শেয়ার করতে পারেন। এছাড়া যে কাজটি করতে পারেন, খুব সহজে আপনি ফেসবুকের ফ্যান পেজটিতে আসতে পারেন। নাজনীন আক্তার হেপির একটি ছবি সেখানে দেওয়া আছে, তিনি আমাদের স্টুডিওতে যে হাজির হয়েছেন, এবং সেখানে আসতে facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন। ওকে, সেখানে একটি লাইক করে রাখলেই হবে, আপনি আপডেট পেতে থাকবেন এবং সেখানে আপনার মতামতগুলো আপনি শেয়ার করতে পারবেন। এছাড়াও আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে সরাসরি শুনতে পারবেন dhakafm904.com এই ওয়েবসাইটটিতে ভিজিট করে। যারা আমাদেরকে শুনছেন, কিছু নাম অবশ্যই আমি লিখতে চাই, বলতে চাই যারা আমাদেরকে লিখেছেন। এবং আজ যিনি আমাদের অতিথি হয়ে এসেছেন, আপনারা সবাই জানেন, চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপি, তার কথাগুলো, মূল যে কথাগুলো আপনারা শুনতে চান, সবার ভিতরে সেই আকুতি আমি বেশি দেখতে পাচ্ছি, অবশ্যই আমরা সেই কথাগুলো বলবো। তার আগে কিছু কথা একেবারেই না জানলেই নয়, প্রথমেই বলেছিলাম অন্ধকারের গল্পের টিম যে কোনো সমসাময়িক ঘটনার কাছাকাছি যেতে চায়, আপনাদের মনের ভিতরে যে আস্কিংগুলো আছে সেগুলোর কাছাকাছি যতটা যাওয়া সম্ভব সেই চেষ্টাটাই করে এই টিম, এবং আমরা সেই চেষ্টা এই ঘটনার ক্ষেত্রেও করেছি। আমাদের সাথে আমিনুল ইসলাম হৃদয় জয়েন করেছেন, রাজ খান আছেন, শিপন, মহিউদ্দিন মাহি, বাদল মিয়া জয়েন করেছেন, মেহেদী হাসান তারেক জয়েন করেছেন, সন্দীপ সরকার, নামগুলো অ্যাটলিস্ট বলে দিচ্ছি, এরকম করে অনেকেই আমাদের সাথে আছেন। এবং চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপি, তার কাছে আবারও যেতে চাই। হ্যাপি, আপনার সাথে কথা বলছিলাম, আপনার চলচ্চিত্র মুক্তি পেল, হাতে আরেকটা চলচ্চিত্র চলে আসলো, সেটারও কাজ করা হয়ে গেল, অনেক গুণী মানুষের সাথেও আপনি কাজ করেছেন। এবং যেটা হয় সিনেমা করতে গিয়ে, আমরা সিনেমাতে অবশ্যই প্রেম থাকে, সেখানে দুঃখ থাকে, সেখানে কষ্ট থাকে, এবং প্রত্যেকটা সিনেমায় কিন্তু বেশিরভাগ সিনেমায় শেষের দিকে একটা চমৎকার মিলন এবং অবশেষে তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল, এরকম একটা এন্ডিং হয়। চলচ্চিত্র করতে গিয়ে যখন আপনি, আমরা যে বিষয়টা আজকে কথা বলতে এসেছি সেটার আগে পর্যন্ত আপনার এই ভালো লাগা কিংবা একটু ভালোবাসার ব্যাপার স্যাপার এগুলো কখনো কাজ করতো না, হয় না? আমি একজনকে খুব দেখে ক্র্যাশ ফিল করছি, হতে পারে সে টম ক্রুজ বা এরকম কিছু,
এরকম কখনোই হয়নি যে কাউকে দেখে প্রেমে পড়া। আসলে প্রেম বিষয়ে আমার ওরকম ইয়ে ছিলই না কখনো, আমি ভাবতাম যে প্রেম বলে আসলে কিছু নেই, প্রেমটা ভালো জিনিস, হয়তো আমার প্রেমটা ওইভাবে নিতে পারি না, আমি এটাকে খারাপ ভাবে আসলে গ্রহণ করি, আমার কাছে এরকম ধারণা ছিল, এই জন্য আসলে প্রেম টেম এসব আমার মধ্যে কখনোই আসতো না।
পারিবারিক কারণে হয়তো এরকম একটা কালচার তৈরি
হয়ে গেছে। আমি ছোট থেকে আসলে যে প্রচুর ছেলের ফ্রেন্ড এরকমও না, ছেলেদের সাথে মেশাটাই কম হয়েছে, আর ওই ব্যাপারগুলো এমনিতেই আসে না।
ওকে, এবং এমনটা হয়নি যে আপনাকে এই পুরো সময়টার মাঝখানে প্রচুর প্রপোজ তো পেয়েছেন, অনেকে ভালো লাগাগুলো তো থেকে প্রকাশ করেছে?
হ্যাঁ, আসলে প্রচুর ছেলেরা তো আসলে ডিস্টার্ব করতো, বা বাট এটা একটা মজার কথা যে কোনো ছেলে ডিরেক্ট আমার সামনাসামনি বলতে পারেনি যে আমাকে ভালোবাসে।
আচ্ছা, এরকমটা আসলে বলতে পারেনি, কিন্তু পরবর্তীকালে যেটা হয়েছে যে সেই ভালোবাসা আপনার জীবনে অন্যরকম ভাবে এসেছে।
ভালোবাসাটাই আমার জীবনে সর্বনাশ হয়ে এসেছে।
ভালোবাসা আসলে, ভালোবাসার অনেক ধরনের সংজ্ঞা হয়, মানুষ হয়তো প্রয়োজন অনুসারে কিংবা পরিস্থিতি অনুসারে সেই সংজ্ঞাগুলোর অভিজ্ঞতার মুখোমুখি হয়। শ্রোতা যারা শুনছেন তাদেরকে বলতে চাই আবারও, যারা এইমাত্র টিউন ইন করলেন ঢাকা এফএম 90.4, তাদের জন্য বলি আজ আমাদের সাথেই স্টুডিওতে কথা বলছেন চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপি, এবং অন্ধকারের গল্পের এই টিম, অন্ধকারের গল্পের এই আয়োজনের প্রডিউসার সাদিক সামিকে অসংখ্য ধন্যবাদ এমন চমৎকার একটি আয়োজন করার জন্য। আপনাদের কথাগুলো আমি পাচ্ছি এবং সেগুলো অবশ্যই অবশ্যই আমি শেয়ার করতে থাকবো, আপনাদের সাথে কথাগুলো শুনতে থাকবো। আমরা আর দেরি না করে সরাসরি আমরা যে কথাগুলো আসলে মানুষ শুনতে চায় তাদের কথাগুলির সেই তাদের ইচ্ছের জায়গায় পৌঁছে যেতে চাই, যে বিষয়টা সম্প্রতি নাজনীন আক্তার হ্যাপি এবং আমাদের জাতীয় দলের পেস বোলার রুবেল হোসেন দুজনের একটা ভালোবাসার চমৎকার ব্যাপার হওয়ার কথা ছিল, কিন্তু সেটা খুবই দুঃখজনকভাবে আমাদের সবার সামনে উঠে এসেছে, সেই বিষয়টা নিয়ে মানুষ কথা বলতে চায়, কথা শুনতে চায়, যাদের যা জানতে চাওয়ার আছে। আজ হয়তো আমরা এক পক্ষের কথা শুনবো, আমরা শুধু হ্যাপির কাছ থেকে আজকে চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপির কাছ থেকে তার কথাগুলো শুনবো, এবং প্রিয় শ্রোতা যারা শুনছেন অবশ্য বলতে চাই সবাইকে, আমরা শুনবো, ঘটনার কাছাকাছি যাওয়ার চেষ্টা করবো, অন্ধকারের গল্পের এই টিম শুধুমাত্র সেই ঘটনার কাছে যেতে চায়, আমরা কারো কখনোই কোনো পক্ষ নিয়ে কথা বলছি না, কথা বলতে চাই না, আমরা শুধু যা কিছু সত্যি যতটা কাছে যাওয়া যায় ভেতর থেকে সেটাই বের করে আনার চেষ্টা করি। আপনারা প্রত্যেকেই বিবেকবান মানুষ, আপনারা প্রত্যেকেই নিজস্ব রুচি চিন্তাধারা আছে, আপনাদের সেই বিবেক চিন্তা রুচি আপনাদের চারপাশের সবকিছু মিলিয়ে বিচার বিশ্লেষণ করবেন। ঢাকা এফএম 90.4 শুধুমাত্র ঘটনাকে সামনে নিয়ে আসছে। অন্ধকারের গল্পের এই টিম স্পেশালি প্রডিউসার সাদেক সামি অসংখ্য ধন্যবাদ দিতে চাই। এবং আজ আমাদের সাথে রাইজিং ভিডিও জিসান ভাই, রাহাত ভাই সবাই আছেন, আপনাদের সাথে আমি ইভানও আছি, সবাই মিলে শুধুমাত্র আপনাদেরকে সেই ঘটনাটাই হ্যাপির কাছ থেকে আজকে তুলে ধরতে চাইছি। সো সবার প্রতি শ্রদ্ধা রেখে আমরা সরাসরি মূল ঘটনায় চলে যাই। হ্যাপি, আমরা একটানা আপনার কথাগুলি শুনতে চাইব। প্রথম পুরো বিষয়গুলো 13 ডিসেম্বর একটি মামলার মাধ্যমে সবার কাছে চলে আসে, যেহেতু আপনি চিত্র জগতের একজন মানুষ এবং আপনার সাথে বন্ধনে যিনি আবদ্ধ তিনিও আমাদের সবার স্বপ্নের একজন খেলোয়াড়, সবার ভালো লাগার একজন মানুষ। আপনাদের সম্পর্কটার প্রতি মানুষের স্বাভাবিকভাবে আকর্ষণ থাকবে এবং 13 ডিসেম্বরের পর থেকে সেটা এমনভাবে আমাদের সামনে এসেছে, সকল দেশবাসীর সামনে এসেছে, আপনাদের পাশাপাশি আমরাও খানিকটা মর্মাহত, কষ্ট পাচ্ছি। একদম শুরু থেকে, শুরুর দিন থেকে আপনাদের পরিচয়, আপনাদের অনেকে অনেক কিছু জানেন, তারপরও আজ একদম খোলা মনে এই মাইক্রোফোনকে আপনি সততার সাথে নিজের মতো করে যা কিছু সত্যি, আমরা সবাই বিশ্বাস করি একটি মেয়ে তার ভালোবাসার জায়গা থেকে সত্যগুলোই বলে, এবং সেইভাবে আমরা একটানা আপনার কথাগুলি শুধু শুনতে চাই। প্রিয় দর্শক, শুধুমাত্র চিত্রনায়িকা নাজরীন আক্তার হ্যাপির কথাগুলো একটানা আমরা শুনব। আপনারা সবাই অবশ্যই আমাদের পাশে থাকবেন, টিউন ইন করে থাকবেন ঢাকা এফএম 90.4। হ্যাপি, একদম শুরু থেকে যে পরিচয় সবকিছু আপনি আপনার মতো করে বলতে পারেন।
শুরুটা কি, মানে আমার প্রায় 1 বছর ধরে আমি চিনি, 1 বছর ধরে চেনার পর মানে শুরুটা এভাবে ফেসবুকে, আসলে ও আমাকে রিকোয়েস্ট পাঠায়, তো পাঠানোর পর আমি অ্যাকসেপ্ট করি। যে অ্যাকসেপ্ট করার কারণ এটাই থাকে যে ও বাগেরহাটের, মানে ওর হোম টাউন বাগেরহাট, আমারও হোম টাউন বাগেরহাট, এই জন্য আসলে কে অ্যাকসেপ্ট করা। তারপর আসলে টুকটাক কথা হতো, আর ও যে প্লেয়ার এটা আমি আসলে তখন জানতাম না। নর্মালি এখন অনেকে দেখা যায় যে খুব ক্রিকেট প্রেমী আছে, ক্রিকেট প্রেমী আছে, ক্রিকেট ভক্ত বা খেলাধুলো খুব বোঝে, সত্যি কথা বলতে আমি ক্রিকেট বুঝি না। ইভেন আমি খেলার প্রতি যে দেখার যে একটা আগ্রহ অনেকের আছে, ওই ব্যাপারটা আমার কখনোই কাজ করেনি, এবং কখন আমি স্টেডিয়ামে যে খেলা দেখব এমন কোনো ব্যাপার ছিল না। আমি মনে হয় লাস্ট সেদিন গেছি জিম্বাবুয়ে বাংলাদেশ লাস্ট খেলাটা দেখতে, ওটাই ফার্স্ট টাইম ছিল। তো ওই রকম ক্রেজিনেস এর ব্যাপারটা বা অনেকে অনেকে ধারণা যে ক্রিকেটার বলে এটা সেটা, তো ফার্স্টে তো আমি জানতামই না আসলে, আর ক্রিকেট আমি বুঝিও না জানিও না, যেটা একদম সত্যি কথা ওই ব্যাপারটা ছিল না। তো ওর আসলে প্রফেশন অন্য একটা, আমিও একটা অন্য সেক্টরে কাজ করছি, তো ফার্স্টের দিকে কথা বলতে ভালোই লাগতো যে অন্তত একই জায়গার হলে না, মানে টপিকগুলো একই হয়ে যায়, তো সবসময় বলতে বলতে বোর হয়ে যায়, তো অন্য একটা টপিক নিয়ে কথা বলছি, আমি আমার সাবজেক্ট নিয়ে কথা বলছি, তো এভাবে আসলে কথা হতো। তারপরে একটা সময় নাম্বার দেওয়া হলো, মানে ও চেয়েছিল যে, পরে অনেক সময় আমি ফেসবুকে চ্যাট করতাম, পরে নাম্বারটা চাইলো, আমারও চ্যাট করতে আসলে খুব ভালো লাগতো না, তো চিন্তা করলাম আছে ঠিক আছে, তো ফেসবুকে যখন এখন তো কথা বলছি তো ফোনে কথা বলাই যায়, এই জন্য কথা বলতাম। কথা বলার ও আমাকে ফার্স্টের দিকে প্রচুর কল করতো, তো আমার ফার্স্টের দিকে খুব বিরক্ত লাগতো যে একটা ছেলে এত কেন কল করে, ফ্রেন্ড ঠিক আছে, এত কল করার তো আসলে কিছু নাই, তো আমার অনেক বিরক্ত লাগতো। পরে আসলে একটা সময় যে ও মনে হচ্ছে যে ও ফোন না করলে আমার ভালো লাগছে না, যে ও কি করছে না করছে এগুলো না শুনতে পারলেও আমার ভালো লাগছে না, ব্যাপারটা এরকম ছিল। তারপরে হচ্ছে অনেকদিন পর, মানে কিছুদিন পর, মানে সবসময় আমার সাথে পাগলামি করতো, মানে বন্ধুত্বের কিছুদিন পরই, তো অনেক দেখা করতে চাইতো, তো বলতাম যে ঠিক আছে ফ্রেন্ড আছি আমরা কখনো দেখা করবো, ফার্স্টের দিকে কিছুদিন পর দেখা হয়েছে। তো এটা হচ্ছে মেইনলি ব্যাপার যে ও আমার সাথে এতটাই পাগলামি করতো, এটা থেকে আসলে আস্তে আস্তে ভালো লাগার জায়গাটা তৈরি হয়েছিল। তো আমি কখনোই
একটা পাগলামির কথা একটু শুনতে চাই,
পাগলামি বলতে মানে কি করতো, যখন ও আমাকে যখন বলেছিল যে ও আমাকে ভালোবাসে, মানে বন্ধুত্ব শুরু হওয়ার 3 মাস পর, সেটা হচ্ছে মার্চের দিকে, মার্চের কয় তারিখে জানো তো, মানে ওর সাথে আমার অ্যাকসেপ্ট করি হচ্ছে মার্চের 8 তারিখে, তো এর আগে ফেব্রুয়ারিতে। তো আমি প্রথমে ওকে ইয়ে করতাম না, ওকে বোঝাতাম যে দেখো এটা আসলে জাস্ট ভালো লাগা, ভালোবাসা না, হঠাৎ করে তো সবাই ভালোবাসা যায় না, তো আমারও তোমাকে এখনো ভালো লাগে না, বাট তখনও কিন্তু ওকে মন থেকে একটু একটু ভালো লাগতো, অনেকটা ইমোশন কাজ করতো ওর জন্য, আমাকে মানে খুব পাগলামি করতো যে দেখা করবো এটা সেটা। মানে যখন আমি একসেপ্ট করি, তারপরে ঘটনা বলি, যখন আমি একসেপ্ট করি ওকে যে আমার মনে হচ্ছে যে ওকে আমি খুব মিস করছি, ওর সাথে কথা না বললে আমার খারাপ লাগছে, তখন আসলে কি করতো যে কোনো একটু সামান্য ব্যাপার একটু যদি রাগ করতাম, দেখা গেল আমরা নর্মালি ওর গাড়িতে বাইরে বেশি ঘোরা হতো, রেস্টুরেন্টে যেহেতু অনেকে চেনেই, ও বলতো যে অনেক প্রবলেম হয় আমরা গাড়িতে ঘুরি এরকম, তো গাড়িতে ঘোরার সময় কোনো কারণে রাগ করলাম, আমি গাড়ি থেকে নেমে গেলাম। এরকম একবার হয়েছে যে ও স্টেডিয়ামের সামনেই, মানে আমার রাগ ভাঙানোর জন্য, মানে ওর গাড়ি থেকে নেমে আমি রিক্সা নিয়ে বাসার দিকে যাচ্ছিলাম, তো আমরা মিরপুরে ঘুরছিলাম, ঘোরার পর রাগ করে নেমে গেছি, ও গাড়ি রেখে, পিছনে গাড়ি রেখে আমি যে রিক্সা উঠেছি, ওই রিক্সাওয়ালাকে নামিয়ে দিয়ে নিজে রিক্সা চালানো শুরু করেছে, এরকম অনেক ব্যাপার করেছে। তারপর রাস্তার মধ্যে দাঁড়িয়ে পড়া, মানে আর অনেক অনেক কাহিনী করেছে, মানে মানুষের সামনে, যে কিছু ওভাবে বলতে চাচ্ছি না, মানে যেটা দেখে মনে হয়েছে যে রেজাল্টটা আমার জন্য অনেক পাগল। আমার এই সমস্ত কিছু আমার মাথায় থাকতো না, যে যা বলতো তাই শুনতাম আসলে।
আরো
পাগলামি বলতে, যে দেখা গেল যে কোন একটা কারণে রাগ করেছি, ও রাগ ভাঙার জন্য কেঁদেই দিল, ম্যাক্সিমাম টাইমে ও কেঁদে দিত, না আমি ওর জন্য ফার্স্টের দিকে যতটা না বেশি কষ্ট পেয়ে কান্না করতাম, ও আমার থেকে বেশি কান্না করতো, হাত ধরে কান্না করতো।
কতদিনে কি ভালোবাসার ব্যাপারটা হয়ে গেছে?
হ্যাঁ হ্যাঁ, ভালোবাসার পরে, তিন চার মাস হওয়ার পরে।
আচ্ছা, এই কান্নাটা কি ওই রাস্তায় বসেই কান্না করা?
রাস্তায় বসেও করেছে, গাড়ির মধ্যে বসেও করেছে, আসলে মানে যখনই একটু রাগ করতাম তখনই এগুলো করতো। আর যেহেতু অনেক মেয়েদের সাথে অনেক সময় কথা বলতো, সেগুলো আমার চোখে পড়লে সেগুলো নিয়ে কথা বললে তখনও কান্নাকাটি করে বলতো যে বাবু আসলে আমি আর ভুল হয়ে গেছে। ও আমাকে সবসময় বাবু বলে ডাকতো, বাবু বলে স্টাইল ছিল আলাদা, আমিও কেটা বলে ডাকতাম, তো ওভাবে বলতো যে ভুল হয়ে গেছে আর কখনো করবো না, তখনও কান্না করে দিত। আর ও মানে এত ইয়েটা বোঝাতো যে আমার মনে হতো যে যাই হোক ও একটা ভুল করেছে, মানুষ ভুল করতেই পারে, ক্ষমা করে।
আচ্ছা, ও যখন কান্না করতো তখন তোমার মানে অবস্থাটা কিরকম হতো আসলে? ও যখন কান্না করতো
আমার খুব ভালো লাগতো, মনে হতো যে এই ছেলেটা আমাকে অনেক ভালোবাসে, কান্না তো আর অ্যাক্টিং করে আসে না, যে চোখের পানি, বাট এখন মনে হয় সবই অ্যাক্টিং, বাট তখনকার কথা বলছি, মনে হতো যে না আসলে তোমাকে অনেক ভালোবাসে, যে আমি একটু রাগ করছি এর জন্য কান্না করছে।
এবার আমরা সামনের দিকে শুনতে চাই, হ্যাপি, শুধু আপনার কথাই শুনতে চাই। আপনি বলছিলেন হ্যাঁ এরকম হলো, তারপর আপনাদের একটা রিলেশনশিপ হলো, ঠিক যেদিন আপনি এক্সেপ্ট করলেন স্পেসিফিক সেই দিনটার কথা একটু জানতে চাই, যেদিন আপনাদের ভিতরে ভালোবাসাটা ফাইনালি হয়ে গেল দুজন দুজনকে।
আসলে ভালোবাসাটা তো একদিনে হয়নি, প্রথম দিন যখন বন্ধুত্ব ছিল তখন থেকে আসলে আস্তে আস্তে করে ভালো লাগা জায়গাটা ওই পর্যায়ে আসার পর মনে হয়েছে যে না আসলে ওকে ছাড়া আমি এখন থাকতে পারছি না, তখন মনে হয়েছে যে আমি ওকে ভালোবাসি। আর ও তো আমাকে আগেই বলেছিল যে ও আমাকে ভালোবাসে, মানে সারাদিনই আমাদের কনভার্সেশন চলতে থাকতো ফোনে, এসএমএস এ, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ভাইবারে, মানে সবগুলোতে ভাবে আসলে কথা হতো।
এবং ফাইনালি আপনি এটা ফিল করলেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি বলছিলেন যে
লাস্টে ওকে আমি মার্চের 8 তারিখে বলি যে ঠিক আছে আমরা এখন একসাথে চলতে পারি, বিকজ ও আমাকে খুব ভালো বুঝতে পারছে আর আমি তো ওকে অনেক ভালো বুঝি, তো মনে হলো যে ওকে আমরা ঠিক আছে।
এই সিদ্ধান্তটা নেওয়ার আগে আপনার কখনো নিজের ভিতরে মনে হয়েছে যে আমি সিদ্ধান্তটা নেব কি নেব না, এই ধরনের কোনো কনফিউশন ছিল?
কারণ ও যখন আমাকে প্রথমে বলেছিল আমাকে ভালোবাসে, তখনই আমি ভাবছিলাম যে আসলে আমি দেখি নিজেকে কন্ট্রোল করতে পারি কিনা, প্রেম ভালোবাসার পরিণতি সবসময় যে ভালো হয় এমনও না, খারাপও হতে পারে, তখন এই চিন্তাগুলো মাথায় কাজ করতো। তারপরে দেখলাম যে না আসলে ও তো আমাকে অনেক বুঝতে পারছে, সারাদিন আমার সাথে কথা বলছে, আমিও ওকে বেশি মিস করা শুরু করলাম, তখন মনে হলো যে সত্যিকারের, যেহেতু ভালোবাসাটা একদম সত্যিকারেরই, এখানে কোনো ফেক কিছু নেই, তখন মনে হলো যে ঠিক আছে আমরা তো একসাথে থাকতেই পারি, ও আমাকে বোঝে।
আপনি ঠিক সেই সময়টা একেবারে কনফার্ম ছিলেন যে এখানে আসলে কোনো ধরনের চিন্তা ভাবনা করার কিছুই নেই?
না না, হ্যাঁ ওই পর্যায়ে যাওয়ার পরই বলেছিলাম ঠিক আছে।
আমি একটু জানতে চাচ্ছি যে আসলে তোমাদের যে রিলেশনের ব্যাপারটা, এটা কি শুধু তুমি আর রুবেলি কি জানতে, তোমার ফ্রেন্ড আছে প্রথম পর্যায়ে, আমি লাস্টের কথা বলছি না, যখন তোমাদের ভালোবাসাটা শুরু হচ্ছে তখন কি তোমার কোনো কাছের বান্ধবী বা তোমার এরকম কি কেউ জানতো তোমার?
না আসলে
শেয়ার করতে না,
কম শেয়ার করতাম আসলে, মানে সবাই আসলে জানতো যে আমি প্রেম টেম নিয়ে বিষয়ে কথা একটা বলি না, আর প্রেম করছি এটা আসলে ঢাক ঢোল পিটে বলার কিছু নেই। যদি বললে যে প্রেম করছিস নাকি জিজ্ঞেস করলে দেন বলতে পারি হ্যাঁ আমি একজনকে ভালোবাসি। প্রশ্ন না করলে তো আমি আসলে অত বেশি ইয়ে করি না ফ্রেন্ডদের সাথে যে আমার এটা হয়েছে সেটা হয়েছে, গসিপ যেটা করে ফ্রেন্ডদের মধ্যে এগুলো আমি আসলে কম করতাম।
ওকে, আমরা হ্যাপির কাছে আবার আসবো। প্রিয় শ্রোতা যারা আমাদেরকে শুনছেন এই মুহূর্তে ঢাকা এফএম 90.4 টিউন ইন করে যারা আছেন তাদেরকে বলতে চাই, আজ আমাদের অতিথি হয়ে এসেছেন চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপি। আমরা সম্প্রতি নাজনীন আক্তার হ্যাপি এবং রুবেল হোসেন তাদের সম্পর্কে টানা পড়ে নিয়ে আজ আমরা এখানে কথা বলছি এবং চমৎকারী আয়োজনটি সাজানোর জন্য প্রডিউসার সাদিক সামিকে অনেক ধন্যবাদ জানাতে চাই এবং পাশাপাশি প্রচন্ড শ্রদ্ধা রেখে বলতে চাই বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে এবং আদালতের উপর পূর্ণ আস্থা রয়েছে। আমাদের অন্ধকারের গল্পের এই টিম পূর্ণ আস্থা জ্ঞাপন করতে চায় আদালতের উপরে এবং সত্য মিথ্যা যাই হোক না কেন সেটা নির্ধারণ করবে বিজ্ঞ আদালত। আমরা হ্যাপির কাছে ছিলাম এবং হ্যাপির কাছে থেকে শুনতে চাই রিলেশনটা যখন হলো, এর আগে আপনারা বন্ধু ছিলেন, ভালো লাগাটা টের পাচ্ছিলেন, ফাইনালি মার্চের 8 তারিখ থেকে দুজনে একেবারে অফিসিয়ালি বলতে পারি আনঅফিসিয়ালি অফিসিয়াল কনফার্ম হয়ে গেলেন যে আমরা ইনভলভ, এর পরের মুহূর্তগুলো নিশ্চয় অনেক চমৎকার ছিল, আরো বেশি রঙিন ছিল।
এর পরের মুহূর্তগুলো এরকম ছিল যে ও যাই করছে না কেন সবকিছু আমি জানছি, মানে ওর রুটিন আমার মুখস্থ হয়ে গেল যে আমি মানে ওর সাথে যদি আমার কথাও কিছুক্ষণ না হয় বলে দিতে পারতাম ও এখন কি করছে। আর ব্যাপারটা এমন পর্যায়ে গিয়েছিল যে ও মুখটা খোলার আগেই বুঝে যেতাম যে এখন কি কথাটা বলবে, আর ওর কথা যদি আমার সাথে কোনো কথা বলছে বা সেই সময় যদি অন্য কিছু মনে থাকে বা কিছু একটা চিন্তা করছে বা কিছু কাজ করছে আমি খুব সুন্দর করে বুঝে যেতাম, আর বলতে হতো না, মানে এই ব্যাপারগুলো খুব বেশি ইয়ে করত। আর আমাদের ব্যাপার কি মানে ফোনে তো কথা হতো প্রায় বলতে গেলে সব সময় একটু ফাঁকে ফাঁকেই হতো, আর আমাদের দেখাটা বেশি পরিমাণে হতো, প্রতিদিনই দেখা হতো, ওর প্র্যাকটিস থাকলে দেখা হতো, মাঝে মাঝে খেলা থাকলে যদি অনেক রাত হয়ে যায় সেদিন দেখা হতো না, কিন্তু যখন ও ঢাকাতে থাকতো মানে তখন ফ্রি থাকলে মানে বলতে গেলে প্রতিদিনই দেখা হতো। এই জন্য আমাদের আসলে কাছে আসার ব্যাপারটা একজন আরেকজনকে বোঝার ব্যাপারটা খুব ইজিলি হয়েছে, কারণ আমরা দুজনকে বোঝার সময়টা পেয়েছি অনেক, মানে দেখা করার বিষয়টা কথা বলার বিষয়টা অনেক পরিমাণে হয়েছে, তো এই জন্য ওকে বুঝতে আমার আসলে খুব বেশি যে একটা ইয়ে লেগেছে তার না, কাজে একটা আমার সারাক্ষণ আমার সাথেই কথা বলছে আমার সাথেই দেখা করছে, তো আসলে এইভাবে ব্যাপারটা হয়ে গেছে আস্তে আস্তে।
এরপর থেকে আমরা আপনার কাছ থেকে কন্টিনিউ করতে চাই, রিলেশনের কথা বলছিলেন, ধীরে 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 সেই চমৎকার রিলেশনটা আপনি অনেক কিছু আবিষ্কার করা শুরু করলেন অনেক কিছু, সেটা কি তার দিক থেকেও অনেক নিশ্চয়ই আপনাকে সাপোর্ট কিংবা আপনাকে আপনার কাজের ক্ষেত্রে সেই সাপোর্টের জায়গাটা না রাখা সেগুলো আমরা একটা না আসলে হ্যাপি আপনার মুখ থেকেই শুনতে চাই, কারণ মানুষ শুধুই আপনার কথা শুনতে চাই, আমরা চাইবো যে আপনি সমস্ত ঘটনাগুলি মন খুলে সময় নিয়ে আপনার ইচ্ছে মতো করে বলুন।
আচ্ছা আমি একটু অ্যাড করতে চাচ্ছি যে তোমাদের আসলে দেখা হতো বা ঘুরতে বের হতাম, তো আসলে সেই প্লেসগুলো আসলে কোথায় থাকতো বা কোথায় ঘুরতে যাওয়া হতো বেশি? আর একটা বিষয় হচ্ছে ফোনে যেহেতু অনেক বেশি কথা বলতাম, সেক্ষেত্রে তুমি যেহেতু চলচ্চিত্রে কাজ করো, রুবেল উনি একজন খেলোয়াড়, সেক্ষেত্রে কোনো সমস্যা হতো কিনা? আমি তো জানতে চাচ্ছি যে তুমি ঘুরতে বের হইতা অনেকটা সময় বা কোথাও যেতা বা দেখা হইতো এরকম একটা বিষয়, তো সেই জায়গাগুলো কোথায় বা কোন জায়গায় বেশি যাওয়া হতো সে ঘুরতে?
আমরা বাইরেই আসলে বেশি ঘুরতাম, ওর গাড়িতেই বেশি ঘোরা হতো, রিক্সায় ঘুরেছি কিন্তু সেটা কম, দুই একদিন হয়তো বা আমরা 2-3 ঘন্টা করে রিক্সায় ঘুরেছি সন্ধ্যার দিকে বিকালের দিকে এভাবে।
সুন্দর মুহূর্তগুলো আমরা রুবেলের পাশে কিভাবে হতো কি
এবং আমার মনে হয় জিসান ভাই এবং রাহাত ভাই আমরা প্রচন্ড সম্পূর্ণটা হ্যাপির উপরে ছেড়ে দিই, হ্যাপি ভুলে যান এখানে আমরা তিনজন মানুষ আছি কিংবা যা কিছু আছে, আপনি ঠিক সেই মুহূর্তগুলোকে মনে করে করে ধীরে ধীরে ক্রাইসিস গুলো বা যা কিছু হয়েছে আপনার কথাগুলো শুধুমাত্র আপনার কাছ থেকে শুনতে চাই। আমরা নীরব দর্শক, আমরা ভুলে যান যে আমরা এখানে আছি একেবারেই, আমাদের স্টুডিওটা চাইলে আপনি অন্ধকারও করে দিতে পারি, আমরা চমৎকারভাবে সেই কথাগুলো সেই লাজমিরা, কারণ আপনি যখন সুন্দর কথাগুলো বলছেন আপনি হাসছেন, আপনার ভিতরে সেই হাসি খুশিটা দেখা যাচ্ছে, আবার যখন আপনি সেই টানাপোড়েনের জায়গায় চলে যাচ্ছেন আপনার মুখটা মলিন হয়ে যাচ্ছে।
আসলে কি আমি যখন এখনো চিন্তা করি যে রুবেলের সাথে আমার ভালো কাটানো মুহূর্তগুলো আমার খুব ভালো লাগে, যে মনে হয় যে ওটার মধ্যেই আমি আছি, আর ওর সাথে আমার এত সুইট সুইট মেমোরি আছে মানে যেটা কখনোই ভোলা সম্ভব না, মানে ও আমার জন্য অনেক পাগলামি করত, ইভেন আমি ওর জন্য অনেক পাগলামি করতাম, যেরকম লাস্ট যে ঈদ গেল কোরবানি ঈদ, এই ঈদে আমি ওর জন্য একটা পাঞ্জাবি কিনেছিলাম, তো তখন ও হচ্ছে কোরিয়া থেকে এসেছে, দক্ষিণ কোরিয়া থেকে, তো এসে ওই দিন ওই দিন রাতে আসলে ঈদ করার জন্য বাগেরহাট চলে গেছে, মানে ঈদের একদিন আগে ছিল তো বাগেরহাট চলে গেছে। তো আমার খুব খারাপ লাগছিল যে আমি ওর জন্য ঈদ উপলক্ষ করে একটা পাঞ্জাবি কিনেছি, তো ওকে তো আমার এটা দিতে হবে। তো আমি কি করলাম, ওর আমি বাসায় মিথ্যা কথা বলে পাঞ্জাবিটা নিয়ে আমি বাগেরহাট যাই। আমি বাগেরহাট আসলে খুবই কম যাই, ওরকম যাইনি, তো সরি দুঃখিত, আমি পাঞ্জাবিটা নিইনি, বাট ওর সাথে দেখা করতে গিয়েছি ওখানে, কারণ ওর সাথে কথা ঠিক মতো তখন বলছিল না, জানি না ওর কি হয়েছে হয়েছিল তো সেই মুহূর্তে। তো আমি কারোর সাথে কিছু না বলে ঠিক সেই সময়ে চলে যাই বাগেরহাট। বাগেরহাট যাওয়ার পর ওকে বলিনি যে আমি বাগেরহাট যাচ্ছি, ঈদের আগের দিন হবে। যাওয়ার পর ওকে বলছি যে আমি তো তোমার বাসার এখানে এসেছি, ও এর বাগেরহাট আমার একটা ফ্রেন্ড ছিল, আমি আসলে বাসা চিনতাম না, ওই ফ্রেন্ডের বাসা থেকে রুবেল বাসা আবার কাছে, তো ও আবার রুবেল সম্পর্কে মোটামুটি জানতো, ওর সাথে কথা বলে গেলাম। এটা আমার বাসায় কেউ জানে না, আবার বাগেরহাট আমার নানু বাড়ি, ওনারাও কেউ জানতো না। গিয়েছি, যাওয়ার পর রুবেলকে বললাম যে রুবেল আমি তো তোমার সাথে তোমাকে দেখার জন্য এসেছি, তুমি ও কোরিয়া ছিল 7 দিন, ওয়েস্ট ইন্ডিজ থেকে আসার পর আমার সাথে একদিন দেখা হয়েছিল, তারপরে ও কোরিয়া চলে গেল। তো বললাম যে তোমাকে তো অনেকদিন দেখি না, আমার খুব দেখতে ইচ্ছা করছে, আমি চলে আসি। তো বলছে না তুমি এসো না। তো বললাম যে না আমি তো আসলে তোমার বাসার সামনে, তুমি একটু বের হবে, আমি তোমাকে দেখবো, দেখেই চলে যাব। তো বললাম তুমি কি ঢাকা থেকে এসেছো? বলে হ্যাঁ। তো কোথা থেকে আসবো, আমি তো ঢাকাতেই থাকি। তো আমি এত সুন্দর করে বললাম ওকে বুঝিয়ে, আর বোঝানোর তো কিছু ছিল না, ও এরকম আমার অনেক কিছু করেছে যেটা আসলে কখনো বোঝেনি, সেটা আমার অনেক বেশি খারাপ লাগতো অনেক সময়। ও আমার সাথে তখন দেখা করতে চায়নি, খুব রিকোয়েস্ট করছে, আমার ফ্রেন্ডও সাথে রিকোয়েস্ট করছে যে মেয়েটা এত কষ্ট করে ঢাকা থেকে এসেছে, ও যদি এখন ঢাকায় ফেরে তো ঈদের দিন ফিরতে হবে, তো ওর সাথে একটু দেখা করেন বা এরকম কিছু। তো একটু দেখা করেনি, লাস্টের দিকে আমি যখন চলে যাব ওই মুহূর্তে আমি খুব কান্না মানে পাচ্ছিল, আর ওর সাথে রিলেশন যখন মানে তোকে আমি অনেক ভালোবাসি, তো আমার সাথে কিছু করলে আমার খুব কান্না আসতো, মানে এত খারাপ লাগতো মানে বোঝাতে পারতাম না মানে কেন আমার তো খারাপ লাগছে। তো লাস্ট টাইমে এসে ওর বাইকটা নিয়ে ও বের হলো, তো বের হওয়ার পর আসলে আমি দেখলাম, তো তখন আমি রিক্সায় ছিলাম আমি আমার ফ্রেন্ড, তো থাকার পরে ও বলছে যে তুমি এখানে কেন এসেছো আমাকে না বলে এটা সেটা। তো আমি বললাম আমি তো তোমাকে দেখার জন্য এসেছি, মানে আমার পাগলামি গুলো ছিল এই টাইপের, মানে কি বলবো, ওর এই ব্যাপারগুলো আমার এত টাচ করতো, মানে আমি একটা ছেলেকে এত ভালোবাসি যাকে দেখার জন্য আমি ঈদের আগের দিন বাগেরহাট চলে গেছি, বাট সে আমার সাথে দেখা করতে চাচ্ছে না, এই ব্যাপারগুলো না মানে কিছু বলার নেই। তারপরে আমি সেদিন রাতে আবার বললাম যে ঠিক আছে তুমি আমাকে একটু পৌঁছে দিয়ে আসো, আমি ঢাকা চলে যাবো, একটু পৌঁছে দিয়ে আসো। ও কখনোই বলছে আচ্ছা ঠিক আছে আমি যেতে পারবো না, তুমি একা একাই চলে যাও, একা একা এসেছো আমাকে না বলে একা একাই চলে যাও। তারপর আমি চলে এসেছি সেদিন রাতে, সারা রাত কাঁদতে কাঁদতে এসেছি, সে তো পরের দিন ছিল ঈদ, বাসায় অনেক প্রবলেম হয়েছিল সব কিছু, তো আমার ওইটাই খারাপ লেগেছিল। সেই এই ঈদটাতে আমি মানে নর্মালি নতুন ড্রেস পরার যে ব্যাপারটা বা ঈদ উদযাপিত করার যে ব্যাপারটা থাকে ওটা করিনি, কারণ ওর জন্য আমি যে পাঞ্জাবিটা কিনেছিলাম সেটাও আমার দেওয়া হয়নি, আর নিজেরও ওর কাছ থেকে ভালো কোনো ব্যবহারও পাইনি এই জন্য। ওর সাথে রিলেশন থাকা অবস্থায় ও বলতো যে তুমি তোমার ফ্রেন্ডদের সাথে কথা বলবে না, দেখা করবে না। আমি ওর সাথে রিলেশন হওয়ার পর থেকে আমার ফ্রেন্ড সার্কেল বলতে আমার কিছুই ছিল না, আমি কারোর সাথে কোনো কথা বলতাম না ওর কথা রাখার জন্য, এবং কথা আমি এত দাম দিতাম, ও আমাকে যখন যা বলতো আমি তখন তাই শুনতাম, মানে কখনো মনে হতো না যে ও আমাকে বলছে এটা আমার ব্যক্তিগত লাইফ, আমি কি করব না করব এটা আমার লাইফ, ওর কথা আমি কেন শুনবো, বাট এটা আমার কখনো মনে হতো না। আমি এমন একটা মোহের মধ্যে ছিলাম যে ওই আমার পৃথিবী আর কিছু না, ও আমার সাথে যদি কখনো ডাক করে কথা বলতো আমি বাসায় সবার সাথে, আমার মাথায় এমনিতে গরম থাকতো, মাথায় বাসায় সবার সাথে বাজে বিহেভ করতাম, আমার ছোট ভাই বোনদের সাথে, আম্মুর সাথে, মানে এতটাই খারাপ লাগতো আসলে, কারণ ওকে আমি একটা টাইমে ফিল করি যে ওকে আমি এত ভালোবাসি, আমার মনে হয় না যে আমি নিজেকেও এত ভালোবাসি। কিন্তু ফার্স্টের দিকে ও এমন করতো, তখন আমার মনে হতো যে ও আমার চেয়ে আমাকে বেশি ভালোবাসে, বাট ও আসলে সবকিছু ধারণাই ভুল করে দিল এখন। আর আমি প্রথম দিকে আসলে বিয়ের ওরকম প্ল্যান ছিল না, পরে আসলে আস্তে আস্তে আমি বলতাম যে আসলে আমাদের তো একটা রিলেশনে আছি, আমাদের পরিণতি কি, তখন ও বলতো যে পরিণতি তো অবশ্যই বিয়ে করব, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, তো বিয়েটাই তো আসলে এটা পরিণতি, আর তো এখানে কিছু বলার নেই।
হ্যাপি, সরি ফর ডিস্টার্ব ইউ, আমি শুধু জানতে চাই যে চমৎকার সম্পর্কগুলো যে সময় সামনের দিকে আগালো, আপনার মাথায় হুট করে কেন বিয়ের কথাই হুট করে কেন আসলো, এবং পাশাপাশি আপনি কি কখনো ফাইন্ড আউট করতে পেরেছিলেন যে রুবেল তিনি তার কোনো আস্কিং ছিল কিনা, তার কোনো আপনার কাছ থেকে চাওয়া ছিল কিনা, সেটা নিয়ে টুকটাক ঝগড়া কিংবা, কারণ একটা কিছু তো একদিনে হয় না, সেই ঝগড়াটা নিশ্চয়ই ধীরে ধীরে।
আমার বিষয় নিয়ে ঝগড়া জায়গাটা আমি কখনোই তৈরি হইতে দিইনি, কারণ ও আমাকে বললাম না যখন যা বলতো তখন তাই শুনতাম, ও আমাকে যেটাই নিষেধ করতো আমি সেই মুহূর্তে সেটা স্টপ করে দিতাম, সেটা আমি কখনোই করতাম না, কারণ ও কষ্ট পাবে বলে।
দুটো নিষেধের কথা শুনতে চাই।
যেরকম বলতো যে আগে ফ্রেন্ডের সাথে ঘুরেছ, এখন ফ্রেন্ডের সাথে ঘুরতে বের হবা না, সেটা ছেলে হোক মেয়ে হোক, ছেলে ফ্রেন্ড ওরকম ছিল না, বলতে ওরকম ছিলই না, মেয়ে ফ্রেন্ড যারা তাদের সাথেও ঘুরতে বের হবা না, ঠিক আছে আমি হচ্ছি না। তারপর যে আমি এখন শপিং এ বের হবো, আমাকে বললো না থাক তুমি এখন বের হয়ে না, আমার সাথে দেখা করো, বা ওই ব্যাপারগুলো, তারপরে এরকম অনেক ব্যাপার। তারপরে ফেসবুকে যে যদি ওর পরিচিত কেউ আমাকে রিকোয়েস্ট পাঠায়, আর আমার ফেসবুক একটা ব্যাপার কি, ওর ফেসবুক পাসওয়ার্ড আমি অনেকবার চেয়েছি, আমাকে কখনোই দিত না, কিন্তু আমারটাও চাওয়া মাত্র পেয়ে যেত। আর সবচেয়ে মজার ব্যাপার কি, এখন তো বললে প্রবলেম নেই, কারণ আমার সব ফেসবুক আইডি হ্যাক হয়ে গেছে, আমার ফেসবুক আইডিতে, তারপর আমার ফোনে আমি একটা নাম্বার ইউজ করতাম, অনেকগুলো নাম্বারের সাথে একটা নাম্বার ইউজ করতাম, সেটা হচ্ছে 34। আর হ্যাপি রুবেল ব্যাপারটা অনেক জায়গায় থাকতো, 34 মিন্স হচ্ছে ওর জার্সি নাম্বার 34, তো ওইটা ইউজ করতাম, ইভেন ও জানতো আমি কিছু করলে ওইটা থাকবে 34 নাম্বারটা, ফোনে ওভাবে থাকতো, আমি সবকিছু ও চেক করতো, এরকম ব্যাপারটা হয়নি যে ওর কথা আমি শুনিনি বা এরকম কিছু, আমি সবসময় আসলে লয়াল ছিলাম সব বিষয়ে। আর ও আমার সাথে রিলেশন থাকা অবস্থায় অনেক মেয়েদের সাথে কথা বলতো, মানে মানে কি দুটো ব্যাপার একসাথে হতো, ও আমাকে এটা বোঝাতো যে আমাকে অনেক ভালোবাসে, আবার সাথে সাথে এটাও আমি দেখতাম যে অন্যান্য মেয়েদের সাথে কথা বলছে বা ফেসবুকে স্কাইপিতে, যেটা আমার অগোচরে করছে বা আমার দেখার পরে তখন কান্নাকাটি করে সেই নাটকীয় ভাবে আমাকে বলছে আসলে ভুল হয়ে গেছে এটা সেটা, ওই ব্যাপারগুলো আসলে অনেক খারাপ লাগতো। আর আমার আব্বু আম্মু আমার গায়ে কখনোই হাত তোলেনি, ওই আমার ও আমাকে মাঝে মাঝে আমার গায়ে হাত তুলতো, এটা আমি প্রথম দিকে খুব লাগতো, পরে ও দেখা গেল যে আমাকে এভাবে বলছে যে বাবু আমি তোমাকে মেরেছি, আমি তোমাকে অনেক ভালোবাসি বলে, তোমার মানে উল্টোপাল্টা কথা বললে, মানে টুকটাক একটু ঝামেলা তো হতেই পারে বা কথা কাটাকাটি, এরকম ওই রকম বিষয়গুলো আসলে কাজ করতো। ভালোবাসার মানে তিক্ততা আসলে লাস্টের দিক থেকে শুরু হয়, তবে মাঝামাঝি দিনগুলো অনেক সুন্দর ছিল, যেরকম ওর সাথে প্রচুর ঘোরা হতো, লাস্টের দিকে এসে ঘোরাঘুরি একটু কম হয়েছে, ওর ফ্রেন্ডদের সাথে, ফ্রেন্ডরাও মোটামুটি আমার সম্পর্কে জানতো, মানে সবকিছুই আমি ইয়ে করতাম, ব্যাপারগুলো আসলে এরকম ছিল আমার কাছে যে ও আমারই আর আমি ওরই, মানে ও যে একটা মানুষ রুবেল, আলাদা যে একটা মানুষ, এটা আমার কখনোই মনে হতো না, মনে হতো যে ও যে রুবেল ও আমারই, আমার কোন একটা সম্পত্তি, যেটা আমি কি করবো সেটা আমার ব্যাপার, মানে আমার ভিতর এই ব্যাপারটা কাজ করতো। সেম রুবেলও আমার সাথে এমন বিহেভ করতো যে মনে হতো যে মানে আমি কি করবো না করবো সেটা রুবেল ডিসাইড করবে, এবং সেটাই করতাম, সেটাই করতাম।
এবং ধীরে ধীরে সেই সম্পর্কটা, আপনাদের ঠিক সম্পর্কের কতদিনের মাথায় এরকম তিক্ততা কিংবা এই ব্যাপারগুলো আসা শুরু করলো?
রিলেশনের মধ্যে আসলে মজার ব্যাপার কি, আমরা ফাজলামো করে বা টুকটাক কথার মধ্যে, মানে 9 মাসের মধ্যে বলতে গেলে 900 বার আমাদের ব্রেকআপ হয়েছে, মানে কিছু একটা বললে আচ্ছা ঠিক আছে তুমি আমাকে কল করবে না এটা সেটা, আমি তোমাকে ফেসবুক থেকে ব্লক করলাম, ফোন থেকে ব্লক করতাম, ও করতো আমিও করতাম, বাট দেখা গেল ওইটা আমরা ম্যাক্সিমাম একদিন পর্যন্ত দুজনে নিতে পারতাম যে কথা না বলে। তারপর না হয় ও আমাকে কল করছে যদি আমি রাগ করে রাখি তো আমি ওকে কল দিচ্ছি, বা ও রাগ করে যদি আমাকে ব্লক করে বা বলছে ব্রেক আপ এটা সেটা ও কল করে কান্নাকাটি করে, মানে এই বিষয়গুলো কাজ করতো। আর তিক্ততার বিষয় বলতে মাঝখানে ওর ফ্যামিলি থেকে ওর বিয়ের কথা বলছিল, মানে বিয়ের কথা বলছিল, তখন ওকে আমি বলেছিলাম যে তুমি তাহলে তোমার ফ্যামিলিকে বলো যে তুমি আমাকে ভালোবাসো, আসলে সেই টাইমটাতে বলা যে আমরা কি আমাদের পরিণতিটা কি, কারণ কি ওর সাথে ওকে আমি এত ভালোবাসি যে কখনো ভাবিনি যে ওকে বিয়ে করা বিয়ে করবো না বা এরকম কিছু, ওইটা আমার মাথায় কখনোই আসেনি। আমি শুধু একটাই ভাবতাম যে ওকে আমি আমার লাইফের থেকে বেশি ভালোবাসি, আমি আরো সারা জীবন একসাথে থাকবো যতদিন বেঁচে থাকি, এজন্য আসলে বিয়ে প্রসঙ্গটা, বিয়ে ছাড়াও তো এই সামাজিক যে জীবনে এই জীবনে তো এভাবে থাকা সম্ভব না, এই জন্য আসলে বিয়ে প্রসঙ্গকে বলা এই প্রসঙ্গে ওকে বলা এই সব ব্যাপারগুলো এসেছে।
এবং আপনার জায়গা থেকে কখনো কোনো বারণ ছিল যে রুবেল এটা তুমি করো না, কিংবা আপনি যেমন বললেন যে আপনার অনেক ধরনের বারণ রুবেলের কাছ থেকে ছিল, মিশো না, ফ্রেন্ডের সাথে যেও না, আজ এইভাবে বের হও না, আপনার কাছ থেকে নিশ্চয়ই থাকার কথা কোনো ধরনের বারণ যে রুবেল তুমি এটা করো?
আমার আমার ওকে আমি এটাই বলতাম যে তুমি বেশি রাত পর্যন্ত বাইরে থেকো না, মানে বা অতিরিক্ত ড্রিঙ্ক করো না, কারণ সত্যি কথা বলতে প্রচুর ড্রিঙ্ক করে এভরিডে।
তো আপনি জানতেন আগে থেকে?
আগে থেকেই জানতাম আমি ওকে, প্রথম থেকে বলতাম, তো আমাকে বলতো ঠিক আছে আমি তোমার জন্য সবকিছু ছেড়ে দেব। তো ফার্স্টের দিকে দু একদিন গ্যাপ রেখে সে ওর বাসায় ও কখন ড্রিঙ্ক করবে এটা তো আমি সবসময় বুঝতাম না, পরে বুঝতে পারতাম যখন ওকে খুব বোঝা শুরু করি তখন বুঝতাম যে ও কিছু একটা হয়েছে বা কিছু করছে। তো বলতাম যে তুমি অতিরিক্ত ড্রিঙ্ক করো না, আর ওর মেয়েদের সাথে এত কথা বলার কি দরকার, দেখা গেল কোনো একটা মেয়ের সাথে প্রচুর পরিমাণে কথা বলছো তোমার ভক্ত হতে পারে বা একসময় তোমার প্রেমে পড়ে যেতে পারে, বাট তোমার সমস্ত ঝামেলা যাওয়ার তো কোনো দরকার নেই, এই ব্যাপারগুলো নিষেধ করতাম। আর বলতাম যে রাত একটা দুটোর সময় বাইরে আসলে ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাওয়া তো ঠিক না, আসলে তখন তুমি ঘুমাও, নিজের কেয়ার করো, আর একজন প্লেয়ার হিসাবেও তো তোমার দায়িত্ব আছে নিজেকে ঠিক রাখা যদি তুমি টিমে শক্তভাবে থাকতে চাও, এভাবে ওকে বোঝাতে। আমার এছাড়া আমি শুধু একটা কথা বলতাম যে তুমি আমার সাথে কখনো মিথ্যা কথা বলো না আর আমাকে কখনো ঠকিও না, আমার তাছাড়া কোনো কন্ডিশন ছিল না ওর উপর।
এবং আপনি যে ব্যাপারগুলো বলছিলেন যে তিনি সেটা জানতেন, এগুলো নিয়ে আপনাদের ভিতরে মূল ঝামেলা কি এখান থেকেই ছিল, এবং আপনি কি প্রচুর পরিমাণে ইনসিকিউর ছিলেন কিনা সবসময়?
না মানে কি আমি ওকে
হারানোর যে ভয়টা, ইনসিকিউরিটি মিন্স হারানোর ভয়টা, তাকে একটু বলি যারা আমাদেরকে খানিকটা পরে টিউন ইন করলেন তাদের জন্য বলতে চাই। আজ আমাদের অতিথি হয়ে এসেছেন চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপি, এবং এই যে আমাদের আয়োজন অন্ধকারের গল্প, এই চমৎকার আয়োজনটির জন্য প্রডিউসার সাদিক সামিকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। প্রিয় শ্রোতা, আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, অন্ধকারের টিম, অন্ধকারের গল্পের এই টিম আপনাদের প্রতি, আপনাদেরকে সাথে নিয়ে বলতে চাই বিষয়টি, পুরো বিষয়টি যেটা হ্যাপি বলছেন এবং রুবেল হোসেন, এই পুরো বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে, আদালতের উপর পূর্ণ আস্থা রয়েছে আমাদের, সত্য মিথ্যা যাচাই করবে বিজ্ঞ আদালত, আমরা শুধু ঘটনার কাছাকাছি যেতে চেয়েছি। এবং আমাদেরকে অনেকেই লিখছেন, আমি আরেকটিবার মনে করিয়ে দিতে চাই কিভাবে লিখবেন। আপনি আমাদের মেসেজ করতে পারেন 16260 এই নাম্বারটিতে, এবং চাইলে আপনি ফেসবুকের ফ্যান পেজ আসতে পারেন, facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফেসবুক থেকে অফিসিয়ালি ভেরিফাইড ফ্যান পেজটি পাবেন, সেখানে এসে আপনার কথাগুলো আপনি বলতে পারেন, আপনার মতামত জানাতে পারেন। সেখানে একটি ছবি আপ করে দেওয়া হয়েছে নাজনীন আক্তার হ্যাপির, এবং আমাদের সাথে স্টুডিওতে আজ অনেকেই আছেন, risingbd.com এর জিসান ভাই আছেন, রাহাত ভাই আছেন, ইভানও আছে আপনার সাথে, এবং আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি আমাদের কথাগুলো। হ্যাপি, আপনার কথা শুনছিলাম, অনেক ধরনের ক্রাইসিসের কথা মাঝখানে, তিক্ততার কথা আসছিল, অনেক কিছুই আসছিল, একদম আপনার কথাগুলি আসলে শুনতে চাই, আমাদের যা কিছু কথা আছে, আমাদের শ্রোতাদের যা কিছু কথা আছে সেগুলো নিয়ে অনেকটা সময় পরে নিশ্চয়ই আপনার কাছে আমরা আবার ফিরে আসব। আমি একটু কন্টিনিউ করতে চাই, আপনি যদি প্লিজ একটু কন্টিনিউ করেন। তারপর
মাঝখানে আসলে ও আমাকে বলছিল যে বিয়ের কথা তো আমাদের ফার্স্ট থেকেই ছিল, ও আমাকে বলে যাচ্ছিল আমরা বিয়ে করব, তোমাকে আমি ও ফার্স্ট থেকে এটা বলতো যে আমি বিয়ে করলে তোমাকেই করবো, না করলে আসলে কাউকেই করবো না, এই বিষয়টা কাজ করতো। এক সময় ওকে বলতাম যে তোমার ফ্যামিলি থেকে যে মেয়ে দেখছে তো তুমি তোমার ফ্যামিলিকে বলো যে তুমি আমাকে বিয়ে করবে, তখন আসলে একটু উল্টো দিকে ট্রাই করছে। তো আমি ওকে বললাম যে আচ্ছা ঠিক আছে, তো তাহলে আমার সাথে প্রেম করার মানে কি হলো, আমরা কি প্রেম করার জন্য প্রেম করছি নাকি বিয়ে করার জন্য? তো বললো আচ্ছা ঠিক আছে আমি আমার ফ্যামিলিকে বলেছি, কিন্তু একটা প্রবলেম। সেটা কি প্রবলেম? তো বলছে যে প্রবলেম এটাই, তুমি ফিল্মে কাজ করো তাই ফিল্মের নায়িকারও ভালো হয় না, বা ফিল্মে যারা কাজ করে তারা ভালো হয় না। তো তখন আমি বললাম আসলে খারাপ ভালো বিষয়টা এটা কর্পোরেটের জায়গাতেও হতে পারে, যে সব জায়গাতে হতে পারে খারাপ ভালো। ফিল্মের লোকেরা খারাপ এমন কথার কোনো ভিত্তি নেই, দুই একজন খারাপ বলে সেটা সব সেক্টরেই থাকতে পারে। তুমি ফিল্মের নায়িকাদের বা মিডিয়াতে মিডিয়ার মেয়েরা এভাবে তো আসলে তুমি বলতে পারো না। তো আর তুমি যদি এভাবেই বলো তো আগে থেকে কি জানতে না যে আমি ফিল্মে কাজ করি বা আমি মিডিয়াতে ইনভলভ আছি? তো তখন বললো হ্যাঁ জানতাম, বাট এখন একটা প্রবলেম হচ্ছে, তুমি এটা যদি ছেড়ে দাও তাহলে আসলে আমি ভাবতে পারবো, কিন্তু যদি না ছেড়ে দাও আমার ফ্যামিলিকে আমি বোঝাতেও পারবো না, আর তোমাকে বিয়ে করাও হয়তো আমার পক্ষে সম্ভব হবে না। তো ওটা বলার পর আমি বললাম আচ্ছা ঠিক আছে যাও, ছেড়ে দিলাম। তখন আমার হাতে বেশ কয়েকটা ছবি ছিল, আমি সবাইকে না করে দিয়েছিলাম। ইভেন আমি আমার সেক্টরে বিনোদনের কারোর সাথে, কোনো সাংবাদিক বা কোনো পরিচালক, কোনো কো আর্টিস্ট, আমি কারোর সাথে কোনো যোগাযোগ রাখিনি শুধুমাত্র রুবেলের জন্য। ওর জন্য মানে আমার ছোট থেকে যে পালন করা স্বপ্ন, স্বপ্নটা ছাড়তে আমার এক সেকেন্ডও ভাবতে হয়নি যে আমি ওর জন্য এই স্বপ্নটা ছেড়ে দেবো কিনা। আমার কাছে ওই আমার ছিল সবকিছু, আর কিছু আমি কখনো বড় করে ভাবিনি। তো তারপর যেটা হয়েছে যে আমার যে এই স্যাক্রিফাইসটা পাশে, ও কখনো আসলে ওরকম ভাবে গুরুত্ব দিত না। দেখতাম যে ওর মধ্যে চেঞ্জও দেখছি না, ও আগে যেমন ঠিক এখনো তেমন, মানে ড্রাঙ্ক হয়ে উল্টোপাল্টা কথা বলছে, প্রতিদিন ড্রিঙ্ক করছে, বা মেয়েদের সাথে কথা বলার বিষয়টা বন্ধ হচ্ছে না। তো ওকে আমি বুঝাতাম আস্তে আস্তে যে দেখো রুবেল, এরকম করা তো ঠিক না। তুমি ইভেন আমি এটা নিজেও দেখেছি অনেক মেয়ের সাথে, মানে ফার্স্টে তো অনেকবার বললাম যে ওকে আমি খুব ভালো বুঝি, দেখা গেল ফেসবুকে লাইক দেখে বা কোনো কমেন্ট দেখে বা কোনো একটা মেয়েকে আমি টার্গেট করলাম যে এই মেয়েটার সাথে হয়তো বড় কোনো কথা হতে পারে, কিন্তু ওই মেয়েটার সাথে পরে কথা বলে দেখা যায় যে ঠিকই আসলে ওই মেয়েটার সাথে কথা বলছে। এবং এরকম একটা কাহিনী হয়েছে, আমি নাম বলতে চাচ্ছি না মেয়েটার, সে মেয়েটা হচ্ছে মানে কথা হয়েছে, ওকে আমি ফেসবুকে নক করি যে তুমি কি রুবেলকে চেনো? তো বললো যে হ্যাঁ চিনি, কেন? তো আমি বললাম যে এমনি আসলে আমি রুবেলের ফ্রেন্ড, তো তো দেখলাম ও তোমার কথা বললো, আমি আন্দাজে আসলে বলছি আসলে তোমার কথা বললো, ও নাকি তোমাকে খুব পছন্দ করে। বললো ও আচ্ছা আচ্ছা, রুবেল তো বলেনি তোমার কথা? তো হ্যাঁ, রুবেল তো আমার বয়ফ্রেন্ড, আমরা তো দুইজন দুজনকে ভালোবাসি। আমি বললাম ও আচ্ছা। ও তখন আমি ওই মুহূর্তে রুবেলকে কিছুই বলিনি, পরে রুবেলের সাথে দেখা হলো, আমি বললাম যে আসলে এই মেয়েটার সাথে তোমার কোনো সম্পর্ক আছে নাকি? তো ফার্স্টে অস্বীকার করে গেল, পরে মেয়েটাকে কল দিলাম, তখনও বলছে হ্যাঁ আসলে ওই মেয়েটার সাথে ফাজলামো করেছি। তখন আবার কান্নাকাটি করে সে বিশাল কাহিনী করলো যে আসলে ভুল হয়ে গেছে বাবু এটা সেটা। তো এরকম অনেকবার হয়েছে, প্রতিবারই দেখা গেল ওকে আমি ভালোবাসার জায়গাটা এই পরিমাণে ছিল যে ও যত ভুল করতো আমি একটু একটু বললে না আমি গলে যেতাম, মানে আর কিছু মাথায় কাজ করতাম যে যাই হোক ও তোমাকে ভালোবাসে, কোনো একটা ভুল করেছে। এই এই এক সেম ব্যাপারটা আসলে বারবার ভাবতাম যে ভুল করেছে, ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে, লাস্ট পর্যন্ত আসলে হলো না।
আপনি অনেকগুলো কথা বলছিলেন, পাশাপাশি আর যে বিষয়টা আপনাকে জানতে চাই যে ফাইনালি যে ঝগড়া বলেন বা যে বিচ্ছেদের কষ্টের জায়গাগুলো বলেন, মনোমালিন্যের জায়গাগুলো বলেন, দূরত্বের জায়গাগুলো বলেন, এটা চূড়ান্ত রূপ ধারণ করতে শুরু করলো কবে থেকে? এবং স্পেসিফিক অনেকগুলো ঘটনার অবশ্যই কারণ আছে, এমন কোন ঘটনা যেটা যেটা দিয়ে আসলে আপনি ডিসাইড করলেন যে বা আপনাকে ওই সিদ্ধান্ত নিতে হলো যে আমি আসলে বিয়ের কথা বলবো? এই বিয়ের কথা শুরু থেকে আপনার একেবারে চাপ প্রয়োগ করার কৌশল ছিল নাকি আপনি চেয়েছিলেন যে না আসলে আমি বিয়েটা করেই সংসারী হই কিংবা তার সাথে সারাটা জীবন পার করি?
আসলে ফার্স্টের দিকে আমি বিয়ের কথা ওকে বলিনি, যখন আমি জানতে পারি ওর ফ্যামিলি থেকে ওর বিয়ের কথা বলছে এবং খুব তাড়াতাড়ি ওকে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে, তখন আমি ওকে বলি আচ্ছা ঠিক আছে তাহলে তোমার এখন তো সময়, তুমি তোমার ফ্যামিলিকে বলো যে তুমি আমাকে ভালোবাসো, তখনই আসলে আমি বিয়ের কথা বলি। বাট প্রথম থেকে যে প্ল্যান ছিল না, আমি তো বলতাম যে আমরা বিয়ে করব আরো কিছুদিন পর, তুমি তোমার আরেকটু ইয়ে হও, আমিও ঠিকঠাক মতো মেন্টালি প্রিপারেশন নিয়ে একজন ইয়ে হওয়ার জন্য, ভালো ওয়াইফ কি করে হতে হয় একটা প্রিপারেশনের ব্যাপার আছে। তো তখন যখন ওর ফ্যামিলি থেকে ওইসব বলা শুরু করলো, তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে এখন তুমি তোমার ফ্যামিলিকে বলো, আর তুমি যেসব করো আসলে আমার মাঝে মাঝে মনে হয় যে না জানি তুমি কখন কি করে ফেলো, সো তুমি আমরা বিয়ে করে একসাথে থাকি। তারপর আমি মানে অনেক কিছু বলতাম, আসলে স্বপ্নের ব্যাপারটা অনেক বড় ছিল যে আমরা বিয়ের পরে কি করব না করব, বা ও কখন কি করছে না করছে, আমি কখন কি করছি না করছি, দুজনে সবকিছু ব্যাপারই অগোচরে কিছুই থাকতো না আমাদের মধ্যে, মানে দুজনেই একজন ছিলাম, মানে দুটো মানুষ মিলে একটা ব্যক্তিত্ব আমাদের মধ্যে ছিল এভাবে আসলে। আর মেয়েদের সাথে বিষয়গুলো এগুলো প্রচুর পরিমাণে হতো, ফার্স্টের দিকে মনে হতো ঠিক হয়ে যাবে, বা ওর অনেক ব্যাপার খারাপ জেনেও আসলে জানি না কি কারণে ওকে ভালোবেসে ফেলেছি, আসলে আমি বুঝি না কেন ওকে ভালোবাসতাম, কিন্তু ভালো বেসে ফেলেছি। এখন তো না পারি ফিরতে, না কখনো ব্যাক করার চিন্তা করেছিলাম। মাঝখানে অনেকগুলো প্রবলেম হওয়া তোকে বলেছিলাম যে আচ্ছা ঠিক আছে, এত যখন প্রবলেম সো আমাদের ব্রেকআপই ভালো, তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল একদিন দুই দিন, তারপর নিজের কষ্টই ধরে রাখতে পারি না, ওকে অনেক মিস করছি যে এই টাইমটা। আর মিডিয়া ছেড়ে দেওয়ার পর যেটা হলো, 24 ঘন্টা বাসার মধ্যে বসে থাকতাম, ওকে ফোন করতাম, ও টাইম দিত। ইভেন আমি যখন ফিল্ম মিডিয়া থেকে একদম আলাদা হয়ে গেলাম, তখন রুবেল মানে ওর ব্যবহারের মধ্যে সম্পূর্ণ একটা মানে পরিবর্তন দেখলাম। আগে যেরকম কল করতো বা দেখা করার বিষয়টা, কথা বলার বিষয়টা ওটা পাচ্ছিলাম না, মানে জায়গাটা পুরো একদম ব্ল্যাঙ্ক হয়ে গেল। যে এখন মনে হচ্ছে মানে, তখন আমি মনে ওকে ফোন করলে মনে হতো যে আমি আননোন কেউ, যে কল করে ডিস্টার্ব করছি। ওই ব্যাপারগুলো আসলে অনেক বেশি কষ্ট লাগতো।
শ্রোতা, আমরা একেবারে নতুন একটি দিনে হাজির হয়ে গেছি, ঘড়ির কাঁটা ঠিক 12টা, তার মানে 21 ডিসেম্বরের দিনটি পার করে আমরা 22 ডিসেম্বরে চলে এসেছি। আমাদের সাথে আজ অন্ধকারের গল্পে অতিথি হয়ে এসেছেন চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপি, এবং এই চমৎকার আয়োজনটির জন্য অবশ্যই প্রডিউসার সাদিক সামিতাকে আমরা থ্যাংকস দিতে চাই। ঢাকা এফএম 90.4 বাংলাদেশের প্রথম ফুল এইচডি এফএম স্টেশন, সেখানে আপনারা আছেন, ইভান আছি আপনার সাথে কথা বলছি, এবং আমাদের সাথে স্টুডিওতে আছেন risingbd.com এর বিনোদন রিপোর্টার রাহাত ভাই এবং জিসন ভাই আছেন ক্রাইম রিপোর্টার, সবার সাথে আমরা কথা বলছি। হ্যাপি, আপনার কাছ থেকে আমরা এখন থেকে জানতে চাইব, আপনি মামলা করার সিদ্ধান্ত নিলেন এবং আসলে অনেক জানতে চাওয়া আছে, মানুষের অনেক জানতে চাওয়া আছে, সেগুলো নিয়ে আমরা অবশ্যই পরে আসবো। ঠিক যেদিন থেকে আপনি ডিনার মাইল হলেন, আপনি মামলা করবেন, মামলা করতে একবার গেলেন, সেখান থেকে আবার ফিরিয়ে দেওয়া হলো একটা একটা আলাপ আলোচনার মাধ্যমে, একটা সমঝোতা, তারপরে এসে আপনি আবার মামলা করতে চাইলেন, এই যে একটা কঠিন সিদ্ধান্ত বলবো আমি কিংবা এরকম একটা সাহসী সিদ্ধান্ত, এই ঘটনাটা আমি শুনতে চাই যে কোন ঘটনার উচিল আপনার।
এই ব্যাপারটা বলতে গেলে কিছু ব্যাপার চলে আসে, যেটা হচ্ছে যে আমি ওকে মানে এত পরিমাণ ভালোবাসি, ভালোবাসার পর যখনও আমার কোনো কিছু বোঝেনি, কোনো কিছু বোঝার ট্রাই করেনি, মানে ওকে আমি অনেক বোঝাতাম যে আসলে তুমি যে কাজগুলো করছো যেটা এগুলো একদমই ঠিক করছো না, তখন আসলে আমার সাথে ওর ব্যাপারটা ওইভাবে ম্যাচ করছিল না। ও আমাকে বারবার বোঝাচ্ছিল যে ঠিক আছে, আমি তোমার সাথে যেটা হয়েছে হয়েছে, আমার আসলে তোমাকে এখন বিয়ে করা সম্ভব না। তো ব্যাপারগুলো আসলে আমার বেশি লাগতো যে আমার সাথে তাহলে এতদিন যে রিলেশনটা ছিল, আমরা তো এক কথায় বলতে গেলে আমরা হাজবেন্ড ওয়াইফের মতো করে ছিলাম, তো এখন তাহলে তুমি এই কথা কেন বলছো? তখন আসলে লাস্ট দিনের যে ব্যাপারটা হলো, আর এই ব্যাপারগুলো হওয়ার পর থেকে না মানে আমার মনের অবস্থা একদমই অন্যরকম হয়ে গেছে। আমার কি করা উচিত, কি বলা উচিত, আসলে মাথায় আমাভাবে কিছুই কাজ করছে না। আর রুবেলকে মানে এতটুকুই শুধু মানে বলতে পারি যে ওকে ওর আব্বা আম্মার পরে কেউ যদি ভালোবাসে সেটা আমি, আর আমার থেকে ওকে ভালো কেউ বোঝে না। কারণ ও অনেক কিছু ব্যাপার ওর ফ্যামিলির কাছে হাইড করতো সবকিছু, বাট ওর খারাপ ভালো সবকিছুই আমি জানতাম, আর আমারও কিছু ওর কাছে গোপন কখনোই রাখতাম না। মানে ব্যাপারগুলো মানে মানে একটা ব্যাপার ছিল সবকিছু। আর লাস্টে যখন দেখলাম যে, আর লাস্টের ঘটনা যেটা, 1 তারিখে আমি হঠাৎ করে আমাকে বলছে যে তোমার সাথে আমার ব্রেকআপ, তো আমি বললাম যে ব্রেকআপ মানে কি হঠাৎ করে? তখন ও বলে আমার নাম্বারটা ব্লক করে দিল। তাহলে আগের মতো যেটা করে টুকটাক রাগ হলে, তো আমি ওরকম ভেবেছিলাম। তারপর আমাকে আবার কল করে, কল করে বলে যে আচ্ছা শোনো, তুমি কিন্তু আমাকে সিরিয়াসলি আর কল দিও না। আমি বললাম কেন? তো বললে যে আসলে তোমাকে আমি বিয়ে করতে পারবো না। আমি ওকে বললাম যে তাহলে এতদিন কি ছিল? তখন ও বলছে যে ছিল ছিল যা ছিল, আমি তোমাকে এখন বিয়ে, তখন ও ড্রাঙ্ক ছিল, তখন বলছে যে আচ্ছা, ওর মানে কথা ওর ভাষাটা এরকম ছিল। আমি বলি তো বললাম যে তুমি কোথায় এখন? তো বলল আমি আমার বাসায় আসি, মাইয়াদেরকে নিয়ে আসি, মদ খাচ্ছি, আর যাই হোক ড্যাশ ড্যাশ। আমি তখন আমার এত বেশি খারাপ লাগছিল যে মানে যেই মানুষটা আমাকে এত ভালোবাসি, ওর নোংরা চেহারাটা আমার দেখতে হচ্ছে আজকে। তো ওই তখন বাজে হচ্ছে 12:30 রাত, তখন আমি আমার একটা আন্টি বাসায় ছিলাম মিরপুরে, তো ওখান থেকে আমি গেলাম ওর বাসায়। তো ওর বাসায় দারোয়ান যেহেতু আমাকে চিনতো, ঢুকলাম, ঢোকার পরে ও ফার্স্টে দরজা খোলেনি, 2-3 বার নক করার পর খুললো। খোলার পর মানে খুলেই বলছে যে তুমি এখানে কেন? তো আমি বললাম যে আমি এখানে কেন মানে কি, তোমার সাথে কে আছে? তো তখন আমি খুব একটু লাউডলি কথা বলছিলাম, যেহেতু আশেপাশে আরো ফ্যামিলি ছিল, সবাই বলছে আচ্ছা ঠিক আছে তুমি ভেতরে এসে কথা বলো। তো ভেতরে আমি যখন জুতাটা খুলতে যাব তখন দেখি দুটা মেয়ের জুতা। তখন দেখার পরে মানে আমার মনে হচ্ছিল যে আমি এই পৃথিবীতে আর নেই, আমার মনে হচ্ছে যে ওই আমি আমাকে কেউ মাটির নিচে মানে গেঁথে দিয়েছে, আমার এরকম মনে হচ্ছিল ওই মুহূর্তটাতে। তো আমি খুব তখন খুব চেঁচামেচি করছিলাম, খুব কান্না হয়েছিল আমার, আর মানে খুব কান্না পাচ্ছিল। ও তখন ওর আরেকটা ফ্রেন্ড ছিল, যদিও ওর যে দুটো ফ্রেন্ডের কথা বলছিল ওই মেয়ে দুটোর সাথে আরেকটা ফ্রেন্ডের কোনো রিলেশন ছিল না। রুবেলই হচ্ছে ওই দুটো মেয়েকে মোহাম্মদপুর থেকে এনেছিল, জায়গাটা মোহাম্মদপুর থেকে ওই দুজনকে এনেছিল। তো ওরা ছিল রুবেলের বেডরুমে বসেছিল, আমি চেঁচামেচি করাতে আমাকে ওখানে যেতে দেয়নি। তো ওর যে একটা ফ্রেন্ড ছিল ওনার নাম ছিল সাব্বির, তো ওনার সামনেই রুবেল আমাকে অনেকগুলো থাপ্পড় দেয়। তো তখন আমার এমনিতে অনেক কান্না পাচ্ছিল, পরে ওর পরে আমি ভেতরে গিয়ে দেখলাম যে মদের মানে কি অ্যালকোহলের বোতলগুলো সুন্দর করে সাজানো, সবাই খাচ্ছে, এবং মানে ব্যাপারটা এরকম ছিল যে যে দুটো মেয়ে ছিল ইভেন রুবেলের যে মানে ব্যাপারটা দেখলাম, আমার কাছে মনে হয়নি যে এখানে পজিটিভ কিছু ছিল ব্যাপারটা।
আচ্ছা, সেখান থেকে আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন যে
সেখান থেকে সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আমি সুইসাইড করব, কারণ তখন আমার মাথায় কিছু কাজ করছিল না। পরে ওর যে অ্যালকোহলের যে বোতলটা ছিল ওটা ভেঙে আমি এখানে হাতে ইয়ে করছিলাম, তো রুবেল ওর একটা ফ্রেন্ড আমাকে বাধা দিল। পরে ওর কিচেনে গিয়ে আমি ইয়ে করতে চাচ্ছিলাম, তখন তখন আমাকে আরো কয়েকটা থাপ্পড় দিল, তখন আমি সেন্সলেস হয়ে যাই। হয়ে যাওয়ার পরে মানে খুব খারাপ লাগছিল, পরে দেখলাম যে রুবেল ও ওই যে দুটো মেয়ে ওর সাথে আরেকটা রুমে আছেন। পরে ওটা দেখার পর সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠি তখন এটা দেখি, পরে ওর বাসা থেকে আমি চলে আসি, ওরা ওরকমই থাকে। তারপরে মনে হলো যে ওর সাথে আমার ব্রেকআপ করা উচিত, তো আমি বললাম যে যাই হোক যতদূর হয়েছে তোমার সাথে সম্পর্ক রাখা আসলে আমার সম্ভব না, এটা বলে আমার নিজে অনেক খারাপ লাগছিল। যতই খারাপ লাগছিল ওই নোংরা ব্যাপারগুলো মনে হলে মনে হচ্ছে না কি আসলে ঘৃণা করা উচিত। আর এখানে আরো একটা ব্যাপার ঘটেছিল যেটা আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি না, যেটার প্রেক্ষিতে আসলে আমার মামলাটা করা, সেই ঘটনাটা আমি এখন বলতে চাচ্ছি না। আর
আমি একটু মাঝখানে একটুখানি জায়গা নেব, সেটা কি কেন বলতে চাচ্ছেন না কিংবা বলার মতো কিনা, বা এটার কি স্পেসিফিক কারণ? অনেকের কনফিউশনের জায়গা থেকে যাবে যে এমন কি ঘটনা যেটা আপনি বলতে চাচ্ছেন না, এবং আপনি মেনশন করলেন যে সেই কারণেই আপনি আসলে মামলাটা করতে চাইলেন।
আসলে
ব্যাপারটা বলা সম্ভব কিনা,
ব্যাপারটা এরকম, যখন আমি তাকে বলছি তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, এর আগে ভালোবাসার ক্ষেত্রে ডিফারেন্ট ব্যাপার, যখন আমি ওকে বলছি যে ওর সাথে আমার কোনো রিলেশন নেই, তখন ওর আসলে অন্য ধরনের রূপ আমাকে কি করে দেখায়, এটা তো আসলে মনে হয় যারা শুনছে বুঝতে পারছে আমি কি বলতে চাচ্ছি। তখন আসলে একটা মেয়ের মনের অবস্থা কি হয়, তখন আমি কান্না করে ওখান থেকে বের হয়ে যাই, আসলে আমার খুব খারাপ লাগছিল এবং খুব অসুস্থ হয়ে পড়ি। তারপরে বাসায় যাওয়ার একদিন দুই দিন পর ও আমাকে আবার ফোন করেছে, ফোন করে বলছে যে সরি এটা সেটা, আবার আগের মতো কান্না করছিল। আমি বলবো আমি নিজেই খারাপ, মানে আমি এতটাই খারাপ, ও আমাকে সামনে যতবারই কান্না করতো ততবারই আমি গলে যেতাম। ইভেন এই এত বড় ঘটনা ঘটার পরও ও কান্না করছে, করে বলছে আচ্ছা যা করেছি ভুল হয়ে গেছে, আমি আর কখনো এরকম করব না এটা সেটা। তো বললাম আচ্ছা ঠিক আছে, মানে তখন একটু একটু ইয়েভাবে কথা বলছিলাম, যে খুব যে নর্মালি কথা বলছি তা না, ও ফোন করছে, আমারও খারাপ লাগছে বাট বুঝতে দিচ্ছে না, আবার যখন মনে হচ্ছে যে এই ছেলেটা আমার সাথে এরকম করছে প্রতিনিয়ত মেয়েদের ব্যাপার নিয়ে এটা সেটা। আর মজার ব্যাপার হচ্ছে যে মেয়ে দুটোর বাসায় ছিল, ওই মেয়ে দুটোকে চিনি মাত্র দুদিন, দুদিন চিনে তার বাসায় রাত 12:30 সময় সারা রাত স্টে করলো, এই ব্যাপারটা আসলে তো কারো বুঝতে অসুবিধা হয় না যে কেন বা কিভাবে ব্যাপারটা কতদূর। এই ব্যাপারগুলো মনে হলে মনে হয় যে আসলে না আমি অনেক বড় ভুল করছি ওর সাথে রিলেশনে থেকে। তারপর ও এমনি অন্য সময় অনেক আজে বাজে কথা বলতো বা সবকিছু মিলে আমি সবকিছু মেনে নিতাম যে আচ্ছা ঠিক আছে ও ঠিক হবে, মানুষ একটু ডিফারেন্ট থাকে, সব মানুষ যে একদম মার্জিত হবে ভদ্র হবে সব গুণ যে থাকবে এমন তো না, কিছু গুণ থাকবে না বা পারফেক্ট মানুষ তো কখনোই হয় না, মেনে নিতাম। পরে ও যখন কান্নাকাটি করে বলতো যে তখন আমি আচ্ছা ঠিক আছে। তারপরে আবার ও আমার সাথে বাজে বিহেভ শুরু করলো, মানে আমাকে মনে হয়েছে যে আমাকে জাস্ট ও মানে কি কথাটা এভাবে বলতে চাচ্ছি না, বাট তারপরে আমার মনে হয়েছে যে ও আমার সাথে পুরো 9 মাস একটা প্রেমের একটা মানে ম্যাচ খেললো আসলে, যেখানে আমি আমাকে আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছি যে ও আমাকে এত ভালোবাসে। আর আমার একবারের জন্য কখনো এক মুহূর্তের জন্য মনে হয়নি যে ও আমাকে কখনো আমার সাথে ধোকা দিতে পারে। যত অন্যায় করেছে মাফ করে দিয়েছি, বাট তারপর আমার এক সেকেন্ডের জন্য মনে হয়নি যে আমার সাথে কিছু করবে, কারণ আমার মনে হতো যে এই ছেলেটা আমাকে অনেক ভালোবাসে আর আমি একে এত ভালোবাসি যার জন্য আমি এক কথা সবকিছু করতে পারি, সে আমার সাথে উল্টো পাল্টা কিছু করবে এটা আমার মানে কখনোই মাথায় আসেনি।
ঠিক মামলার দিনের ঘটনাগুলো জানতে চাই, মামলা থেকে শুরু করে আপনি মামলা করার সিদ্ধান্ত নিলেন এবং এখানে আসলে প্রসঙ্গক্রমে আরো অনেক কিছু এসে যায়, সেসব বিষয় নিয়ে আমরা অবশ্যই পরে কথা বলবো, আপনার কাছ থেকে আমরা পুরোটা আগে শুনি। আপনি মামলা করার সিদ্ধান্ত নিলেন ফাইনালি এবং বলছিলাম যে একদিন আপনি মামলা করতে গিয়েছেন, সেখান থেকে সমঝোতা করে ফিরে আসেন।
7 তারিখের দিকে না 4 তারিখ আসলে আমার তারিখ টারিখ ওরকম এখন মনে পড়ছে না কিছু, তো মামলা করতে না আমি একটু অভিযোগ করতে গিয়েছিলাম যে ও বিয়ের কথা ছিল বা আমাদের সাথে 9 মাস যেরকম রিলেশনটা ছিল, কারণ আমি তো আসলে ওইরকম ভাবিনি যে ওর সাথে আমার বিয়ে হবে না বা কিছু একটা, মানে বললাম তো আমরা মানে অলিখিত ভাবে হাজবেন্ড ওয়াইফের মতো করেই ছিলাম, কারণ সবকিছু চিন্তা ভাবনা মানে এখানে ভাবার মানে এক শস্যের পরিমাণে সুযোগ ছিল না যে ও আমাকে বিয়ে করবে না বা আমার সাথে ও কিছু করতে পারে, সো ওই ব্যাপারটা ছিল না। আর আমিও তখন এমন একটা মোহের মধ্যে ছিলাম, তখন বুঝতে পারছিলাম না যে আমার কোনটা ভুল হচ্ছে বা কোনটা ঠিক আছে, ওর সাথে আমার কিছু হলে আমার এত বেশি ইয়ে লাগতো যে কেউ আমার সাথে ভালো কথা বললেও চরম পর্যায়ে বিরক্ত লাগতো, আর ও আমার সাথে ভালো থাকলে কেউ আমাকে বকা দিলেও আমার লাগতো না, মানে বিষয়টা এরকম ছিল। তো এখন আমার মনে হয় যে পুরোটা একটা ঘোরের মধ্যে ছিলাম, এখানে নিজের কোথায় ভুল হচ্ছে যতই ভালোবাসি না কেন বা যতই যাই ভাবি না কেন কোথায় ভুল হচ্ছে ব্যাপার আসলে বোঝার মতো ক্ষমতা আমার ওই মুহূর্তে ছিল না, আমি তখন টোটালি একটা ঘোরের মধ্যে ছিলাম। আর লাস্ট টাইমের দিকে যখন এসে এরকম করছে তখন আমি থানায় একটা অভিযোগ করতে গিয়েছিলাম ফার্স্টে যে এরকম এরকম ব্যাপার, তো তখন থানা থেকে বিসিবিতে কল করেছিল, দেন ওখান থেকে রুবেল আমাকে ফোন করে বলেছিল যে ও আচ্ছা তার আগের দিন হচ্ছে আমি যে কারণে গেলাম তার আগের দিন আমার সাথে রাতের বেলা ফোনে কথা হচ্ছে, তখন আমাকে বলছে যে দেখো আমি তোমাকে বিয়ে করতে পারবো না এটা সেটা, তো আমার জন্য মেয়ে দেখছে আমি ওই মেয়েকে বিয়ে করে ফেলবো। তো তখন আসলে আমার মনের অবস্থা খুবই খারাপ হয়েছিল, কারণ এই সমস্ত আসলে আমি শুনতে পারতাম না যে ওর সাথে কোনো মেয়ে রিলেটেড কিছু, তো তখন আমার অনেক খারাপ হয়ে তখন ওকে আমি অনেক কিছু বললাম যে দেখো আমার ভালোবাসার মধ্যে তো কোনো প্রবলেম ছিল না, ভালোবাসার জন্য মানুষ কত কিছু করে আর তুমি কিসের জন্য কি করছো জানো, ও আমাকে একটা কথাই বলতো যাই হোক না কেন আমার ফ্যামিলি তোমাকে মেনে নেবে না, তো আমি বললাম কেন মেনে নেবে না, আমি ফিল্ম প্রবলেম ছিল মিডিয়া প্রবলেম ছিল আমি ছেড়ে দিয়েছি এখন কি প্রবলেম, তো বললাম যাই হোক করতে তো মানে একটা মানুষের অজুহাত ধরার জন্য বা যদি তাকে ভালো না লাগে বা ভালোবাসাটা না থাকে তখন আসলে অনেক কথা বলা যায়, যার জন্য আমি সবকিছু ছেড়ে দিলাম সে কি করে বলে যে ওটা কেন করতাম, তো যখন আমাকে ভালোবাসার কথা বলেছে তখন কি তো জেনে শুনেই তো সবকিছুই তো জানতো, এটার উপর ভিত্তি করে আসলে আমি অভিযোগটা করতে যাই, তখন আমাকে ফোন করে বললো যে তুমি কি আমার নামে মামলা করতে গেছো, তো আমি বললাম যে হ্যাঁ আমি একটা অভিযোগ করতে এসেছি, তখন কিছুক্ষণ পরে দেখলাম কিছু প্লেয়ার আসলো, আসার পর আসলে আমার সাথে ব্যাপারটা মিচল করতে চাচ্ছিল যাতে আমি ওর বিরুদ্ধে মামলা না করি, তো আমি মামলা যাতে না করি যেন আমাকে খুব বোঝাচ্ছিল, ওখানে অনেক সিনিয়র প্লেয়ার ছিল তাদের কথা রাখার জন্য, আর রুবেলও আমাকে বলছে আচ্ছা ঠিক আছে আমরা তাড়াতাড়ি বিয়ে করে ফেলবো, তো তখন বললাম আচ্ছা ঠিক আছে সবকিছু ফাইন, তারপর আমি মামলাটা করিনি, বাট তখন আমি ডিটারমাইন্ড ছিলাম যে আমার সাথে যে প্রতারণাটা করলো যেই খারাপ কাজটা আমার সাথে হয়েছে লাস্ট ডেতে 1 তারিখে সেটা মাথায় রেখে আমার মনে হচ্ছিল যে না আমার ওর বিরুদ্ধে কিছু একটা করা উচিত, ভালোবাসাকে প্রশ্রয় দিলে আসলে ওর অন্যায়টাকে প্রশ্রয় দেওয়া হয়ে যাবে, আর আমি একটা মেয়ে হিসাবে একজন মানুষ হিসাবে আমার সাথে যেটা হচ্ছে কারণ ও আমি ওকে ভালোবাসি নিজেকে বোঝানোর জন্য মনে করছি যে ও আমাকে ভালোবাসে শেষের দিকে, কিন্তু ব্যাপারটা এটাই যে ও আমাকে কখনো ভালোই বাসেনি, ভালোবাসলে কখনো একটা মানুষ এরকম করতে পারে না, আর ওর যেহেতু অনেক মেয়েদের সাথে কথা বলতো তখন আমার মনে হতো হয়তো বা আমাকে ওরকম মনে করতো, তাদের হয়তো বা মানে একটু সময়ের জন্য ছিল আমার ডিউরেশন হয়তো একটু বেশি, মানে নিজেকে এতটা ইয়ে লাগতো যে ও আমাকে কেমন ভালোবাসে যে আমাকে রেখে আমাকে বিয়ের কথা বলে আবার আরেকটা মেয়েকে বিয়ের কথা বলে, তো এই ব্যাপারগুলো অনেক বেশি খারাপ লাগতো, আর মামলার বিষয়টা হচ্ছে যে পরে ওইটা ওখান থেকে চলে আসলাম যে আমার যখন বিয়ে করবে তাহলে ওকে তো হ্যারেজ করা আমার কোনো টার্গেট না, আমরা একসাথে থাকতে পারলেই খুশি। তখনও আমার মনে হচ্ছিল যে আমরা একসাথে থাকবো, তখনও মনে হচ্ছিল না যে আমরা, আমার তখন মনে হচ্ছিল যে ঠিক আছে ওর একটু প্রবলেম হয়েছে, একটু সম্মানের হয়তো বা একটু লেগেছে, তো আমরা বিয়ের পর হয়তো বা ঠিক হয়ে যাবে একসাথে থাকলে, তখনও সংসার লাইফটা আসলে ডিফারেন্ট, তখনও বুঝবে যে কেমন কি, এটা মনে করেছি। তারপর বের হয়ে যাওয়ার পরের দিন নর্মালি কথাবার্তা বলছে, তো আমাকে বলছে যে আমার আরো কিছুদিন টাইম লাগবে আসলে নিজেকে, তুমি যে তোমাকে এটা আমার সম্মানে লেগেছে আমার আরো কিছুদিন টাইম লাগবে। তো বললাম ঠিক আছে তোমার যত টাইম লাগার তুমি ঠিক আছে নাও টাইম, আমার প্রবলেম নেই, কিন্তু এমন কিছু করো না, আমার সাথে মিথ্যা বলো না, আমি এখনো বলছি তুমি যদি ভালো না বাসো আমাকে ডাইরেক্ট বলো। তখন আমাকে বলছে দেখো আমি যতই ভুল করি না কেন আমি তোমাকেই ভালোবাসি, এই সব কিছু বলছে। লাস্ট ডেতে যেটা হলো, আমার সাথে আবার খারাপ বিহেভ শুরু করেছে এবং তখনও আরেকটা মেয়ের সাথে কথা বলছে, সেটা আমি শিওর যে আরেকটা মেয়ের সাথে কথা বলছে। ইভেন তা দুদিন পর জানতে পারি ওর বিয়ে ঠিক হয়ে গেছে বাগেরহাটে, বাগেরহাটে একটা মেয়ে, কি একটা জায়গার নাম কি বটপুর না কি যেন একটা জায়গা আছে ওখানে গ্রামের দিকে, ওখানে একটা মেয়ের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে যে ওয়ার্ল্ড কাপের পরে সে বিয়ে করে ফেলবে ওর পরের মাসে, ওর ফ্যামিলি দেখে এসেছে না এঙ্গেজমেন্ট হয়েছে, আমি শিওর না বাট বিয়ে হবে এটা শিওর। তখন ওকে বললাম, তখন আসলে আমাকে এমন কিছু কথা বললো যেটা শুনে আসলে মনে মানে নিজেকে নিজে মেরে ফেলতে ইচ্ছা করে যে আমি আসলে কাকে ভালোবাসি। তখন ব্যাপারটা এরকম ছিল যে ওকে বলছি যে আচ্ছা আমি তো ব্যাপারটা শুনেছি এটা ঠিক কিনা, তো বললো তখন আবার কি করেছে, ও তার আগের দিন আমার সাথে দেখা করেছে, করে ও জানতো যে ওর কাছে আমার কিছু, আমার কাছে ওর কিছু রেকর্ডিং আছে, তো আমি ওটা বলেই রেকর্ড করতাম, কারণ ও আমাকে মাঝামাঝি টাইমে বলতো যে আমাকে বিয়ে করবে না, পরে যদিও বিয়ের কথা এসেছিল তারপরে তো আসলে আমরা ওইভাবে একসাথে মানে বেশি ক্লোজ হই, তো তখন ওকে বলতাম যে তুমি যখন বাইরে থাকবো বা যখন বিজি থাকবো আমি তোমার কথাগুলো শুনবো, আমি এই জন্য তোমার কথাগুলো রেকর্ড করবো, তো ওর কোনো প্রবলেম ছিল না করতাম, এবং ও জানতো যে করতাম, তো ওই রেকর্ডগুলো ডিলিট করে, ইভেন ওর সাথে আমার কিছু ছবি ছিল ও ছবিগুলোও ডিলিট করে, মানে ওর সাথে মেসেজগুলোও ডিলিট করে, মানে ও দুটো নাম্বারে আমার সাথে তিনটা নাম্বারে কথা হতো, দুটো নাম্বারে বেশি, তো একটা নাম্বার থেকে সব মেসেজ ডিলিট করে, ভাইবারে হোয়াটসঅ্যাপে যত কথা ছিল সব ডিলিট করে, মানে আমার সাথে সেদিন দেখা করে মামলা করে আগের দিন বিকালবেলা খুব সুন্দর করে, এবং ডিলিট করার পরেও আমাকে খুব বাজে বাজে কথা বললো যে দেখো, ও আমাকে বলছে যে দেখো সিরিয়াসলি তোমাকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না, তো আমি ওকে বললাম যে তুমি সকালে একরকম বিকালে একরকম, তুমি আমার লাইফটা নিয়ে তোভাবে খেলতে পারো না, তুমি আমার সাথে তাহলে নয় মাস আমার সাথে কি ছিল, তো তখন বলছে নয় মাস তোমার সাথে আমার কিছুই ছিল না। তখন আসলে এত খারাপ লাগছিল যে আমি মানে নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না কি শুনছি, পরে আমাকে বলছে তুমি মামলা করবা, করো তুমি মামলা করে কিছুই করতে পারবা না, আমার প্রশাসনে অনেক বড় বড় মানুষের সাথে পরিচয় আছে, তোমার সাথে কয়জন আছে, তোমার সাথে কেউ নেই, তুই মানে তুই তোকারি করে অনেক গালা বাজে গালাগাল করেছে, যেটা তো বলা সম্ভব না, বাজে গালাগাল করে বলছে যে এটা সেটা অনেক কিছু বলছে, তো কোনো কিছু সম্ভব না, তোমাকে বিয়ের কথা বলছি এখন আমার পক্ষে বিয়ে সম্ভব না, আমার ফ্যামিলি যার সাথে বিয়ে দেবে তাকেই বিয়ে করব। তখন আমি বললাম যে তোমার ফ্যামিলির কথা যদি এত শুনবে তো আমাকে তাহলে তোমার আব্বা আম্মার কসম কেটে আজানের সময় কসম কেটে কেন বললে যে তুমি আমাকে ছাড়া কাউকে বিয়ে করবা না, তো একটা মানুষ একজন মুসলমান মানুষ যদি আজানের সময় কসম কেটে বলে বা খাবার সামনে রেখে বা নিজের বাবা মায়ের কসম কেটে বলে তখন তো আসলে অবিশ্বাসের কোনো জায়গা থাকে না, আর ও আমাকে সবসময় এমন করেই বোঝাতো যে আমি বিশ্বাস করতে বাধ্য যে ও মানে দুনিয়া উল্টে গেলেও আমার সাথে কখনো দুই নম্বরই করবে না, আমি এটা বিশ্বাস করতে বাধ্য করতো, আমাকে এমন এমন কথা বলতো, এমন এমন বিহেভ করতো, তো ওই ব্যাপারগুলো আসলে বেশি প্রবলেম হয়েছে আমার লাইফে, কারণ ওই বিষয়গুলো না ঘটালে হয়তো ওকে এত ভালোবাসতাম না আর নিজে এত কষ্টও পেতে হতো না। পর লাস্ট দিন ও এভাবে আমাকে বললো, বলার পর আমি বাসায় চলে আসলাম, এবং সেদিন রাতে বেলা আমাকে আবার কল করেছে, কল করে বলছে যে আমি ওকে বললাম যে আচ্ছা রুবেল তুমি আমাকে যা যা বললে আজকে এগুলো কি সব কি সত্যি মন থেকে বলেছো, তো বললে হ্যাঁ, তুমি কি এখনো বুঝতে পারছো না যে মন থেকে বলছি কিনা আমি তোমাকে এখন ভালোবাসি না, আর আমি বললাম আচ্ছা ঠিক আছে তোমার সাথে এটা বলো যে তুমি আমাকে কখনো সত্যি ভালোবেসেছিলে কি, তখনও বলছে না আমি তোমাকে কখনো সত্যি ভালোবাসিনি, তোমার সাথে আমি কখনো কোনো রিলেশনই ছিল না, এখন তোর যা খুশি তুই করতে পারিস, মামলা করে কিছু করতে পারবি না, আমার মামলা আমি বিভিন্ন লোকজনকে দিয়ে আমি জিতে যাবো ওদিন, তারপরে তোমার নামে 1 কোটি টাকা মানহানি মামলা দেব। তারপর বললাম আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে লাস্ট কথা।
এবং তারপর আপনি মামলাটি করলেন?
হ্যাঁ। আমি ডিরেক্ট কিছু বলতে চাচ্ছি না, মানে মানে এক কথায় কি, মানে আমি ওকে ভালোবাসে আমি পুরো মানে সবকিছু ওকে ছাড়া কিছুই দেখতাম না, ও আমাকে যা বলতো আমি তাই বিশ্বাস করতাম, আর কখনো এটাই ভাবতে পারিনি যে কখনো সাথে আমার বিয়ে হবে না বা কখনো আমি আরো আলাদা হয়ে যাব বা আমাদের রিলেশন থাকবে না, এটা আমি এক মুহূর্তের জন্য ভাবতে পারিনি। আর এই জন্যই আসলে আমাদের রিলেশনটা মানে গ্রো আপটা করেছে, এবং আমার সাথে ওর রিলেশন একদমই অন্যরকম ছিল, এটা বলার অপেক্ষা রাখে না। এই জন্য আমরা মানে বললাম না অলিখিত ভাবে হাজবেন্ড ওয়াইফের মতো ছিলাম, মানে ও মানে কি বলবো এরকমই ছিল যে আমি ওকে আমার নিজে ওর বউ ভাবতাম, আর ও আমাকে মাঝে মাঝে বউ বলে ডাকতো, আবার মানে আমি নিজের নিজেকে বউই ভাবতাম যে আমি ওর ওয়াইফ, এবং ওর সব কথাই শুনতাম, কোনো কথারই বাইরে কখনোই যেতাম না, মানে একদমই সবকিছু। আর ইভেন আমি অনেক সময় বাসায় মিথ্যা কথা বলেও ওর কথা শুনেছি, এবং কখনো বুঝে উঠতে পারিনি যে আমার সাথে এত বড় একটা প্রতারণা হবে। আর এই ব্যাপারটা তো আছেই, আর লাস্টে এমন একটা ব্যাপার ঘটেছে আমার সাথে সেদিন, ওই ব্যাপারটা আমি খোলাভাবে বলতে চাচ্ছি না, যেটার উপর বেস করে আসলে আমার মামলাটা করা। যখন দেখছি যে আসলে একটা মেয়ের সাথে এটা কি হলো, আমাকে যখন ভালোইবাসে না, তো আমার সাথে যে ব্যাপারটা হলো এটা মানে আমি কল্পনা করলেও না, আমার কোনো আমার অনুভূতির কথা আমি বোঝাতে পারি না যে আমার আসলে মনের ভেতর কি হচ্ছে। এখন সত্যি কথা বলতে কি, আমি চাইলেও কান্না করতে পারি না, আর চাইলেও মানে মন খুলে হাসতে পারি না, মানে আমার ভেতরের ব্যাপারটা না কেমন এক ধরনের হয়ে গেছে যে আমি ওর জন্য একসময় এত কান্না করেছি, এত কান্না করেছি যে বলার বাইরে কিছু বললে আমি কান্না করে দিতাম, মানে আমার এত কষ্ট লাগতো। আর এখন আমার সাথে এই ব্যাপারগুলো হওয়ার পরে না আমি নিজের মধ্যে আর নেই, আমার মনে আমি এখন আমার খাওয়া দাওয়া ঘুমানো কোনো কিছু ঠিক নেই, আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখে বিছানা উঠে বসে পড়ি যে আসলে আমার সাথে কি হয়েছে, মানে খুব মাঝে মাঝে মনে হয় যে আমি একটু চেঁচামেচি করে কান্না করতে পারতাম, ব্যাপারটা হালকা করতে পারতাম, কিন্তু আমি না আসলে সত্যি কথা বলতে কান্না করতে পারছি না, মানে আমার কান্না আসছে না, আমার মনে হচ্ছে যে আমার কোনো ফিলই নেই, আমার ব্রেন কোনো কাজ করছে না, আমার এটা মনে হয়, শুধু এটা মনে হয় যে একটা মানুষ রূপে একটা অমানুষ ছিল যে কিনা আমার ইমোশন নিয়ে খেললো, আর কিছু না।
অভিমানে দেবে পারি পুরোটা সাগর, ঢেবে ঢেবে গোধুলিতে সেও ফিরে ধীরে, যোছনার দীপালিতে ব্যথাগুলো, যোছনার দীপালিতে ব্যথাগুলো মুছে গেছে আর যেন নেই নেই, মুছে গেছে আর যেন ব্যথা নেই, ভালোবেসে চলে যেও না, ভালোবেসে চলে সুরুজের আদরে ব্যথা যেন ব্যথা নেই, ভালোবেসে চলে যেও না, ভালোবেসে চলে যেতে নেই।
অন্ধকারের গল্প এবং অন্ধকারের গল্পের এই আয়োজনে আজকে আমরা চিত্রনায়িকা নাজনীন আক্তার হেপির কথা শুনছি, যিনি আমাদের সাথে অতিথি হয়ে এসেছেন এবং তার কথাগুলো শুনছিলাম। যারা খানিকটা পরে টিউন ইন করলেন ঢাকা FM 90.4, তাদের জন্য বলতে চাই ইভান আছি আপনার সাথে এবং এই পুরো আয়োজনটির জন্য আমাদের পাশে অনেকে সহযোগিতা করেছেন, কিছু নাম তো নিতেই চাই। risingbd.com তারা শুরু থেকেই এই পুরো প্রক্রিয়াটির সাথে ছিলেন, সমস্ত খবরাখবর বা দেখভাল যা কিছু বলেন কেন। এর বাইরে বিভিন্ন পত্রিকা, বিভিন্ন প্রচার মাধ্যম আমাদেরকে সহযোগিতা করেছেন আজকের এই পর্বটির কভারেজ করতে। কিছু নাম বলতে চাই ইত্তেফাক, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, মানব কণ্ঠ, আমাদের সময়, ভোরের পাতা, এছাড়াও অনলাইন নিউজের ভিতরে বাংলা নিউজ, বাংলা মেইল, দ্য রিপোর্ট, ঢাকা টাইমস। বন্ধুরা, যারা আমাদের কথাগুলো শুনছেন তাদের একেবারে বিনয়ের সাথে একটা কথা আমরা সবাইকে শেয়ার করতে চাই, পুরো বিষয়টি নাজনীন আক্তার হেপি আজ আমাদেরকে যা বলছেন অবশ্যই এক পক্ষ থেকে আমরা শুনছি। আবারও বলছি যে অন্ধকারের গল্পের এই টিম প্রত্যেকটা ঘটনার কাছাকাছি যাবার চেষ্টা করে, সত্য মিথ্যা না, সেই ঘটনাটা আপনি যেভাবে জানতে চান আপনার হয়ে এই টিমটা প্রচন্ড পরিশ্রম করে আপনাদের কাছে শুধুমাত্র সেই ঘটনাকে প্রেজেন্ট করে। আপনার বিবেক, আপনার বুদ্ধি, আপনার সুচিন্তিত মতামত দিয়ে আপনি অবশ্যই সেটা বিচার করবেন এবং সময়ের সাথে সত্যি কিন্তু বের হয়ে আসে। এবং এই বিষয়টি এখন আদালতে বিচারাধীন রয়েছে, আদালতের উপর পূর্ণ আস্থা রয়েছে আমাদের, সত্য মিথ্যা যাচাই করবে বিজ্ঞ আদালত। পুরো ঢাকা FM 90.4 পরিবার অন্ধকারের গল্পের এই টিম আদালতের উপর পূর্ণ আস্থা জ্ঞাপন করছে। পাশাপাশি এটাও বলতে চাই এই মুহূর্তে আমাদেরকে দেশ এবং দেশের বাইরে থেকে প্রচুর মানুষ অনলাইনে শুনতে চাইছেন, আমাদের ড্রেস ঢাকা FM 904.com, এবং প্রচুর হিট হওয়ার কারণে আমাদের সার্ভার খানিকটা ডাউন হয়ে আছে, সেজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। অবশ্যই আমাদের এই পর্বটি আপনারা আমাদের ওয়েবসাইটে অতি শীঘ্রই পেয়ে যাবেন। এবং আবারও বলছি আমরা হয়তো অনেকের কথাগুলো পড়তে পারছি না, ফেসবুকের ফ্যান পেজে আমি চোখ রাখছি এবং সবার সাথে মোটামুটি যতখানি সম্ভব রেসপন্স করার আমি করছি। প্রচুর SMS, যে জানতে চাওয়াগুলো আছে বিভিন্নভাবে কিন্তু সেই কথাগুলো হ্যাপির কথায় উঠে আসছে, চলে আসছে এবং সেই কথাগুলো আমরা কন্টিনিউ করতে চাই। আমরা আবারও ফিরে যেতে চাই আমাদের আজকের অতিথি চিত্রনায়িকা নাজনীন আক্তার হেপি, তার কাছে। মাইক্রোফোন ইজ ইয়োরস হেপি। আমরা শুনছিলাম আপনার মামলা করা সেই ঘটনা, এর পরবর্তীকালে একটি দুঃসহ সময় আপনি পার করেছেন, একদম ইমিডিয়েট যে সময়টা, তার পরবর্তী সময়টাতে হয়তো সেটা নানান দিকে মোড় নিয়েছে, নানান ঘটনা আসছে, সেই দিন থেকে পরবর্তী এই সময়টা আমি আপনার কাছ থেকে শুনতে চাই।
আসলে এখন যেটা রুবেলের কথা মনে হলে প্রচুর পরিমাণে ঘৃণা হয় মনের মধ্যে, তখন মনে হয় যে আসলে এর মধ্যে একটা মানুষকে ভালোবাসার, তখন মনে হয় যে আমার একটা বড় একটা ভুল করেছি যে আমার ইমোশন নিয়ে খেলেছে, আমার মানে ভালোবাসার সরলতা নিয়ে বা আমার নিজের সরলতাকে কাজে লাগিয়ে আমার পুরো ভালোবাসাটার সাথে আসলে বেইমানি করেছে, যে ভালোবাসার মধ্যে একটু খুঁত ছিল না, একটু খাত ছিল না। মানে এখন মনে হয় যে আর ও যা যা করেছে সবকিছু মিলে মনে হয় যে ওর কথা মনে আসলেই খুব ঘৃণা হয়, মানে খুব ঘৃণা হয় যে এইরকম একটা মানুষকে আমি ভালোবেসেছি। আর এটা কোনো কথা না, সবচেয়ে বড় কথা যে আমার ভালোবাসায় বিন্দু মাত্র ফাঁকা জায়গা ছিল না। আমার মনে হয় যে ও মানে যা বলতো আমার মনে হয় যে কখনো মানে সেটা নিয়ে মানে দ্বিমত বা কোনো কিছু নিষেধ করছে বা শুনিনি বা শুনবো না এই ব্যাপারগুলো কাজ করতো না, মানে মনে হতো যে আমি ওরই, ও আমারই, ও যা বলছে ঠিক আছে আমার তো শোনা উচিত, আমরা সারা জীবন একসাথে থাকবো। হয়তো বা আমি ওকে বেশি রাইট দিয়ে ফেলেছিলাম, তারপরেও এই ব্যাপারগুলো আসলে কাজ করতো। আর এখন সত্যি কথা বলতে খুব ঘৃণা হয় রুবেল নামের এই মানুষটার প্রতি, যে আমার ইমোশন নিয়ে আসলে খেললো।
মামলা পরবর্তীকালীন সময়ে কোনো ধরনের যোগাযোগ কিংবা যোগাযোগ করার চেষ্টা কিংবা আপনার তরফ থেকে যোগাযোগ করতে চাওয়া এরকম কোনো ঘটনা ঘটেছিল কিনা?
না।
হ্যাপি প্লিজ নিশ্চয়ই আরো অনেক কিছু কন্টিনিউ করবেন, আমরা আরো অনেকটা সময় আছি। এমন কিছু কথা মানুষ যেগুলো জানতে চায়, হয়তো আপনি সেই কথা বলার মানসিকতায় বারবার হারিয়ে ফেলছেন এবং সেটা খুবই স্বাভাবিক, তারপরও খুব একটা অন্যায়ভাবে বলা আপনার উপর, তারপরও যেহেতু এই সময়টা আমরা আপনাকে মাইক্রোফোনের সামনে পেয়েছি, আপনার কথাগুলো আপনার নিজের জন্য এবং মানুষের জন্য হলো, যেহেতু সবার সামনে এটা চলে এসেছে ইস্যুটা, সে কথাগুলো আমরা আরেকটু জানতে চাই আরো ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো।
আমি জানি না যারা শুনছেন তারা আমাকে কি ভাবছেন না ভাবছেন, তবে এটা আসলে বলা যে আমি মানে নর্মালি একটা মানুষ স্বাভাবিক যে অবস্থাতে থাকে ওই অবস্থানে আমি এখন নেই। এখন আমার কাছে আসলে সবকিছু ব্ল্যাঙ্ক লাগে, আমি আসলে কিসের উপর দিয়ে এখন বর্তমানে লাইফ লিড করছি আমি নিজে আসলে বুঝতে পারছি না। আর এই মুহূর্তে আমার কি করা উচিত, কি বলা উচিত, কোনো কিছুই আসলে আমার মাথায় কাজ করছে না। শুধু এতটুকু বলবো মানে একবার নিজের মনে করে চিন্তা করে দেখুন আমার মনের অবস্থাটা কি, অতএব আজে বাজে কথা প্লিজ বলবেন না, নিজের মনে করে একটু ভাবুন যে আমার জায়গায় থাকলে আপনার অবস্থাটা কি হতো। আমি আসলে এক একজনের বিষয়টা তো এক এক রকম হয়, আমি আসলে কেঁদে ফাটিয়ে হালকা হতে পারছি না, আমি আসলে কি যে হচ্ছে আমি নিজেই জানি না, আমার মনের অবস্থাটা এই পর্যায়ে খারাপ যে আমি চিন্তা করার অবস্থানেও নেই, যে আমি চিন্তা করে কিছু একটা ভাববো ওই অবস্থানেও আমি এই মুহূর্তে নেই। আর এর মাঝখানে আসলে সামাজিকভাবে সামাজিক মাধ্যমগুলোতে বিভিন্ন মানুষজন আমাকে দোষারোপ করে যাচ্ছে বা আমার সম্পর্কে আজে বাজে কথা বলছে, হয়তো বা অনেকের চোখে বা কিছু দৃষ্টিতে আমার কিছু ভুল ছিল, কিন্তু সেগুলো আসলে ওই মুহূর্তে এই ব্যাপারটা কাজ করেনি যে আমার ভুল হচ্ছে। কারণ আমি তখন একটা ভালোবাসার মানে আমার দুনিয়াতে রুবেল ছাড়া আর কিছু ছিল না, রুবেলই আমার সব ছিল, মানে আমি বলতে রুবেল এই ব্যাপারটার মধ্যে কাজ করতে। আর আমার একবারও মনে হয়নি রুবেল আমার সাথে এমন করতে পারে, ও সব কিছু যে অভিনয় বা আমার সাথে যেরকম প্রতারণা হলো, আমার সাথে যে খারাপ জিনিসটা হলো, আমি একবারও ভাবতে পারিনি যে একজন ভালোবাসার মানুষ এরকম করে করতে পারে।
আমরা আপনার মনের অবস্থা বুঝতে পারছি, এবং পাশাপাশি আমি আপনার কাছে আরেকটা ব্যাপার একটু জানতে চাই। আমরা আপনাদের রিলেশনকালীন সময় আবার একটু ফিরে যেতে চাই, সেই সময়টার কথা বলছিলেন, রিলেশনটা ঠিক কত দিনের ছিল, চমৎকার রিলেশনগুলো ঝামেলা ছাড়া বা যে সময়টা?
নয় মাসের একটু বেশি।
তখন যেহেতু আপনার ভিতরে কোন ধরনের কোশ্চেন আসেনি, একটা ক্রাইসিস তৈরি হওয়ার পরে সেই কোশ্চেনগুলো আপনার ভিতরে ধীরে ধীরে রিলিজ করেছে?
না না, প্রশ্নগুলো তখন আসতো বা ওকে কিছু, ও আসলে প্রশ্নগুলো আসার সুযোগও দিত না, ও নিজে নিজেই সবকিছু বলতো, আমরা বিয়ের পর এটা করবো সেটা করবো, তোমার এগুলো করতে হবে, তো ওই জায়গাগুলো তৈরি হয়নি। তো হঠাৎ করে যখন আমি ওর মানে মুখোশটা দেখতে পারলাম যে খুলে ফেললো আসল চেহারাটা, তখন আসলে কি বলা উচিত কি করা উচিত আমার কিছু মানে বুঝে উঠতে পারি না, ইভেন এখনো পারছি না।
হ্যাপি, যে বিষয়গুলো ছিল আমরা যেহেতু শুধু আপনার কথাই বলছি, আপনার কাছ থেকে এটাও জানতে চাইবো, পুরো সময়টার মাঝখানে অনেক ধরনের নিষেধ, অনেক ধরনের আচরণের কথা আপনি বলেছেন, অনেক কিছুই, তেমনি করে আপনার কি আপনার নিজের কাছে কি মনে হয় যে আপনার কোনো কিছু রুবেল যেটা বলছেন সেটাকে আপনি নিজের থেকে, হ্যাঁ আপনি ফিল করছেন লাইক আমারও এটা দোষের মতো জায়গা কিংবা সরি
না? আসলে ও যে ব্যাপারগুলো যেভাবে নিত ব্যাপারগুলো একদমই না ওরকম ছিল না বা দোষের জায়গাটাও না, কিন্তু ওর কথাগুলো আমি এই কারণে রাখতাম,
আপনি স্বচ্ছ ছিলেন আপনার
মানে আমি আমার জায়গায় একদমই স্বচ্ছ ছিলাম, কারণ আমি এটা সবসময় চাইতাম যে হোক সিম্পল একটা ব্যাপার, তো ও চাচ্ছে না যেহেতু ওর চাওয়াটার আমি সম্মান করতাম, এই জন্য আমি ওর সব কথা শুনতাম, যে আমাকে একটা ব্যাপার নিষেধ করছে ওটা আমি করলেও পারি, ওর কিছু যায় আসে না, কারণ আমার লাইফ, তারপরে আমি ওর কথাটা শুনতাম, কারণ ওকে সম্মান করি, ওর ভালোবাসাটাকে সম্মান করতাম, যে ও অন্তত কষ্ট না পাই যে ওর কথাটা আমি শুনিনি, যাতে এই কথাটা বলতে না পারে, এই জন্য সব কথাই শুনতাম আমি।
অনেক প্রশ্ন জমা হয়ে আছে। প্রিয় শ্রোতা যারা আছেন আমাদের সাথে, আরেকটি বার জানাতে চাই, আমাদের আজ অতিথি হয়ে এসেছেন চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপি, তার সাথে আমরা কথা বলছি এবং কথাগুলো আমরা আসলে এক পক্ষ থেকেই শুনছি এবং যারা আমাদেরকে লিখছেন বিভিন্ন কথা লিখছেন পক্ষে বিপক্ষে নানান ধরনের মতামত, আপনাদের প্রতি সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে ঢাকা এফএম 90.4 এই প্ল্যাটফর্মটা শুধুমাত্র সমসাময়িক সেই ঘটনাগুলি, স্পেশালি অন্ধকারের গল্প, এই অন্ধকারের গল্পের পেছনে যে টিমটা কাজ করে তারা শুধুমাত্র এই মাইক্রোফোনের মাধ্যমে ঘটনাটাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য পরিশ্রমটা করে। কোন সিদ্ধান্তে আমরা যাই না, কোন সিদ্ধান্ত নেবার অধিকার কিংবা ক্ষমতা হয়তো আমাদের নেই, আমরা শুধুমাত্র সেই ঘটনাটার জায়গায় যেতে চাই যেটা আপনিও আপনার জায়গায় বসে ভাবছেন কি হতে পারত, কি হয়েছিল আসলে, আচ্ছা ব্যাপারটা কি ছিল, সেই জায়গাগুলো আমরা শুধুমাত্র তুলে ধরি। সেটা হয়তো দুপক্ষ হলেই ভালো হতো, কিন্তু সেই সুযোগটি যেহেতু নেই, আমরা এক পক্ষ দিয়ে যা কিছু শুনছি আমরা বিশ্বাস করছি। যতখানি বলছেন একজন অবশ্যই সম্মানিত নারী হয়ে তিনি বলছেন এবং তার কথাগুলো এভাবে তিনি সামনে বলছেন অনেকখানি সৎ থেকেই তিনি বলছেন সেটা আমাদের বিশ্বাস। এবং পুরো প্রক্রিয়াটা কিন্তু এই আদালতে বিচারাধীন রয়েছে এবং আদালতের উপর পূর্ণ আস্থা রয়েছে আমাদের সকলের, পুরো ঢাকা এফএম 90.4 পরিবার, অন্ধকারের গল্পের টিম এবং আমাদের সকলেরই কিন্তু বিজ্ঞ আদালতের উপরে একেবারেই পূর্ণ শ্রদ্ধা রয়েছে। সত্য মিথ্যা যাচাই তারাই করবেন, সময়ের সাথে সেই উত্তরগুলো আমরা পাব। হ্যাপি, আপনার কাছে একটু আসব এবং আপনি বারবার আপনাদের বহুবার ব্রেকআপ বলেন, ঝামেলা হওয়া বলেন, আপনি একবার নিজেকে একটা ক্ষতবিক্ষত করার চেষ্টা, যদি আমরা ভিন্ন ভাষায় বলি সুইসাইড অ্যাটেম্প, সেটাও আপনি বলেছেন এবং সবকিছু মিলে এত কিছুর পর যখন আপনি মামলা করেছেন তারপর আপনার একটা বক্তব্য পাওয়া গেছে যে বিয়ে করলে সবকিছু আবার আপনি মেনে নেবেন, এর কিছুদিন পরে আবার আপনার বক্তব্য পাওয়া গেছে না সেই জায়গাটা এখন
তৈরি। আসলে ব্যাপারটা কি, আমি জানতাম না যে ও আমার নামে একটা জিডি করেছিল, আমার কাছে যতটুকু মনে হয় জিডি করার তখনই প্রয়োজনীয়তা আসে যখন একটা মানুষের প্রতি কোনো বিশ্বাস থাকে না বা তাকে সে ভয় পায়, তখন ভালোবাসার জায়গাটা থাকে না। তো জিডিতে ও যেসব কথা বর্ণনা করেছিল, ইভেন ও যখন আদালতে জামিনের জন্য গিয়েছিল তখন প্রেসের সামনে আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল যে ওর সাথে আমার কোনো রিলেশন ছিল না। তো তখন মনে হলো ওর মতো একটা, মানে আমি কথাটা মানে বলতে চাচ্ছি না, তারপরে বলতে মানে এটার সাথে ওর কথাটাই যায়, ওর মতো একটা জানোয়ারকে বিয়ে করা আমার পক্ষে কোনোভাবে সম্ভব না। কারণ যে এত, যাকে আমি এত ভালোবাসলাম ও খুব ভালো করে জানতো ওকে আমি কি পরিমাণ ভালোবাসতাম, জানি না ওর ভালোবাসাটা আমার প্রতি কি ছিল।
আপনার কাছে কি কোনোভাবে মনে হয় না যে তিনিও কোনো ভাবে কষ্ট পাচ্ছেন বা এরকম, যেহেতু ভালোবাসার দাবি করছেন ভালোবাসা ছিল, এরকম কি কখনো কোনো বিন্দু মাত্র মনে হয়েছে কিনা?
আমার মানে ও এখন কোনো কষ্ট পাচ্ছে কিনা
পরবর্তী, এখন ঠিক এই সময় কথা বলছি না, ইমিডিয়েট যখন মামলা করলেন, যাচ্ছে
না, ওর মধ্যে এটাই ছিল যে হঠাৎ করে আসলে চেঞ্জ, ও আমাকে বিয়ে করবে না, ওর ফ্যামিলি মানে ফ্যামিলি থেকে মেয়ে দেখছে, ওই মেয়েটাকেই বিয়ে করবে, তো আমার সাথে আসলে ওর এটা সেটা অনেক কিছু বলছে। তো ভালোবাসা থাকলে তো এই ব্যাপারটা হয় না। তারপর ও বললো যে ও আমাকে কখনো ভালোই বাসেনি, লাস্টে যেটা আমাকে বললো এবং লাস্ট কথাটা এটাই ছিল, ও আমাকে ভালোই বাসেনি, তাহলে কি হলো, তাহলে মানে আমার সাথে তাহলে কি হলো। এই সবকিছু যখন আমাকে বলল, ইভেন যখন মিডিয়ার সামনেও ইগনোর করে দিল, সবাইকে বলল যে আমার সাথে ওর কোনো রিলেশনই ছিল না, তো সেই মানুষটাকে বিয়ে করার কথা আমি কি করে ভাববো।
প্রশ্ন করে দেখো কাকে খুঁজিতে চেয়েছো কৌশলে অভিনয়ে, মেতে ছিলে আহা, তুমি ভেবেছিলে করবো ভেঙে আমি এক কথাতেই, চূর্ণ হয়ে যাবো সেই থেকে হাই, এখনো আমি একা।
করে দেখো দুঃখ খুঁজিতে, এছো কৌশলে অভিনয়ে মেতেছিলে আহা। তুমি ভেবেছিলে করব ভেঙে আমি এক কথাতেই, চূর্ণ হয়ে যাব সেই থেকে হাই, এখনো আমি একা।
This track was downloaded from FusionBD.com.
শুনছেন আপনারা, ইভান আছি আপনাদের সাথে এবং আপনি টিউন ইন করে আছেন ঢাকা এফএম 90.4। আজ আমরা কথা বলছি এমন একটি বিষয় নিয়ে যে বিষয়টি হতে পারত অনেক বেশি সুন্দর, হতে পারত দুজন মানুষ আমাদের কাছে এসেছেন এবং তারা অন্ধকার না আলোর গল্প শোনাচ্ছেন, তাদের ভালোবাসায়, তাদের ভালোবাসা দেখে, তাদের ভালোবাসা একটা আদর্শ জুটি হয়ে তারা অন্য তরুণ তরুণী যারা আছেন তারা ভালোবাসাবাসীর মধ্যে ইনভলভ আছেন, তারা অনুপ্রেরণা পেতেন। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সমাজ, আমাদের পারিপার্শ্বিকতা অনেক সময় সেই জায়গাটা তৈরি করে না, তখন আক্ষেপের সাথে সেই ভেঙে যাওয়া সম্পর্ক নিয়ে আমাদের কথা বলতে হয়, সেখানে টানাপোড়েন তৈরি হয়ে যায়। এবং এমন কিছু মানুষ আমাদের সমাজে আসেন যাদেরকে আমরা নানানভাবে ফলো করি, তাদেরকে দেখতে চাই, তাদের সম্পর্কে জানতে চাই। তেমনি দুজন মানুষ, তারা ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, একজন রূপালী জগতের মানুষ চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপি, আরেকজন যিনি বাংলাদেশের ঝান্ডা হাতে মাঠে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন, যিনি যখন বল হাতে দৌড় শুরু করেন তখন মানুষের ভিতরে তার জন্য চিৎকার বেরিয়ে পড়ে, রুবেল হোসেন। দুজন ভালোবেসে কাছে এসেছিলেন এবং খুবই দুঃখজনকভাবে সেই পরিণতি কি হবে আমরা এখনো জানি না, তবে এখন পর্যন্ত যা আমাদের সামনে এসেছে একটি ভাঙন, একটি অন্ধকারের গল্প। এবং আজকের অন্ধকারের গল্পে চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপি তিনি এসেছেন, আমরা তার কথাগুলো শুনছি এবং পুরো আয়োজনটির জন্য প্রডিউসার সাদিক সামিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। risingbd.com শুরু থেকে আমাদের সাথে ছিলেন, ছিলেন আরো অনেক প্রচার মাধ্যম, সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের সাথে ইভান আছি আরো বেশ খানিকটা সময়। আজ আমরা হ্যাপির কথা শুনছি, পাশাপাশি এটাও বলতে চাই এই পুরো প্রক্রিয়াটি আদালতে বিচারাধীন রয়েছে। আই রিপিট, এই পুরো প্রক্রিয়াটি আদালতে বিচারাধীন রয়েছে এবং আদালতের উপর পূর্ণ আস্থা রয়েছে আমাদের। সত্য মিথ্যা যা কিছুই হোক না কেন যাচাই করবে বিজ্ঞ আদালত। পাশাপাশি আমাদেরকে শুধুমাত্র ফ্রিকোয়েন্সি 90.4 টিউন ইন করেই না, দেশ এবং দেশের বাইরে থেকে প্রচুর মানুষ আমাদের ওয়েবসাইট হিট করে শুনছেন এবং যার ফলে একসাথে প্রচুর হিট হওয়ার কারণে সার্ভার খানিকটা ডাউন পাওয়া যাচ্ছে মাঝে মাঝে, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের আজকের যিনি অতিথি, মূল আকর্ষণ, যার কথাগুলো মানুষ এতক্ষণ ধরে শুনছিলেন, পুরো দেশবাসী, ইনফ্যাক্ট দেশের বাইরে থেকেও সবাই তার কথাই শুনতে চাইবেন। আমরা আবার ফিরে যাব নাজনীন আক্তার হ্যাপি আপনার কাছে। হ্যাপি, আমি পুরো প্রক্রিয়াটা আমরা শুনলাম, অনেক কিছুই শুনলাম, পাশাপাশি ভালোবাসার কথা বলছিলাম, ভালোবাসা আছে কি নেই, ছিল কি ছিল না সেটা সময়ের ব্যাপার, কিংবা সেটা বিবেচনা আমরা হয়তো এখানে বসে কেউই করতে চাই না। ঠিক এই সময়টায় আপনি বলছিলেন যে যখন আপনাদের সুন্দর সুন্দর মোমেন্টগুলোর কথা মনে পড়ে তখন আপনার এখনো মিস করেন, এখন অন্যরকম হয়ে যান এবং আমরা আপনার চেহারার ভিতরে সেই ব্যাপারটা দেখতেও পাচ্ছিলাম। আমি সরাসরি আপনাদের ভালোবাসার সুন্দর সুন্দর কিছু মুহূর্তের কথা শুনতে চাই।
ওকে আসলে এত পরিমাণে ভালোবাসতাম, মানে প্রতিটা মুহূর্তই অনেক স্পেশাল লাগতো। আর আমি ওকে, আমার সাথে অনেক কিছু করার পরেও আমি কখনো মানে একটু কম ভালোবাসি বা এটা কখনোই ফিল করতে পারতাম না। অনেক সুইট সুইট মেমোরি আছে, যেরকম ওর মাঝে মাঝে মানে ওর বাসায় আমি প্রায় যেতাম, মাঝে মাঝে ওর বাসায় যাওয়া হতো, কারণ তোর বাসায় নিয়ে যেত আমাকে, এটা ওটা বলে বাসায় নিয়ে গল্প করতাম, বা অনেক সময় আমি রান্নাও করেছি ওর যখন ওর বুয়া আসেনি, মাঝে মাঝে ওর তখন থাকা অবস্থায় আমি ও বাজার করে নিয়ে এসেছে, আমি রান্না করেছি, এবং অনেক খুনসুটি ব্যাপারগুলো থাকতো, অনেক কিছু মানে কি বলবো, আমার মানে ওর জন্য মানে ও লাস্ট যে খুলনা গেল টেস্ট খেলার জন্য জিম্বাবুয়ের সাথে, তখন আমি তখন আমার কক্সবাজার যাওয়ার কথা ছিল শুটিংয়ে, আমি সেটা বাদ দিয়ে খুলনা চলে গেলাম বাসায় মিথ্যা কথা বলে, এবং ওর জোরের জন্য যে তোমাকে অনেকদিন দেখি না বাবু, তুমি একটু আসো আমি তোমাকে দেখবো। তো আমি ডানে বামে আর ভাবিনি, আমি চলে গেছি খুলনা, এবং ও সিটি ইনে ছিল, আমি ওখানেই থাকি, ওর সাথে দেখা হয় সন্ধ্যাবেলা বা প্র্যাকটিস থেকে আসার পর আমরা বের হয়ে দেখা করেছিলাম। তো ওই ব্যাপারগুলো মানে পাগলামি ব্যাপারটা অনেক বেশি ছিল, আর তারপর ও রাস্তাঘাটে যে পাগলামিগুলো করতো, মানে ওর আমার এখন যদি আমি চিন্তা করি মানে ওর বউ বলে ডাকা, বা আমি এমন করে বাবুটা বলতো একটু ডিফারেন্ট ভাবে, মানে ওটা মানে একটু কেমন যেন লাগে, আমি যদি এখন আগের কথাগুলো
শুনতে পারি আপনি কি কিছুটা কপি করার ট্রাই করতে পারেন, নিশ্চয় কানে লেগে আছে।
হ্যাঁ এভাবে বলতো যে বাবু, এভাবে বলতো মানে একদম টাচ করতো ভিতরে, মনে হতো যে আমি তোর সব আর কিছু না, ওর মানে ও আমার সাথে একটু খারাপ বিহেভ করলেই আমার অনেক কান্না পেত, অনেক খারাপ লাগতো যে ও আমার সাথে এরকম কেন করছে, আর ওর খারাপ ব্যাপারগুলো দেখার পরও আমি অনেকবার ওকে ক্ষমা করে দিয়েছি, ও সেটা সেই সুযোগটা কাজে লাগায়নি, ওর মতো করেই থেকেছে। আর অনেক ব্যাপারগুলো আছে যেগুলো আসলে সবকিছু বলার মতো না, ওর অনেক কিছু আসলে ফেস করেছি ভালো খারাপ, তবে আমি ওর কাছে ভালোটার চেয়ে খারাপই বেশি পেয়েছি, কিন্তু আমি আসলে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ওকে আমি কেন ভালোবেসেছি, আমার কাছে আসলে কোনো সংজ্ঞা নেই যে ওকে আমি কেন ভালোবেসেছি, না ওর চেহারা দেখে ওর কি আছে না আছে, না ওর মানে এডুকেটেড, সব এসব আমার মাথায় কখনো আসেনি, ও কি কোথা থেকে উঠে এসেছে, কেমন ছিল, ও প্রেজেন্ট আমাকে ভালোবাসে ওইটা ফিল হতো, আমি ওকে ভালোবাসি এইটা আসলে ফিল হতো, আর কিছু না। অনেকে আমাকে খারাপ বলছে যে আমি ওর বাসায় গিয়েছি ওর সাথে থেকেছি, কিন্তু আফটার অল মানে আমি তো অনেক ভালোবেসেছিলাম। আমার ভালোবাসার মধ্যে আসলে কোনো খাত ছিল না, ওর সব কথা আমি বিশ্বাস করতাম, সব একটা কথা অবিশ্বাস করতাম না। আমার এখন শুধু মনে হয়েছে আমাকে ইউজ করেছে, আর কিচ্ছু না, আর কিছু না, কিন্তু এরকম দরকার ছিল না, হয়তো বা অনেকের সাথে কথা বলেছে আগে প্রেমের মতো ওরকম ভাবে ট্রিট করেছে, কিন্তু আমার ও বুঝতে পেরেছিল যে আমার ইমোশনটা কোন পর্যন্ত, ওই জায়গাতে গিয়ে আসলে ওর আমার সাথে এরকম চিটারি করা ঠিক হয়নি। আমি জানি না যে আমি আমার নিজেকেও এত ভালোবাসতে পারতাম কিনা, আমি ওকে এত ভালোবাসতাম, মানে ওর জন্য আমি ফ্যামিলিতে সবার কাছে অনেক ছোট হয়েছি, সবকিছু অনেক বকা শুনেছি, আমার স্বপ্নের জায়গা থেকে সরে এসেছিলাম শুধুমাত্র ওর জন্য, আর ও যখনই আমার সাথে এগুলো করতো তখন আমি মেনে নিতে পারতাম না যে ও আমার সাথে এরকম কেন করছে, আমার মানে আমি বুঝিনি কখনো ভালোবাসি এরকম, যদি বুঝতামই তাহলে কখনো ওর সাথে আমার পরিচয় মানে করতে হতো না, আমি ওর সাথে জড়াতাম না, আমি আসলে বুঝিনি যে আমাকে এত ভালোবেসে ফেলবো বা ভালোবাসে এরকম হয়। আমি ওর বাসায় যখন যেতাম মানে ম্যাক্সিমাম টাইম অনেক জোর করতো যে আসলে বাইরে কতক্ষণ গাড়ি চালানো যায়, আমরা বাসে বসে বসে গল্প করি, অনেক সময় ফ্রেন্ডরাও থাকতো, গল্প করতাম, ওই স্মৃতিগুলো মনে হলে এখন খুব কষ্ট লাগে যে মানুষ এত সুন্দর করে কি করে অভিনয় করতে পারে যে নিজের বউ বলে নিজের মানে কত কিছু বলে ওর মানে ও এমন ভাবে দেখাতো যে ওর সবকিছু আমি ডিসাইড করি এইভাবে আমার আসলে মানে আমার কি বলবো কিছু বলার নেই দেখা গেল ওকে কিছু বললাম ও সব সময় বলতো যে অভিনয় করো না আসলে অভিনয় আমার এগুলো মনে আসলে আসলে সত্যি অনেক কষ্ট লাগে যে যাকে এত ভালোবাসছি এত কিছু সে যদি আমার সব কিছু কি বলবো আমরা আসলে কিছু বলতে পারছি না এই মুহূর্তে এতটুকু শুধু জানি যে আমি আমার যে ওকে অনেক বেশি ভালোবাসতাম অনেক বেশি ওকে কষ্ট দেওয়ার কখনো আমার কোন ইচ্ছা ছিল না কারণ আমি নিজের চেয়ে ওকে বেশি বিশ্বাস করতাম যে আল্লাহর পরে আব্বু আম্মু তারপরে হচ্ছে রুবেল ছিল আমার লাইফে আমার চিন্তা আমি কখনোই করতাম না ভালোবাসাটা এই পর্যায়ে ছিল সেই মানুষই আসলে আমার সাথে এরকম করলো আমি শুধু বুঝি না যে একটা মানুষ এটা কি করে পারে ওর কি এমন আছে যেটা দেখে আসলে কি আমি ভালোবাসবো ভালোবাসাটা তো কিছু দেখে হয় না
খুঁজেছে জবাব চল মন কোথাকার জানে স্বপ্ন তার পাতায় কত কি কত যত্নে দেখেছি আর লিখেছি যা চলে তুই ও সব ভুলে তুই যা চলে তুই ও সব ভুলে তুই বেঁচে থেকে লাভ কি বল তোকে ছাড়া খুঁজেছে জবাব চল মন কোথাকার
পুরোনো কথাগুলো মনে হলে আসলে আমি এগুলো মনে করতে চাচ্ছিলাম কারণ আমার এত বেশি খারাপ লাগে এটা বোঝাতে পারি না যে ওর জন্য আমার কি পরিমাণ খারাপ লাগে ও মানে ওর সাথে মানে আমার এমন একটা ব্যাপার হয়েছিল লাস্ট মানে এইটা করার আগে ওকে আমি মানে যেহেতু বললাম যে এক প্রতিদিন দেখা হতো খুব বেশি প্রবলেম না হলে একদিন পর একদিন এরকম দেখা হতো আর কথা তো হতোই এখন ওর সাথে আমার এতদিন কথা হয় না আমি জানি আমার কেমন লাগে আমার মনে হয় যে আমার পুরো পাগল পাগল লাগে লাইফে আর কিছুই নেই ও ছাড়া পুরোটাই এটা মনে হয় আর আমি ওকে খুব দেখতে ইচ্ছা করে ও আমার সাথে যেটা করেছে এটার তো কোনো মাফ হয় না সেটা আলাদা কিন্তু ওকে আমার খুব দেখতে ইচ্ছা করে যে ও কেমন আছে এখন ওর সাথে আমার এতদিন কথা হয় না কতদিন দেখি না ওকে আমার খুব দেখতে ইচ্ছে করে রুবেলকে যে আমার সামনে দাঁড়িয়ে আছে আমার মাঝে মাঝে মনে হয় যে আমি এরকম একটা কিছু আবেদন করি যে একটা জেলের মধ্যে আমাদের দুজনকে রাখা হোক। ওকে আমার সামনে তো দেখতে পারবো, খুব দেখতে ইচ্ছা করে আসলে। ওকে অনেক মিস করি, যে ওর ভয়েসটা শোনার জন্য আমি যখন ওর সাথে কথা হতো তখন ওর সাথে আমার ভয়েসটা না শুনলে আমার ভালো লাগতো না, না শোনা পর্যন্ত পাগল পাগল লাগতো। আর এখন প্রায় এক সপ্তাহের বেশি ওর সাথে আমার কথা হয় না, দেখা হয় না। আমার মনে হয় যে আমার মধ্যে আমি নেই, দুনিয়াতে চলতে হচ্ছে তাই চলছি, ফ্যামিলির জন্য বেঁচে থাকতে হবে তাই থাকছি। কিন্তু খুব মিস করি আসলে ওকে, খুব দেখতে ইচ্ছা করে যে আমার বাবুটাকে আমি দেখি একটু। যদিও আমাকে এখন ভালোবাসে না, কখনো বাসেনি, তবে আমার ভালোবাসার মধ্যে তো একটু খাত ছিল না, একটু না। আমি জানি না এত কাউকে ভালোবাসা সম্ভব কিনা। আমি আমার ছিলাম না, আমি ওর ছিলাম। আর আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ তুমি আমার সবকিছু নিয়ে যাও, শুধু আমার রুবেলকে, রুবেল যেন আমার সাথে থাকে, আমার পাশে থাকে, আর কখনো কিছু চাওয়ার নেই।
প্রিয় শ্রোতা, যারা আমাদেরকে শুনছেন, আমরা নাজরীন আক্তার হ্যাপি চিত্রনায়িকা, তার কথাগুলো শুনছিলাম এবং আপনাদের প্রচুর কমেন্ট আমার কাছে আছে এবং আপনারা প্রচুর সাড়া আমাদেরকে দিচ্ছেন। পাশাপাশি বলতে চাই, অন্ধকারের গল্পের এই আয়োজনটির পিছনে একটি টিম কাজ করে, যারা প্রচন্ড পরিশ্রম করে, প্রচন্ড পরিমাণে নিজেদেরকে নিবেদিত করে যেকোনো সমসাময়িক ঘটনা যেগুলো আপনাদের জানতে চাওয়া সেগুলোকে তুলে আনে ঢাকা এফএম 90.4, বাংলাদেশের প্রথম ফুল এইচডি এফএম স্টেশন, এই প্ল্যাটফর্মে, এই স্টুডিওতে, এই মাইক্রোফোনের সামনে। ন্যাচারালি এখানে যে মানুষরা কথা বলেন, জুয়েল, তার পরিবর্তে আজ কথা বলছি আমি ইভান। নিয়মিতভাবে এরপর থেকে তিনি আবার জয়েন করবেন এবং এই অনুষ্ঠানটির প্রডিউসার সাদেক সামি, তাকে অসংখ্য ধন্যবাদ প্রতি সপ্তাহে এরকম চমৎকার করে আয়োজনগুলো করার জন্য। পাশাপাশি একটি পুরো একটি অনেক বড় একটি দল আমি যদি বলি, তারা আমাদেরকে সহযোগিতা করছেন এই পুরো আয়োজনটি, বিশেষ করে risingbd.com, তারা কিন্তু তাদের পেজে লাইভ তারা দেখাচ্ছেন পুরো বিষয়টা, পারলে আপনারা সেটাখানেও দিতে পারেন। এছাড়াও আমাদেরকে নিউজ কভারেজ করে আমাদেরকে সহযোগিতা করেছেন অনেকেই, দেশের বাইরে থেকে অনেকেই আমাদেরকে শুনছেন ঢাকা এফ এম 904.com এই ওয়েবসাইটটির মাধ্যমে সরাসরি ভিজিট করে। ইনফ্যাক্ট দেশের হচ্ছে সমস্ত প্রান্তে আপনারা সরাসরি এফ এম ফ্রিকোয়েন্সি টিউন করে আমাদেরকে শুনতে পাচ্ছেন না, তারাও অনলাইনে আমাদেরকে সরাসরি শুনছেন। কিন্তু এই মুহূর্তে কেউ কেউ হয়তো সমস্যা ফেস করছেন, তাদের জন্য বলতে চাই, আপনাদের প্রচুর পরিমাণে রেসপন্সের কারণে, আপনাদের প্রচুর পরিমাণে সাড়ার কারণে সেখানে কিন্তু খানিকটা সার্ভার মাঝে মাঝে ডাউন দেখাচ্ছে, নানান ধরনের জটিলতা হচ্ছে। একেবারেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি পুরো ঢাকা এফ এম 90.4 পরিবার এবং অন্ধকারের গল্পের এই টিমও। পাশাপাশি আরেকটা ব্যাপার আপনাদেরকে বলতে চাই, অনেকেই হ্যাপির পক্ষে, বিপক্ষে কিংবা নিউট্রাল থেকে অনেক কথা বলছেন অনুষ্ঠানের শুরুতে কিংবা মাঝে কিংবা যখনই সময় পেয়েছি বারবার বলার চেষ্টা করেছি। আপনারা পুরো ঘটনাটা হয়তো এক তরফ থেকে শুনছেন, একজনের পক্ষ থেকে শুনছেন, পুরো ঘটনাটা আপনারা বিচার করবেন আপনাদের বিবেক, আপনাদের বুদ্ধি, আপনাদের চিন্তার সর্বোচ্চ ব্যবহার দিয়ে। এবং এই যে বিষয়টি, বিষয়টি সম্পূর্ণরূপে আদালতে বিচারাধীন রয়েছে, আমি আবারও বলছি বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে এবং আদালতের উপর পূর্ণ আস্থা রয়েছে আমাদের। সত্য মিথ্যা যাচাই করবে বিজ্ঞ আদালত। আমরা শুধুমাত্র আপনাদের সামনে নিয়ে এসেছি এই ঘটনাটাকে। এবং আজ নাজরীন আক্তার হ্যাপি তিনি কথা বলছেন, আমরা চাইব শুধু যেন এক পক্ষ না থাকে, অবশ্যই জাতীয় দলের পেস বোলার যাকে ঘিরে এই আয়োজন, যাকে নিয়ে এত কিছু, সেই অন্য মানুষটা, তিনিও মাইক্রোফোনের সামনে আসবেন, তিনিও ঢাকা এফ এম এর স্টুডিওতে এসে কথা বলবেন, সেটাও আমাদের চাওয়া থাকবে, যেটা আপনাদের চাওয়া আসলে, আমরা সেই চেষ্টাটাও করব, কথা দিচ্ছি আপনাদের। এবং কথাগুলো শুনছি হ্যাপি, তিনি স্মৃতিচারণই বলবো আমি এখন, কারণ ঠিক জানি না এটা কোথায় যাচ্ছে, তবে আমরা সবকিছুর ভালো চাই, যে কথাটা বারবার বলছিলাম, এমন দুজন মানুষ যারা আমাদের অনেকেরই ভীষণ ভীষণ প্রিয় এবং সেই দুজন মানুষ হতে পারতেন আমাদের আদর্শ। সেই সুযোগটা কি এখনো শেষ হয়ে গেছে সম্পূর্ণরূপে, নাকি খানিকটা হলেও কোথাও সেই সুযোগটা আছে, নাকি পুরো হিপি যেমনটা বলছিলেন, আমরা হয়তো প্রি ডিসাইড কনসেপ্টের কারণে অনেক কিছু আগেই ভেবে ফেলি, সেরকম কারণে ন্যাচারালি যে কোনো ঘটনা ঘটলে যে ফিডব্যাকটা ন্যাচারালি আমাদের ভিতরে আসে সেরকম করে একে অন্যকে দোষারোপ করছি, নাকি আসলে আমরা মনের ভিতরে কোনো একটা জায়গা থেকে এই দুজন মানুষের পাশে আছি? কি হতে পারে, কি হবে, সেটা আমরা কেউই জানি না। তবে আমরা এটা জানি, আমরা মধ্য কথা শেষ পর্যন্ত ভালো কিছু চাই। এটা হলে খুবই ভালো হয় আবার যদি আমরা দুজনকে একসাথে দেখতে পাই, আদৌ আমরা জানি না সেটা সম্ভব কি সম্ভব না। একেবারে পুরো বিষয়টা এখন এমনভাবে গড়িয়েছে, আমরা আবারও বলতে চাই বিষয়টি কিন্তু আদালতে বিচারাধীন রয়েছে, আদালতের উপর পূর্ণ আস্থা রয়েছে আমাদের সকলের, এবং সত্যি মিথ্যা যাচাই করা বিজ্ঞ আদালতের ব্যাপার। হ্যাপির কথাগুলো আমরা শুনছিলাম, আমার সাথে যারা জয়েন করেছেন আমি কিছু কিছু কথা পড়তে চাই। মোটামুটি অনেকের কথা কিন্তু একই, এবং যে পরিমাণ রেসপন্স আমার কাছে আছে এই SMS কিংবা কমেন্টগুলো সব পড়তে গেলে কয়েকটা সপ্তাহ পার হয়ে যাবে আমার কাছে মনে হচ্ছে, আমি সবগুলো হয়তো পড়তে পারবো না। পাশাপাশি শুধুমাত্র আমি কিছু কিছু নাম অ্যাটলিস্ট পড়ে দিতে চাই, অনেকে অনেক জায়গা থেকে বলছেন আমাদেরকে। আরফিন সাগর জয়েন করেছেন অ্যান্ড জয়েন করেছেন আমাদের সাথে, ছদ্মনামে যারা জয়েন করেছেন ছদ্মনামটা পড়ছি না। কাজী নিশান জয়েন করেছেন অ্যান্ড সোহাগকে দেখতে পাচ্ছি, আছেন আমাদের সাথে। আতাউর রহমান খন্দকার, মুস্তাফিজুর রহমান, তিনি জয়েন করে আছেন, জয়েন করে আছেন। জাকির হুসাইন অ্যান্ড আব্দুর রৌফ আছেন, আছেন আমাদের সাথে। আল আমিন তালুকদার, আরিফ বাশার জয়েন করে আছেন, পক্ষে বিপক্ষে দুপক্ষেই কিন্তু কথাবার্তা আছে, নিজেরাও ফেসবুকে নানান ধরনের বিতর্কে জড়িয়ে পড়ছেন, এবং অনেকে কিন্তু আবার যেভাবেই হোক একটা সমাধান চাইছেন, সেটা আসলে সময় কিংবা সবকিছুর উপরে নিশ্চয়ই নির্ভর করবে। অ্যান্ড জয়েন করেছেন রাজীব সাহা, শফিকুল ইসলাম শাওন জয়েন করেছেন, অনেকেই অন্ধকারের গল্পের টিমকে থ্যাংকস দিয়েছেন, ইউ আর অল ওয়েলকাম। এস কে আরিফ জয়েন করেছেন, হৃদয় আছেন আমাদের সাথে, এদিকে জাহিদ হাসান, রাসেল রহমান, আরও অনেক অনেক মানুষ যাদের নামগুলো পড়তে পারছি না একেবারে, প্লিজ আমি সরি চেয়ে নিচ্ছি। এদিকে মফিজুল ইসলাম খান SMS পাঠিয়েছেন, জামাল আছেন জয়েন করেছেন, আরও অনেক ফ্রেন্ড আমাদের সাথে এই মুহূর্তে জয়েন করেছেন আমাদের স্টুডিওতে মাইক্রোফোনে, তাকে আমরা নিতে চাই। এই অন্ধকারের গল্প অনুষ্ঠানটির প্রডিউসার সাদেক সামি, এবং যিনি অক্লান্ত পরিশ্রম করে আসলে অনুষ্ঠানটা আপনাদের সামনে এনেছেন, এবং তিনি আমাদের সাথে পুরো প্রক্রিয়া ছিলেন। অনুষ্ঠানের কিছুটা হলো শেষের দিকে আমরা চলে এসেছি, এই মুহূর্তে আমরা স্টুডিওতে আমাদের অনুষ্ঠানে মাইক্রোফোনে নেব সাদেক সামি। সামি ভাই,
ইভান ভাই অনেক ধন্যবাদ। আমি আসলে এই মুহূর্তে ধন্যবাদ দিতে চাই যে আমাদের এই মুহূর্তে লাখো লিসেনার এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন, তারা এত রাতে এত কষ্ট করে আমাদের সঙ্গে আছেন, এবং আমরা যখন থেকেই এই প্রোগ্রামে ঘোষণা দিয়েছি তারা সেই সময় থেকেই আমাদের সঙ্গে আছেন। বিশেষ করে আমি ধন্যবাদ আরও দুজন মানুষকে দিতে চাই যে যাদের জন্য আসলে আজকে এই প্রোগ্রামটা আমরা আসলে সাকসেসফুল করতে পারতাম না, কতটা সাকসেসফুল করেছে হয়তো প্রোগ্রাম শেষেই আমরা সেটা বলবো। জিশান ভাই এবং আমাদের সঙ্গে রাহাত ভাই আছেন, এই দুজন আসলে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, আমি পুরোপুরি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই টিম অন্ধকারের গল্পর পক্ষ থেকে। ইভান ভাই, আপনি তো আজকে পুরো প্রক্রিয়ার সঙ্গে ছিলেন এবং আজকে শুনছেন, আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন নাজনীন আক্তার হ্যাপি, যিনি আমাদের ক্রিকেটার পেসার রুবেল হোসেনের বিরুদ্ধে কিছুদিন আগেই তিনি মামলা করেছেন 13 তারিখ, এবং আজকে উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এবং আমার মনে হয় এই প্রথম কোনো মিডিয়াতে উনি এতটা সময় নিয়ে, প্রায় 3 ঘন্টা সময় নিয়ে উনি আমাদের মাঝে আছেন। আমরা ওনার কথাগুলো শুনতে চাই। আমরা অনেক অনেক ঝামেলার পর, অনেক অনেক কিছুর পর আসলে এই প্রোগ্রামটি সাকসেসফুল করতে পেরেছি, এবং আজকে ওনাকে স্টুডিওতে আমরা আনতে পেরেছি। এর জন্য আসলে এর পেছনে আসলে অনেক শ্রম রয়েছে, সেটি হয়তো বা লিসেনাররা এই মুহূর্তে বুঝতে তাদের কষ্ট হচ্ছে না যে কি কিসের পরে আসলে আমরা সেটি নিয়েছি। আমি খুব বেশি কথা বাড়াবো না আমি এই মুহূর্তে, আমি একটু হ্যাপি আপনার কাছে একটু যেতে চাই যে আপনার কথাগুলো আমরা শুনছিলাম যে আপনি বারবারই একটি বিষয় আপনি বলছিলেন যে রুবেলের ড্রিঙ্কস অ্যালকোহলের বিষয়টি আপনি বলছিলেন। আমি আমার একটি বিষয় হয়তো বা আমার জানার ভুল থাকতে পারে, কিন্তু আমি যতটুকু জানি যে দেখা যায় যে প্রতিটা সিরিজ যখন হয় ক্রিকেটের, দেখা যায় একটি মেডিকেল বোর্ড থাকে এবং তারা কিন্তু ফিজিক্যাল ফিটনেস এবং এই অ্যালকোহলের বিষয়টি কিন্তু তারা টেস্ট করেন। তো আপনি যেমনটা দাবি করছিলেন, তাহলে তো সে আসলে ক্রিকেট খেলারই কথা না, সে কিভাবে খেলল?
হ্যাঁ, এখানে ব্যাপার হচ্ছে কি, অ্যালকোহল নিচ্ছে কি না এটা আসলে টেস্ট করে না, টেস্ট করে আসলে ফিজিক্যালি ফিটনেস কেমন আছে। ও যেদিন খেলা থাকে তার আগের দিন ও কিছু খায় না, মানে যেদিন খেলা থাকে জাস্ট তার আগের দিন খেলে, খেলা তো 12 মাস থাকে না, প্র্যাকটিস থাকে, দেখা গেল 2-3 ঘন্টা প্র্যাকটিস থাকে, সকালে থাকলে দেখা গেল ওই দিন আর খায় না, বিকালে থাকলে সেদিন রাতে খায়। তো ওর ব্যাপারটা কি যে ও মানে খেলার আগের দিনই শুধু খেত না, আর সবসময় খেত,
মানে খেলার আগে উনি
খেতেন না,
খেলার পরে উনি খেতেন। তাহলে তো এটির তো একটা রিয়াকশন নিশ্চয়ই থাকতো, কয়েকদিন যাবত উনি হয়তো প্র্যাকটিসে যেতেন, তো তখন আসলে কিভাবে সম্ভব, এটি কি সম্ভব আদৌ কতটা বিশ্বাসযোগ্য?
না আসলে ও তো অভ্যস্ত, ও আসলে অভ্যস্ত এই বিষয়টা, আমি ওকে প্রথম দিন থেকেই আসলে প্রথম দিক থেকে আসলে দেখে আসছি যে ওই বিষয়টাতে কত অভ্যস্ত হচ্ছে। আমাদের বেঁচে থাকার জন্য যেরকম খাবারের প্রয়োজন, আমার মনে হয় যে বেঁচে থাকার জন্য অ্যালকোহলটা ঠিক সমানভাবে প্রয়োজন, আমার কাছে এটাই মনে হয় আসলে।
না সেটা তো আসলে আপনার দাবির জায়গা ছিল, কিন্তু
দাবির জায়গা না, এটাই সত্যি যে ও খেলার আগে ছাড়া সবসময় অ্যালকোহল নিত, এবং যখন ওর হার্ড প্র্যাকটিস থাকতো শুধু তার আগে অ্যালকোহলটা নিত না, তাছাড়াও সবসময় খেত, এবং নেওয়ার পর দেখা গেল ঘুমালে পরের দিন ঠিক হয়ে যেত, আমি দেখেছি ঠিক হয়ে যেত।
মানে কিন্তু তার একটা রিয়াকশন তো নিশ্চয়ই থাকতো দুদিন বা তিন দিন যাবত, একটা
না ও তো আসলে ইউজ টু, আমি অনেক আগে থেকে
ইউজ টু, হলেও তো একজন মানুষের আসলে অ্যালকোহল একটা রিয়াকশন থেকে যাবে তাই না, মেডিকেল টেস্টে তো এটা ধরা পড়ার কথা, কিন্তু কখনোই কি এরকম ধরা পড়ে
আমি জানি না, আমি যতটুকু জানি জানি না।
আপনি কি নিজের চোখে দেখেছেন এরকম কখনো?
নিজের চোখে না দেখে আসলে বলছি না, ওকে তো আমি জানি।
আপনার সঙ্গে যখন উনি আপনার সঙ্গে আপনার সামনে খেতেন, আপনি ওনাকে ভালোবাসেন, তো একজন মানুষ অ্যালকোহল খাবে, আপনি কি তাকে কখনো না করেছেন?
কেন করব না, করেছি প্রথম সবসময় করতাম, ও শুনতো না, দেখা গেল যে চুরি করেও খেত বা আমার সামনে খেত না, অনেক খের আমার সামনে আসতো বা পরে খেত, সবসময় তো আসলে ওর সাথে থাকা সম্ভব হয়নি, অনেক সময় কাটিয়েছি এটা সত্যি কথা, কিন্তু সবসময় থাকা সম্ভব হয়নি, কিন্তু এটা শিওর যে জানি আমি ওর খেলা।
হ্যাপি আপনাকে কিন্তু বলতে চাই, এই মুহূর্তে কিন্তু আমাদের সঙ্গে লাখো লিসেনার শুনছে, আপনি যদি বিন্দু পরিমাণ এই কথাটিতে আপনি যদি ভুল থাকে বা মিথ্যা প্রমাণিত হয়, আমাদের একজন জাতীয় বীর আমি বলতে চাই,
আমার এই বলার মধ্যে একটু ভুল বা মিথ্যার প্রশ্নই ওঠে না, ও খেলার আগে শুধু ড্রিঙ্ক করতো না, খেলা তো সবসময় হয় না, প্র্যাকটিসও হয় দুই তিন ঘন্টা, আর আমি যতটুকু জানি ওদের হার্ড প্যাকস যেটা হয়, যেটা রানিং হয়, সেটা হচ্ছে সপ্তাহে দুইবার না তিনবার, যে অনেক দৌড়াতে হয়, ও তার আগে ড্রিঙ্ক করতো না, বাট এছাড়া খেলার দুই দিন আগে হলেও ড্রিঙ্ক করতো, এবং ওর ড্রিঙ্ক করার টাইম থাকে এরকম সন্ধ্যা থেকে ড্রিঙ্ক করা শুরু করে আস্তে আস্তে 9-10 পর্যন্ত করে, তারপর ঘুমিয়ে পড়ে এবং সকালে ওঠে।
তার ফ্যামিলিতে কেউ এটা জানতো না?
ওর ফ্যামিলিতে কেউ জানতো কিনা আমি আসলে জানি না, কোনো ফ্যামিলি ওর সাথে থাকতো না, থাকে না।
মিরপুরে কি উনি একাই থাকতেন?
হ্যাঁ।
আচ্ছা, পুরো একটি বাসায় একা?
হ্যাঁ, পুরো বাসায় একা থাকতো।
আচ্ছা, আরো একটি আপনার কথাটি আমি বারে বারে আপনাকে একটু মনে করে দিচ্ছি, যে এই মুহূর্তে কিন্তু আপনি একটি মিডিয়ার সামনে আছেন এবং লাখো লিসেনার কিন্তু এই মুহূর্তে আমাদেরকে শুনছে, তারা কিন্তু বিষয়টিতে আমাদের একজন জাতীয় বীর সম্বন্ধে আপনি বলছেন, আমি আশা করি আপনি সবগুলো কথা সত্য কথা বলবেন।
অবশ্যই, এখানে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে জাতীয় বীর বা জাতীয় দলে প্লেয়ার বলে কি সে কি অন্যায় কোনো কাজে লিপ্ত থাকতে পারে না, এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন যারা শুনছে তাদের কাছে। অনেকেই তার হয়ে বলছেন দেশে অন্যায় করলো তারা মেনে নিচ্ছে না, বাট কেন, একজন ক্রিকেট তারকা বা একজন সেলিব্রিটি তাদের ব্যক্তিগত জীবন হয়তো খারাপ কিছু থাকতে পারে, তো এই বিষয়টা তো এভাবে দেখার কিছু নেই।
আচ্ছা, কিন্তু দেখা গেলো যে কেউ একজন অ্যালকোহল নিল বা দুদিন বা তিন দিন বা চার দিন পর তার যখন নাকি টেস্টটা করা হয়, তার ইউরিন টেস্ট যেটা করা হয়, তখন তো সেটিতে ধরা পড়ার কথা।
আমি বলি এই ব্যাপারটা আসলে ওদের কি
মানে কতটুকু সত্য, আমার কাছে আসলে এই বিষয়টা একটু একটু
আমি বলি, ওর যে বিষয়টা অ্যালকোহলের বিষয়টা, আমার কাছে যে ফোন রেকর্ডগুলো আছে এর মধ্যেও অনেকগুলোতে প্রমাণ পাওয়া যাবে, উনি যে ওর আসলে কি আমি কি করে বোঝাবো, যে ওর যখন খেলা থাকে ওর দুই দিন আগে থেকে ও আসলে অ্যালকোহল খায় না, বা একদিন পর বা প্রতিদিন একটু করে হলেও খাবে, একসাথে যে অনেক খেয়ে ফেলে তা না, প্রতিদিন কিছু একটু একটু করে খায় এবং মাঝে মাঝে সেটা পরিমাণটা বেড়ে যায়, সেটা মাঝে মাঝে বেড়ে যায় আর ম্যাক্সিমাম টাইমই একটু করে খায়, মানে খায় এটা নিয়ম ওর খাবেই,
মানে এটা আসলে একান্তই।
এবং ও বাইরে গেলে ওয়েস্ট ইন্ডিজ থেকে আসার সময় প্রচুর পরিমাণে অ্যালকোহল এনেছিল খাওয়ার জন্য, এবং আমার সামনেই আসলে অনেক সময় খেতাম, আমি এত বোঝাতাম তারপরে শুনতো না, বলতো যে আচ্ছা ঠিক আছে আজকেই লাস্ট, ওর প্রতিদিনই একটা কথাই ছিল আজকে লাস্ট আর খাবো না। আর প্র্যাকটিস তো আসলে মাঝে মাঝে ছুটিও থাকে বাইরে থেকে আসার পর 3-4 দিন 5-6 দিন, আবার ঈদের সময় অনেক দিন ছুটি থাকে, ওই টাইমে তো আসলে চাপ থাকে না,
তারপরে খেলা শেষ হয়ে যাওয়ার পর দুই তিন দিন ফাঁকা থাকে ওই টাইমটাতে, এরকম আসলে। খেলা তো আসলে সবসময় থাকে না, প্র্যাকটিসও ওরকম যে সবসময় হার্ড হয় তাও না, মাঝে মাঝে যখন ওই টেস্টগুলো হয় আমি যতটুকু জানি ওর কঠিন যেগুলো থাকে সেটা হচ্ছে সপ্তাহে একবার না দুইবার হয়, আর নর্মালি হচ্ছে যে টুকটাক যে করে ওগুলো আমি তো সব পুরোটা জানি না, হালকা যেগুলো ওগুলো তো প্রবলেম হয় না, এটা আর কি।
আসলে পুরো জিনিসটা আসলে পুরোপুরি আপনার দাবি, আমরা হয়তো বা জিনিসটা মানে আমি একটু যে জিনিসটা বলতে চাই যে এই মুহূর্তে যে কথাগুলো আপনি বলছেন পুরোপুরি আপনি একজন হ্যাপি হিসেবে কথাগুলো বলছেন, আমরা আশা করি আমাদের সেই ক্রিকেটার রুবেল কোনো প্রোগ্রামে হয়তো বা কোনো প্রোগ্রামে বা আমাদের প্রোগ্রামে মাঝখানে উনি আমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন, আমরা আমরা জানি যে উনি শুনছেন এই মুহূর্তে আমাদেরকে, তো আমরা আশা করব উনি প্রোগ্রামে যে কোনো মুহূর্তে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমাদের খুব বেশি সময় হাতে নেই যে উনি যে কোনো উপায়তে আমাদের ঢাকা এফএম ফোন নাম্বারে উনি একটু ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করবেন, অথবা উনি যে কোনো একটি প্রোগ্রামে এসে এই প্রশ্নগুলোর উত্তর আসলে শুনলে অবশ্যই আমাদের যে আজকে যারা লাখ লিসেনার আপনি যে প্রশ্নগুলো ছড়িয়ে দিয়েছেন আমরা সেই উত্তরগুলো হয়তো বা পাবো, এবং তার কাছ থেকে আমরা প্রচন্ড পরিমাণ আশা করি যে আপনার কথাগুলো আমরা যেমন শুনেছি আমরা শুনতে চাই রুবেলের কথা, এবং তারপরে বলতে চাই বিষয়টি পুরোপুরি বিচারাধীন এবং বিজ্ঞ আদালতের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে যে নিশ্চয়ই আদালত এটি সত্য মিথ্যা যাচাই করবেন এবং নিশ্চয়ই এটির কোনো একটি রায় দিবেন, কিন্তু আমরা আসলে আজকে আপনার কথাগুলি আসলে একজন সাধারণ মানুষ হিসেবে আমরা আসলে আপনার কথাগুলো শুনতে চাই এবং সেই জন্য কিন্তু আজকে প্ল্যাটফর্মে আপনাকে আনা। আরেকটা বিষয় আপনার কাছে একটু জানতে চাই যে আপনি তো এই যে মামলা করলেন যে বিষয়টা, মামলাটা আসলে নারী নির্যাতন আইনে, কিন্তু কোন ধারায় বা এইটা কি একটু স্পষ্ট করা যাবে আমাদেরকে যে মামলাটা আসলে কি, যে কোন ধারায় কি মামলাটা করলেন?
আসলে আমি এখানে মামলা যেহেতু এটা বিচারাধীন আছে, মামলা বিষয়ে এই সংক্রান্ত আমি কোনো কথা বলতে চাচ্ছি না, আমি মামলা বিষয়ে আসলে খুবই দুঃখিত কিছুই বলতে চাচ্ছি না।
ওকে ওকে, আসলে যদিও মামলাটি একদম বিচারাধীন
এখন যেহেতু, হ্যাঁ আদালতে চলে গেছে ব্যাপারটা,
মানে এটি আসলে একদম সাধারণ জায়গা থেকে আসলে আমার প্রশ্নটি করা, আমরা দেখেছি অনেক নিউজ পড়েছি,
হ্যাঁ এতটুকু এটা বলতে পারি এটা হচ্ছে নারী শিশু নির্যাতনের অধীনে আছেন।
আচ্ছা,
আচ্ছা,
আমরা আরো কিছু নিউজ দেখেছি যেখানে আপনি আরো একটি মামলা করার হয়তো বা কথা আপনি বলেছেন কিনা আমি জানি না, কিন্তু আমরা নিউজটি পড়েছি, এটি কি আসলে কতটুকু সত্য, প্রতারণার মামলা এই টাইপের কিছু একটা?
এখনো পর্যন্ত আসলে এরকম কোন চিন্তা করা হয়নি।
আচ্ছা, মামলাটি তো এখনো বিচারাধীন এবং চার সপ্তাহের উনি বিল নিয়েছেন, উনি জামিনে আছেন, পরবর্তী স্টেপটি আপনার কি, আপনি কি আশা করছেন এই টাইপের?
আসলে
যদি আপনি বলতে চান,
হ্যাঁ এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে এখন তার কোনো ভালোবাসা নেই ওর প্রতি, ও যে কাজটা করেছে অমানসিক যে কাজটা করেছে,
মানে আপনার দৃষ্টিতে অমানসিক,
আমার দৃষ্টিতে আসলে এখন আমি যদি বলি ব্যাপারটা শুনতে হয় খারাপ লাগবে, তারপরেও বলছি যে আমার দৃষ্টিতে না, আমার জায়গায় প্রতিটা মেয়ে যদি একবার এসে চিন্তা করে তার সাথে কি হয়েছে, আমি আসলে অন এয়ার এত মানুষের সামনে ডিরেক্ট এভাবে কথাগুলো বলা যায় না, কিন্তু আমি যেটার প্রেক্ষিতে আসলে মামলাটা করেছি এটা মানে ব্যাপারটা এইরকম যে সেদিন সকালে আমার সাথে আসলে কি ঘটেছিল এই ঘটনা আসলে মানে মোটামুটি আমি ওভাবে ক্লিয়ার করে বলতে পারছি না, আমার মনে হয় সবাই একটু বুঝে নেবেন। তখন আমি রুবেলকে বারবার বলছিলাম যে রুবেল তোমার সাথে আমার কোনো সম্পর্ক রাখা সম্ভব না, তখন আমার সাথে কোনো একটা ব্যাপার খারাপ হয়েছিল যেটার উপর ডিপেন্ড করে মামলাটা করেছি। ইভেন আমি না, একটা মেয়ে, আমার জায়গায় যে কোনো মেয়ে বা সবাই একটু ভেতর থেকে চিন্তা করলে বুঝতে পারবে, শুধু সে আমার চোখে না, সে সবার চোখে অপরাধী, এবং যারা তার হয়ে বলছেন যে সে কোনো অপরাধ করতে পারে না অনেক কিছু, আমি তাদেরকে বলবো একটু ওয়েট করেন, আদালতকে সম্মান রেখে বলছি আদালতে যে বিচারটা আদালত অবশ্যই করবে, এবং আমি চাই অবশ্যই সত্যের পক্ষে থাকবে, যদি আমি মিথ্যা কথা বলে থাকি আমি চাই অবশ্যই যেন আমার শাস্তি হোক। আর আমার মামলা করাটা যদি,
আপনি তো এই ব্যাপারটা একদম সজ্ঞানে নিচ্ছেন, যদি আপনার,
হ্যাঁ অবশ্যই অবশ্যই, এখানে আমার অপরাধের তো প্রশ্নই ওঠে না, রুবেল যে এখানে যে কাজটা করেছে
যদি সে নির্দোষ প্রমাণিত হয় তখন?
আমি একটা কথা বলি, আমি একটা মানুষের নামে মামলা করেছি, একটা মানুষকে হ্যাজার্ডস করানোর জন্য, আর মানে যাই হোক ও একজন প্লেয়ার, সবকিছু মিলিয়ে অযথাতে একটা মামলা হয় না। আর আমি এখানে যে ব্যাপারটা বলবো, আমি মামলা করেছি আমার বিচার পাওয়ার জন্য, আমার সাথে যে কাজটা হয়েছে সেটা যেন সঠিক একটা বিচার হয় এই কারণে মামলা করেছি, আর এর সত্যতা অবশ্যই আমার কাছে আছে এবং আদালত সেটা অবশ্যই সত্যের পক্ষে থাকবে। জাস্ট এটাই সত্য মিথ্যা এটা আদালত অবশ্যই দেখবে, কিন্তু আমি জানি আদালত অবশ্যই সত্যের পক্ষে থাকবে, ন্যায় বিচারই পাবো, এটা আমার বিশ্বাস।
আচ্ছা, বিশ্বাসের জায়গাটা আমরা হয়তোবা আমরা চেষ্টা করব, আপনি যেমন ভাবে দাবি করেছেন হয়তোবা আমরা কিছুদিনের মধ্যেই সেটি পাবো, কালকে হয়তোবা ফরেন্সিক রিপোর্টটা, আমি যতটুকু জানি কালকে হয়তোবা ফরেন্সিক রিপোর্টটা।
না না, ফরেন্সিক রিপোর্টটা আসলে যেটা হয়েছে, আমি তো 13 তারিখে মামলা করেছি, 14 তারিখ হচ্ছে আমি ঢাকা মেডিকেলে এটা টেস্ট করে মেডিকেল টেস্ট হয়েছে, তো এটা হচ্ছে 10টা কার্যদিবস পার হওয়ার পরে আসলে পুলিশের হাতে হস্তান্তর করা হবে, এটা আসলে আমরা কেউই জানি না। আর এটা অবশ্যই হলে অনেকে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা, অনেকে অনেক কথা বলছে, আমি দেখলাম যে ফেসবুকে তারপর অনেক গণমাধ্যমগুলোতে লিখছে ফরেন্সিক রিপোর্টটা নিয়ে, তাদেরকে সবাইকে বলবো এটা রিপোর্ট আসতে আরো অনেক দিন 7-8 দিন সময় লাগবে, তারপর এটা পুলিশের কাছে আসবে এবং আসার পরে এটা পুরো চার্জশিট হয়ে আদালতে যাবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা।
আচ্ছা, আরেকটা বিষয় আমরা হয়তোবা আমরা আমি যে কথাগুলো বলছি এই মুহূর্তে, আচ্ছা যেহেতু আপনাদের দুজনের একটা সম্মতিতে আপনাদের যে সম্পর্কটি হয়েছে, তো এই জায়গাটিতে কি একজনকে দোষী করাটা, মানে দেখা গেল তো এখানে তো দুজনই আপনারা এই বিষয়টিতে আপনারা এগ্রি ছিলেন যে আপনাদের হয়তো একটা সম্পর্ক দীর্ঘায়ু লাভ করবে, সেই জায়গাটিতে মানে অভিযোগ করা এটি কতটুকু আসলে ঠিক ছিল?
আমি এখানে বারবার একটা কথা বলেছি, ওইটা তো একটা ব্যাপার আছেই যে আমার সাথে 9 মাস রিলেশন হওয়ার পর ও বিয়ের কথা থেকে সরে আসছে এবং লাস্ট আমি যেটার উপর ডিপেন্ড করে, এবং
এটা কি সে প্রথম দিন থেকেই কমিটেড ছিল যে
ও ফার্স্ট থেকে আমার প্রতি কমিটেড ছিল যে ও আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না, এবং এর যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে যেটা আমি আদালতে হাজির করতে পারবো, আমি এখন এই বিষয়ে কিছু বলতে চাচ্ছি না, আমি যথাযথ প্রমাণ নিয়ে আসলে মামলাটা করেছি।
আচ্ছা, আমরা হয়তো বা আমি যে কথাগুলো বলছি সেগুলো আমরা বিভিন্ন মিডিয়া কল্যাণে আমরা সেই নিউজ থেকে হয়তো পেয়েছি বলে আজকে আসলে সেই প্রশ্নগুলো করা, কিন্তু এর বাইরে আসলে প্রশ্নগুলো সেরকম না, আমরা গণমাধ্যমে যে নিউজগুলো পেয়েছি বিভিন্ন নিউজ সাইটে হয়তো বা পত্রিকার মাধ্যমে, সেখান থেকে যে গণমানুষের যে প্রশ্নগুলো আমাদের খুবই সাধারণ মানুষ হিসেবে সেই প্রশ্নগুলো হয়তো বা আপনি বলতে পারেন প্রশ্নগুলো একদমই খুবই সাধারণ। আমি আরো একটা একটু আরেকটা প্রশ্ন একটু করতে চাই যে আপনার মামলার তারিখ নিয়ে সম্ভবত একটা বিষয় রয়েছে যে আপনি 1 তারিখের জায়গায় সম্ভবত 2 তারিখ, এই বিষয়টা একটা মামলা করলেন কিন্তু তারিখটা ছিল 1 তারিখ, আপনি মামলা তারিখ দিয়ে করেছেন, এত বড় মামলা একটা ভুল?
না না, ভুলের বিষয়টা আমি বলি, আসলে মামলাটা ছোট না বড় এটার থেকে ভাবার থেকে আমার কাছে বড় হচ্ছে আমার সাথে যে অন্যায়টা হয়েছে এটার শাস্তি পাওয়ার জন্য, আর তার থেকে বড় কথা হচ্ছে যে লাস্ট 1 মাস ধরে আমার মানসিক অবস্থা খুবই খারাপ ছিল, অনেক কিছু মনে রাখার মতো মানে ওই জায়গাটাতেও ছিলাম না, আর ওই ঘটনা হওয়ার পর থেকে থানায় কিছুদিন পরে যাও মানে তারিখ সময় ইভেন আমার খাওয়া দাওয়ার কথা আমি নিজের খেয়াল করতে পারিনি, আর সেখানে তারিখ তো পরের বিষয়। আমি বারবার একটা কথা বলে এসেছি যেদিন জিম্বাবুয়ে বাংলাদেশের লাস্ট খেলা হয়েছিল ওই দিন রাত 12:30, তার মানে 2 তারিখ রাত 12:30, শুধু এতটুকু আমার বলা ভুল হয়েছিল, সেটা হচ্ছে 1 তারিখ রাত 12:30, কিন্তু না 12:30 পর মানে যে 2 তারিখে পড়ে যায় এটা আমার তখন মাথায় কাজ করছিল না, তখন আমি এটা মানে ব্যাপারটা ওইভাবে খেয়াল ছিল না, ওই অবস্থাতে ছিলাম না যে আমি বিশ্লেষণ করে আসলে কখন কি,
ওটাতে কি সময় লেখা ছিল না যে 1 তারিখ রাত 12:30, তাহলে তো হয়ে গেল ব্যাপারটা নাকি?
1 তারিখ রাত 12:30 মানে ওখানে 12:30 উল্লেখ ছিল,
রাত 12:30 মানে তো 2 তারিখ পরে মানে 3 তারিখের ডেতে যেটা পরে সেটাই আমরা 2 তারিখ রাত 12:30 বা 2 তারিখ রাত 2, তার মানে তো 3 তারিখ, তাই না? ব্যাপারটা তো ওইরকম সময় নির্দিষ্ট করে থাকলেই হয়,
ওখানে একটু টাইমে একটু প্রবলেম ছিল যেটা আসলে টাইপিং এ ভুল ছিল।
আচ্ছা আচ্ছা,
টাইপিং এ ভুল ছিল, কিন্তু আমার একটা ব্যাপার যেটা ভুল হয়েছে যে আমি টাইপিং মিস্টেকটা না মানে পুরোটা আসলে তখন অনেকে ছিল ওখানে আমি সাইন করেছিলাম, আমার একটু ভালো মতো দেখা উচিত ছিল, বাকি সবকিছু ঠিক মতো দেখেছি কিন্তু সময় তারিখ বা আমার নাম এগুলো তো ভেবেছি কি এগুলো ভাবে দেখিনি, বাট ভুলের মধ্যে এতটুকুই আমি শুধু 1 তারিখ বলা হয়েছে, কিন্তু যেহেতু 12:30 তার মানে 2 তারিখে পড়ে যায়, ওই দিন আমি নিজেই স্টেডিয়ামে ছিলাম, আমি নিজেই ফার্স্ট খেলা দেখতে গিয়েছিলাম যেদিন মানে মানে বাংলাদেশ জিম্বাবুয়ে লাস্ট খেলা হলো ওয়ান ডে, সেদিন, তা সেদিন রাতে আসলে এই ঘটনাটা হয়। ওর বাসায় যাই 12:30 সময়, তখনই আসলে এইসব কাহিনী আমি দেখতে পারি। মানে
খেলার পরের দিনের কথা আপনি বলছেন,
মানে যেদিন খেলা শেষ হয়েছে ওদিন 12:30, মানে 2 তারিখ প্রথম প্রহরটা।
আপনি জানেন,
আমি বলি ক্যাম্পে
এই সময়টাতে আসলে হোটেলে যখন সে তো রিজার্ভ পুরোপুরি এবং সে টিমের নজরদারিতে, তখন কিভাবে
আমি বলি যখন টিমে থাকে, যখন হোটেলে থাকে তখন ওদের রুলস আছে 10টার মধ্যে ফিরতে হবে। সন্ধ্যার পর থেকে সে কি করলো এটা কেউ খবর রাখে না, 10টার মধ্যে সে হোটেলে ফিরলো কিনা এটা হচ্ছে দেখার বিষয়।
আচ্ছা, মানে সন্ধ্যা থেকে রাত 10টা এরকম নাকি সারাদিন?
সারাদিন যদি প্র্যাকটিস হওয়ার পর যদি ফ্রি থাকে দেন মানে যেখানেই থাকুক না কেন রাত 10টার মধ্যে হোটেলে ফিরতে হবে, এটা হচ্ছে রুলস। আমি জানি যেটা রুবেলের কাছ থেকে শুনেছি, এবং 10টার পরে গেলে নাকি জরিমানা হয়।
আচ্ছা, তো এরকম কি টিমের মধ্যেও কি কেউ কখনো বুঝতে পারেনি যে সে অ্যালকোহল নিচ্ছে, এটা কি হয় নাকি কখনো?
নর্মালি হ্যাঁ বোঝাই তো, আসলে অনেকে হয়তো বা স্বীকার করবে না, বাট এটা তো আসলে মোটামুটি সবাই জানে, ওর কলিগ যারা আছে যারা কাছের তারা তো জানেই, তো এগুলো তো আসলে এখন কেউ স্বীকার করবে না, এটা স্বাভাবিক ব্যাপার, নিজের কলিগ সম্পর্কে বা কিছু বলে না। বাট ও আসলে একজন প্লেয়ার হিসাবে, একজন মানুষ হিসাবে নিজের এত পরিমাণে অ্যালকোহল নাই যে নিজে আসলে বুঝতে পারবে যে নিজের কতটা ক্ষতি করেছে, এটা নিয়ে আসলে অনেক বলতাম।
কিছু বিষয় অ্যাড করার মতো আছে, আপনি আপনার জায়গা থেকে বলছিলেন যে বিয়ে করার সিদ্ধান্ত এবং আরো অনেকগুলো সিদ্ধান্ত, এগুলো আসলে সবারই জানতে চাও এবং এটাই বোধহয় আপনার জন্য ভালো একটি সুযোগ যে আপনিও সেই জায়গাগুলো ক্লিয়ার করলেন। সো আপনার কাছ থেকে জানতে চাইব পুরো বিষয়টা অনেকদিন ধরে এভাবে চলছে, মামলা বা তার পরবর্তীকালীন সময় কিংবা আপনি বিয়ে করার সিদ্ধান্ত নিলেন, সেখানে আপনার আপনি কিন্তু একটা রক্ষণশীল পরিবারের কথা বলেছেন আপনার, এবং ধীরে ধীরে যে মেয়েটা পরিবারের ইচ্ছের বিরুদ্ধে কাজ করা শুরু করলো, মিডিয়াতে সিনেমা কাজ করলেন, রিলিজ হলো, আরো একটি সিনেমা হয়ে গেল, তারপর আবার আপনি যখন এরকম একটি রিলেশনে জড়িয়ে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিতে শুরু করলেন, পুরো বিষয়টা কি আপনার পরিবার জানতো বা তাদের?
আমার বিষয়টা ফার্স্টের দিকে মানে যখন প্রেমটা শুরু হয় তখনের দিকে আমার আম্মু আমার বোন ব্যাপারটা জানতো, মানে প্রেম যে সিরিয়াসলি ওরকম না, বাট ওভাবে তো আসলে আমি শেয়ার করতাম না যে এতটা ফ্রি না, ব্যাপারটা একটু জানতো। এবং মাঝে যখন ঝগড়া হতো, যখন আমি মানে মানে খুব খুব কান্নাকাটি করতাম, সবার সাথে খারাপ বিহেভ করতাম, তখন আম্মু বুঝতে পারে যে কিছু একটা হচ্ছে, তখন আম্মু আমাকে বলে যে রুবেলের সাথে আর কথা না বলার জন্য। দেন আমি আম্মুকে বোঝানোর জন্য বলি যে ঠিক আছে আমি প্রমিস করছি, যে প্রমিসের মতো আসলে ভাবে বলিনি, বলেছে ঠিক আছে আমি ওর সাথে কথা বলবো না। তো ওই পর্যন্ত আম্মু জানতো সেটা ফার্স্টে, তারপরে আম্মার কিছু জানতো না, আমি মামলার বিষয়ে আসলে কিছু জানেনি। তারপর মামলা করার পর যখন এটা সব টিভি চ্যানেলগুলোতে এসেছে নিউজের মাধ্যমে, তখন আসলে জানতে পারে।
আপনাদের রিলেশনটা এত দীর্ঘকালীন রিলেশন, এত কিছু হয়ে যাওয়া, আশপাশের আপনি আপনার বন্ধুরা বা এরকম কেউ কি নেই যারা খুব বেশি জানতো, ইনভলভ ছিল সাথে সাপোর্ট?
আমার মানে আমার যারা ফ্রেন্ড ছিল, আমি তো আগেই বলেছি প্রোগ্রামটার মধ্যে, ও আমার ফ্রেন্ড সার্কেলকে একদম ইয়ে করে ফেলেছিল যে আমার কোনো ফ্রেন্ডের সাথে আমি দেখাই করতে পারবো না, শুধু কোনো ফ্রেন্ড না, টুকটাক কথা হতো তাও মানে ওরকম না, কাজ আমি সবসময় ইয়ে থাকতাম যে ও যদি আমাকে কল ওয়েটিং দেখে, ও যদি মনে করে উল্টো পাল্টা কিছু, এই জন্য আমি ফোনে কথাই বলতাম না একদম কোনোভাবেই, এই জন্য ফ্রেন্ডদের সাথেও কথা বলে অফ করে দিই একটা টাইমে। তো আমার ফ্রেন্ডরা কমই জানতো ব্যাপারটা, দুই একটা ফ্রেন্ড জানতো, ক্লোজ যারা দুই একটা ফ্রেন্ড তারা জানে, আর আমার থেকে বেশি ওর ফ্রেন্ডরা বেশি জানতো আমার ওর সম্পর্কে। এখানে অনেক ন্যাশনাল টিমের আরো কিছু প্লেয়াররাও জানতেন মানে ব্যাপারটা।
তারপর প্রতিক্রিয়া সমাজে দেশে সেভাবে আরেকটি প্রশ্ন আমি নিব, তারপর আপনার কাছে যাব যেটা অনেকেই জানতে চান। আপনাদের একটা ফোন আলাপ মিডিয়ার কল্যাণ এখন সবাই সেটা জানেন, সেটা শুনেছেন, এই ফোন কলগুলো রেকর্ড করা, আপনি যেমনটা বলছিলেন যে সেগুলো নিয়ে না বলে, সেখানে একটি কথা রয়েছে, আপনি একবার বলেছিলেন যে একটি ফ্ল্যাটের কথা বলেছিলেন, একটা ফ্ল্যাট অফার করেছিলেন রুবেলকে, ভালোবাসার জায়গাটাতে এই ফ্ল্যাটের ব্যাপারটা আসে কিনা, যে কেন আপনাকে একটা ফ্ল্যাট অফার করে থাকে আসলে?
এটা বলেছিলাম কারণ কি, মানে অনেকটা ফাজলামো করতে করতেই বলা একটা টাইমে, তো মানে ওর বাসার কথা বলছে যে আমার বাসা থেকে প্রবলেম করছে, বিয়ে করার কথা এটা এটা, তো আমি আসলে তখন কি বলবো ওরকম কিছু খুঁজে পাচ্ছিলাম না, মানে বললাম তো ওটা কিন্তু লাস্ট এক মাসে, আমি কিন্তু রেকর্ড করেছি লাস্ট এক মাসে, এর আগে কিন্তু করা হয়নি, তো আমি তখন আসলে কি বলবো বুঝতে পারছিলাম না। তখন আমি মাঝে মাঝে ঠিক আছে তুমি কি করলে আমাকে বিয়ে করো বলো তো, আমি তো তোমাকে ছাড়া থাকতে পারছি না, ব্যাপারটা এর আগের কথাগুলো ছিল এরকম। তারপরে বলেছে যে আচ্ছা ঠিক আছে আমি তো তুমি আমার আমি আমার ফ্ল্যাটটা লিখে দিলে তুমি আমাকে বিয়ে করবা, তখন আসলে কথাটা এইভাবে বলা হয়েছিল।
আসলে অনেকগুলো কথা কিন্তু এর মধ্যে চলে আসে,
এটা লাস্ট এক বাস, আপনি টাইম এবং ইয়ে দেখলে বুঝতে পারবেন।
না, আমাদের কাছে বেশ কিছু রেকর্ড কিন্তু এই মুহূর্তে আছে, আমরা কিন্তু পেয়েছি সেই বিষয়গুলো, আমরা হয়তো বা কিছুক্ষণের মধ্যে চেষ্টা করব সেই রেকর্ডগুলো কিছুটা অংশ শোনানোর জন্য, এবং আমাদের যেটি পেজ রয়েছে ফেসবুক পেজে আমরা সেটি আপলোড করার জন্য চেষ্টা করব। আশা করি লিসেনাররা অধীর আগ্রহে অপেক্ষা আছেন যে আপনার কাছ থেকে কিছু হয়তো বা আজকে কিছু হয়তো বা ওনারা শুনতে পাবেন, এবং বেশ গুরুত্বপূর্ণ ক্লিপিংস হয়তো বা আমাদের কাছ থেকে শুনতে পাবেন। আমরা চেষ্টা করব, আমাদের চেষ্টার ত্রুটি থাকবে না। আরেকটা বিষয় আপনার কাছে এই বিষয়ে জানতে চাই যে আপনাদের যে এই যে একটা আপনাদের দুজনের যে একটা সম্পর্ক, তো আপনি মিডিয়া তো বেশ কিছু জায়গায় আপনি বলেছেন যে সেই জায়গাতে আপনাদের যখন এই রিলেশনটা হয়, মাশরাফি জাতীয় দলের বর্তমান অধিনায়ক এবং পেসার, উনিও বিষয়টি মিট করার একটি চেষ্টা করেছেন।
হ্যাঁ, আমি ফার্স্ট যখন থানায় গিয়েছিলাম তখন মাশরাফি ভাই, শফিল ভাইয়া, নাসির ভাইয়া আরো একজন প্লেয়ার ছিল, আমি ঠিক চিনি না ঠিক ভাবে, আরো কিছু ফ্রেন্ড সার্কেল ছিল, ওনারা আসলে এসেছিল ব্যাপারটা যাতে মামলা না করি ঠিকঠাক করার জন্য। তো তখন তো রুবেল ওনাদের সামনেই বলেছিল বিয়ে করব, পরে আসলে ওর উল্টো রূপ দেখতে পারি, আসলে তখন ভালোই ছিল।
ওকে, এবং আরো কিছু বিষয় পরবর্তীকালে চলে আসে, আপনি যে বক্তব্যটা দিলেন পরবর্তীকালে সেই বক্তব্য যখন ফিরে নিলেন যে একটা বিয়ের কথাবার্তা হলে সেটা আপনি উঠিয়ে নেবেন, তারপরে কোনো ভূমিকা ছিল কিনা, তারপরে কি তিনি মেনে নিতে চেয়েছিলেন অথবা আপনাকে কোনো ধরনের হুমকি ধামকি বা এরকম কোনো কিছু?
হ্যাঁ, আমার ফোনে অনেক আননোন নাম্বার থেকে, একটু আগেও দেখলাম মানে প্রাইভেট নাম্বার থেকে অনেকগুলো ফোন আসছে, আমার আমি পিক করিনি, অনেকগুলো প্রাইভেট নাম্বার থেকে ফোন এসেছে, প্লাস আমার কিছু ফোন আসছে মামলা তুলে নেওয়ার জন্য, অনেক ভয়ভীতি দেখাচ্ছে, বাট আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এগুলো ভাবছি না, এগুলো আমি একদমই মাথায় নিচ্ছি না যে আমাকে কে ফোন করে কোন হুমকি দিল, আমি আমার জায়গাতে একদম স্ট্রং থাকবো, এছাড়া আর কিছু না।
মানে যে একটি জায়গাতে আপনি আসলে বর্তমানে আছেন, যে অনেকটা সাহস করেই আসলে আপনি এসেছেন, এবং হয়তোবা আপনি মামলা করা পর্যন্ত আপনি এই, আমি বিষয়টাকে আপনাকে সাহসের জায়গা থেকেই বলবো যে অনেকটা সাহস আপনি দেখিয়েছেন, আট দশটার মতো হয়তো বা আট দশটা ঘটনা এরকমই হয়, অনেক জায়গায় ঘটে সেই ঘটনা থেকে, এটি এটি একটু ব্যতিক্রম। আপনার কাছে আমি আরেকটা, আমরা হয়তোবা কিছুক্ষণ আগে আরেকটি তথ্য পেয়েছি, আমি জানি না তথ্যটি কতটুকু সত্য, মামলার আপনার ঠিকানা নাকি একটু ভুল ছিল, এটা কি আসলে কতটুকু সত্য, আপনার ঠিকানা কি কখনো ভুল ছিল কিনা? আচ্ছা, যাই হোক, আপনি মামলা সংক্রান্ত বিষয়ে, যেহেতু মামলাটি পেন্ডিং, আপনি মামলা বিষয়ে কোনো কথাই বলতে যাচ্ছেন না। আমি যদি, আমাদের কাছে হয়তো বা অলরেডি একটি রেকর্ড কিন্তু রয়েছে ফোন আলাপ, ইভান ভাই আমরা যদি একটু রেকর্ডটি যদি কিছু যদি একটু কিছু অংশ যদি একটু শোনাতে পারি, হ্যাপি আপনাকে একটু এই এই রেকর্ডিংটা, যেটি এই রেকর্ডিংটা সম্বন্ধে আপনি যদি একটু বলেন যে এই রেকর্ডিংটা প্রথম কবে এটি আসলে রেকর্ড করা হয়, এবং তখন আসলে কি কথা, একটু যদি আমাদের একটু ভূমিকাটা বলুন।
এই যে রেকর্ডটা, এটা মাত্র কিছুদিন হলো, তখনও আসলে আমার সাথে অ্যাক্টিং চালাচ্ছিল, আমি কিছু বুঝতে পারিনি, এটা কিছুদিন আগেরই রেকর্ড, মানে লাস্ট কথা হওয়ার আগ পর্যন্ত আসলে অভিনয়টা অভিনয়ই ছিল, আমি বুঝতে পারিনি আসলে।
ওকে, এবং ভাই আমরা মনে হয় আমাদের এই মুহূর্তে লাখ
লিসেনারকে, এবং একটা ছেলে একটা মেয়েকে কি করে বিয়ের স্বপ্ন দেখায়, আমার মনে হয় যে এটা শুনতে পারলে
হেডফোন কানে দিয়ে আপনারা শুনছেন, তারা প্লিজ আপনারা একটু একটু আপনার মনোযোগ একটু আকর্ষণ করে নেবেন, বেশ দীর্ঘ একটি রেকর্ড আমাদের সঙ্গে রয়েছে, আমরা হয়তো বা পুরোটি আপনাদেরকে শোনাতে পারবো না, প্রায় 11 মিনিট 7 সেকেন্ডের আমাদের আমরা কিছুটা অংশ আমরা শোনাবো, এবং আমরা চেষ্টা করবো আমাদের পেজে সেটি আপলোড দেওয়ার জন্য, এবং এই প্রথমবারের মতো আমাদের কাছে একটি বিশাল একটি রেকর্ড রয়েছে, এবং এরপরে আমরা চেষ্টা করবো আরো বেশ কিছু জিনিস আমরা প্রকাশ করার জন্য। ইভান ভাই,
তোমার কপালে একটা লক্ষ্মী বউ আছে যার নাম হ্যাপি।
হ্যাপি কিন্তু আনহ্যাপি নিয়ে যায়।
আমাকে পেয়ে তোমার ফ্যামিলির প্রত্যেকটা সদস্য অনেক খুশি হবে, আমার সাথে যখন মিশবে, আমি যখন থাকবো তাদের সাথে, তারা বুঝবে না।
শোনো, তুমি যেমন কথাবার্তা বলো না, ফ্যামিলিকে ওইভাবে কথাবার্তা হয় না, স্টাফ মুরব্বীরা কথা বলে ওইখানে ওইখানে থাকতে হয় না, ঠিক আছে? তারপর কেউ আমার কোনো কিছু বা আমি কোনো কাজ করার আগে আমার কোনটা দরকার, ঠিক আছে, আমার কি দরকার ওই জিনিসটা আমার হাতের কাছে সবসময় নিয়ে আসে।
লক্ষ্মী পৌরা তো এগুলোই করে, যে তোমার কোনটা লাগবে, কি খাবা তুমি, কি করবা তুমি, এগুলো সব খেয়াল রাখবো না আমি, বলো? হ্যাঁ, তুমি জানো না রুবেল আমার মনে কত প্ল্যান, আমি একজন লক্ষ্মী বউ হওয়ার জন্য যা যা করণীয় সব করবো, এবং আমাকে নিয়ে তোমার ফ্যামিলি অনেক খুশি থাকবে। তুমি জাস্ট দেখে নিও, তোমাকে চ্যালেঞ্জ দিলাম আমাকে নিয়ে, কখনো তোমার ফ্যামিলি সবাই তখন বলবে যে রুবেল জানে ভালো একটা মেয়েকে বিয়ে করছি, দেখো সবাই বলবে, আমি জানি অনেক ভালো একটা বউ হতে পারবো, আমি সবাইকে ভালোবাসতে জানি, আমি জানি আমি কখনো কার সাথে খারাপ বিয়ে করতে পারি না, তোমার সাথে করি তুমি আমার চাই, খারাপ বিয়ে কখন করি, তুমি মাথা গরম হয়ে যে তখন দু একটা বলে দিই, আর তুমি জানো যারা ভালো তারা মুখের সব উপর সব বলে দেয়, তারা পেটে কথা রাখে না, যারা খারাপ তারা পেটে একদম জিলাপি প্যাকের মতো বানাই গল্প, বুঝছো? ওগুলো আমি পারি না, আমাকে নিয়ে তোমার ফ্যামিলি অনেক খুশি থাকবে, আমিও তোমার ফ্যামিলিতে গিয়ে একদম ধরিয়ে ফেলবো, কিন্তু আমি যে পরিমাণ কথা বলি আব্বা আম্মার সামনে এত কথা বলা যাবে না, তাই না? আব্বা আম্মার সামনে বলা যাবে না তো কি হয়েছে, বাকি সবার সামনে বলবো, আর তোমার দুই ভাবিটা আছে গল্প করার জন্য, আর বাচ্চারা আছে খেলার জন্য, আমার তো মানে মজাই মজা, তো আমি কেন কারোর সাথে খারাপ বিয়ে করবো, আমি এত কিছু পাচ্ছি, তো আমি কি পারবো খারাপ কিছু করতে? কখনোই না, আমার বাচ্চাদের খুব ভালো লাগে, একটা জিনিস করলে ভালো লাগে না জানো, সে যত কিউট বাচ্চা হোক না কেন, কোলে শিশু করে দিলে ইস, শিশু করার মতো কেউ নেই তো কোলে, তাই না?
শিশু করে দিলে কি হবে,
শিশু করে দিলে, যাই হোক সেটা ম্যাটার না, তোমার কোলে শিশু করবে, তোমার কোল নেই তোমার কোলে পড়বে, শোনা আমি তোমাকে বলি ফালতু কথা বলবো না রুবেল, কি সব আজে বাজে কথা বলে এসব, দেখো তোমার কোলে যদি শিশু করে দেয় তুমি প্যান্টটা চেঞ্জ করে ফেলবা, আর আমার কোলে শিশু করলে আমার যেহেতু বাসায় শাড়ি অথবা থ্রি পিস পরবো, তো আমার ওগুলো চেঞ্জ করতে অনেক টাইম লাগবে, অনেক বিরক্তিকর ব্যাপার, আর তোমাদের শুধু প্যান্ট চেঞ্জ করার ব্যাপার, তো তোমার কোলে শিশু করা ভালো না, আর বাচ্চারা কোলে শিশু করবে স্বাভাবিক ব্যাপার,
বেশিরভাগ সময় কার কোলে করে,
মায়ের কোলে করে,
হ্যাঁ,
কিন্তু তুমি যতক্ষণ বাসায় থাকবো ততক্ষণ তো বাবু তোমার কোলেই থাকবে,
পাগল হয়ে গেছো নাকি, না কিছু খাইছো?
আচ্ছা বাবু, আমাদের বাবু হলে তুমি বাবুকে কোলে নিবা না,
কোলে নিব না, কিন্তু তোমার কথাবার্তা তো দেখতেছি বেলাই না, তুমি তুমি তোমার কোলে শিশু করলে প্রবলেম,
বাবু নিজের বাচ্চা, শোনো বাচ্চা যখন হবে না তখন কি আর এই ধরনের ইয়ে থাকে নাকি, তুমি না আসলে এগুলো মেয়েদের টেন্ডেন্সি তুমি বুঝবা না,
টেন্ডেন্সি মানুষ সেটাই রাখো তো।
আচ্ছা রুবেল কথা বলি, কাজ করো, তোমাদের যে ডক্টর আছে না উনি কি মেডিসিন নাকি তোমাদের শুধু থেরাপি দিয়ে বেড়ে, দেখো মাথা ডক্টর, দেখো একটা মেয়ের স্বামী সন্তান ছাড়া শ্বশুর বাড়ির লোকজন ছাড়া তার আপন আর কেউ থাকে না বিয়ের পর, বুঝতে পারছো? তুমি এমন ভাব করতেছো মনে হচ্ছে বাচ্চা হলো কোলেই নিবা না, আমাদের বাচ্চা অনেক কিউট হবে দেখে দিও,
শোনো বিয়ে করলে ঠিক আছে, বিয়ে হইলে কোনো মেয়ে হচ্ছে না, আমাদের ফ্যামিলি থেকে আমার ফ্যামিলি আমার আম্মা কিন্তু সবার সামনে দেয় না, ঠিক আছে, কোনো কর্তব্য সামনে এরকম কিন্তু যায় না।
তাহলে তোমার শাড়ি পরতে হবে, তাহলে শাড়ি পরবো কিন্তু, আমি আগেই বলছি আমি শাড়ি পরবো।
ওকে, আমরা শুনছিলাম ফোন আলাপ, এবং আপনাদেরকে বলতে চাই যে টিউন ইন করে আছেন ঢাকা এফএম 90.4, এবং আমাদের সাথে অনেকেই জয়েন করে আছেন এই মুহূর্তে। আর আমাদের স্টুডিওতে আজ উপস্থিত হয়েছেন চিত্রনায়িকা নাজরীন আক্তার হ্যাপি এবং প্রডিউসার সাদিক সামিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজনটির জন্য। আমাদের ফেসবুকের ফ্যান পেজ আপনি আসতে পারেন, facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করে আমাদের ফ্যান পেজটি পাবেন। সেখানে নাজরীন আক্তার হ্যাপি তার স্টুডিওতে বসা একটি ছবি আমরা লোড করে দিয়েছি, আপনি সেটা কিন্তু সেখানে এসে দেখতে পারেন, এবং পাশাপাশি আপনার কমেন্টগুলো আপনি শেয়ার করতে পারেন। এবং এই পুরো আয়োজনটির পিছনে অনেকেই কিন্তু আমাদের নানানভাবে সহযোগিতা করেছেন, সবাইকেই বলতে চাই যে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি আমরা এটাও বলতে চাই যে বিষয়টি পুরোপুরি আদালতে বিচারাধীন রয়েছে, এবং আদালতের প্রতি পূর্ণ আস্থা রয়েছে আমাদের সকলের, সত্য মিথ্যা যাচাই করবে বিজ্ঞ আদালত। সামি ভাই, আপনার কাছে চলে যাব এবং বাকি সময়টা নিশ্চয়ই আপনি ক্যারি করবেন।
আমি আসলে আরো একটি বিষয় আসলে এর সঙ্গে যোগ করতে চাই যে এই মুহূর্তে আমাদেরকে দেশের বাইরে থেকে কিন্তু প্রচুর প্রচুর লিসেনার কিন্তু এই মুহূর্তে আমাদেরকে শুনছেন, যার কারণে আমাদের যে সার্ভারটি রয়েছে, আমরা যে লাইভ স্ট্রিমিং করছি www.dhakafm904.com এই ওয়েবসাইট থেকে সরাসরি শোনা যাচ্ছে, যার কারণে প্রচুর প্রচুর লিসেনার আসলে এই মুহূর্তে শুনছেন। আপাতত কিছুক্ষণ সময়ের জন্য, কিছুক্ষণ পরপর সার্ভারটি একটু ডাউন করে যাচ্ছে, একটু ডাউন করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তারপরে যারা এত কষ্ট করে দেশের বাইরে থেকে শুনছেন এবং দেশের ভেতরে শুনছেন, তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রায় মধ্যরাত বেশ কিছুটা সময় আমরা কিন্তু পার করে ফেলেছি, অনেকে ধৈর্য ধরে এই মুহূর্তে শুনছেন হ্যাপি আপনাকে শোনার জন্য, লাখো শ্রোতা এই মুহূর্তে শুনছেন আপনাকে। আপনি আসলে অনেক ঝড় ঝাপটা অনেক কিছু পাড়ি দিয়ে আমাদের মাঝে এসেছেন, আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনার প্রতি। আপনি আমাদেরকে সময় দিয়েছেন এত এত রাতে, আজকে আপনি আমাদের সঙ্গে আছেন এবং এই এই মিডিয়াতে আসলে কথা বলার জন্য আপনি এসেছেন, এই হট সিটে আপনি এসেছেন, অন্ধকারের গল্পে আপনি এসেছেন, সেজন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। তার সঙ্গে আরেকটি বিষয়, একটু একটি প্রশ্ন আসলে আমার, আপনার সঙ্গে তো আসলে আমাদের পেসার রুবেল হোসেন তার একটি সম্পর্ক ছিল, আমাদের রিলেশন, সেটি যদি আমি বলি ভালোবাসার একটি সম্পর্ক, এই ভালোবাসার সম্পর্কে আপনি কেন, আমি যদি একজনকে ভালোবাসি তার ফোন আলাপ কি কখনো আমি রেকর্ড করবো কিনা, আমি তো এটা তো আসলে সম্ভব না।
আমি এখানে অনেকবার বলেছি, আমি অনেকবার এখানে দুই তিনবার বলেছি যে ওর কল রেকর্ড করেছি লাস্ট এক মাস, যখন আমার বাইরে যাওয়ার কথা ছিল তখন ও জানতো যে ওর কল আমি রেকর্ড করছি, কারণ এই কলটা আমি পরে শোনার জন্য, যখন ও থাকবে না তখন ওর ভয়েসটা যাতে আমি মিস না করি এই জন্য, আর তাছাড়া কোনো কারণ ছিল না।
আচ্ছা, এটা কি সে জানতো?
হ্যাঁ, ও জানতো, অনেক রেকর্ডের মধ্যে আছে, ওকে বলছি বাবু আমি কিন্তু কল রেকর্ড করছি তোমার কথা শোনার জন্য।
আচ্ছা, মানে উনি জানতেন যে আপনি কল রেকর্ড করছেন?
অনেক ব্যাপারই জানতো, হ্যাঁ, ও নিজেও অনেক কিছু ডিলেট করেছে আমার ফোন থেকে, তো জানতো যে আমার কাছে রেকর্ড আছে, বা আমি মাঝে মাঝে রেকর্ড কোড মানে লাস্ট এক মাসের কথা বলছি ওর কথা শোনার জন্য, নিজে পরে শোনার জন্য।
নিজে পরে আপনার সঙ্গে তো উনি সবসময় থাকবেনই, তাহলে নিজে কেন রেকর্ড করতে হবে?
ও অনেক সময় বাইরে থাকে না, অনেক সময় ব্যাকল প্র্যাকটিসে থাকে বা খেলায় থাকে, সারাদিন থাকে না, ওই টাইমগুলো তো শোনার জন্য, যে সারাদিন ওর সাথে কথা হচ্ছে না, কথা হলো সেই হবে রাত 10-11টার দিকে, ওই টাইমটাতে কি করবো, ওকে মিস করি তো, যেহেতু এখন মিডিয়া ছেড়ে দিয়েছিলাম সবকিছু একদম আলাদা, তো ওই জায়গাটা যাতে ফিল আপ হয় দ্যাটস এই জন্য আর কিছু না।
একজন ন্যাশনাল ক্রিকেটারের সাথে যদি আমি আন্ডারস্ট্যান্ডিং এ যেতে পারি বা তার সাথে যদি আমার একটা সম্পর্ক কন্টিনিউ হয়, সেটা আমার জন্য একটা ভালো লাগার জায়গা, এটা মানুষ হিসেবে আমাদের আসতেই পারে।
আমি কিন্তু বলেছি যে আমার ক্রিকেটের প্রতি কোনো আসলে যেরকম ক্রিকেট যে ক্রেজিনেস যে ব্যাপারটা থাকে ওইটা আমার ক্রিকেটের প্রতি নেই, আমি ক্রিকেট বুঝি না ইনফ্যাক্ট। আর তার থেকে বড় কথা হচ্ছে আমার যদি এইরকম টেন্ডেন্সি থাকতো তো রুবেল হোসেন কেন, এখানে তো আর অন্যান্য প্লেয়ার আছে, রুবেল হোসেন তো না, এখানে রুবেল হোসেন থেকে কি পপুলার বা ওর থেকে দেখতে সুন্দর বা অন্যান্য যোগ্যতা থেকে কি আরো বেশি ছিল না? অবশ্যই ছিল, বাট সেটা কোনো ম্যাটার না, ম্যাটার হচ্ছে ওকে একজন ক্রিকেটার হিসাবে আমার কখনোই মনে হয়নি, এক মুহূর্তের জন্য মনে হয়নি যে একজন ক্রিকেটার, যাই হোক আমি এগুলো ব্যাপার কখনোই ভাবতাম না, মাথায় আসতোই না, সবসময় অন্যভাবে দেখতাম। আর ভালোবাসার ক্ষেত্রে আমার এই কথাগুলো একবার মনে হয়নি একজন প্লেয়ার বা কিছু। আর যদি এমনই হতো যে ন্যাশনাল টিমে খেলে বলে বা এই জন্য, তাহলে রুবেল হোসেন না অন্য কেউ হতে পারত।
আচ্ছা, এবং আমি কিছু আসলে নাম পড়তে চাই এবং সেই নামগুলো পড়া দরকার অ্যাটলিস্ট সবার কোশ্চেনগুলো। কিন্তু বন্ধুরা যারা আমাদেরকে শুনছেন, যারা যা কিছু জানতে চাইছেন, ঘুরিয়ে ফিরে সেই প্রশ্নগুলো কিন্তু করা হয়ে গেছে। এবং আমি অ্যাটলিস্ট আপনাদের নামগুলো পড়ে দিতে চাই। মোহাম্মদ উমর হোসেন, নাজমুল রাতুল, আবু সুফিয়ান, হাসান সাগর, সাইমন শাহরিয়ার, দিদারুল ইসলাম, নিলয় আহমেদ, সুমি আক্তার রুমি অ্যান্ড রাসেল রানা, আরও অনেক নাম আছে আমাদের সাথে এবং আছেন আমাদের সাথে ফেসবুকের ফ্যান পেজটিতে। এবং যে কথাটা বলতে হচ্ছে, আমাদের সার্ভারটা মাঝে মাঝে অনেকে ডাউন পাচ্ছেন, সেজন্য আপসেট হয়ে যাচ্ছেন, আমরা সেজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। হ্যাপি, বর্তমান অবস্থা থেকে আপনার ঠিক এই মুহূর্তে সিদ্ধান্ত কি, কি চাচ্ছেন আপনি
এই মুহূর্তে? যেটা চাই একজন মানুষ হিসাবে, আর রুবেলও একজন পেসার, রুবেল না, আমিও মানে অভিনয় করি বা মিডিয়ার কেউই না, দুজন দুটো মানুষ, একটা মানুষের সাথে একটা মানুষের যেই মানে প্রতারণার যেই লেভেলে পৌঁছেছে, এটার উপর ডিপেন্ড করে আমি এখন শুধু শাস্তি চাই, আর কিছু না।
আচ্ছা হ্যাপি, এবং আরেকটা বিষয় হচ্ছে, আপনার কি নিশ্চয়ই যেহেতু সাহস করে আপনি একজন নারী হিসেবে সামনে এগিয়ে এসেছেন, যেমনটা সামি ভাই বলছিলেন যে এরকম অনেক ধরনের ঘটনা আমাদের সমাজে নানানভাবে আসলে হচ্ছে, সেই ঘটনাগুলো হয়তো পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি যে কারো পক্ষনই আমরা বলছি না, আপনার কথা ধরে, হ্যাপির কথা ধরে, হ্যাপির পয়েন্ট অফ ভিউতে শুধুমাত্র অ্যাড করছি, সেখানে আপনি সামনে এগিয়ে এসেছেন, অনেক ধরনের চড়াই উতরের মাঝখান দিয়ে আপনি যাচ্ছেন, আপনার কি আবার নিজের কর্মক্ষেত্রে ফিরে যাওয়ার, আপনি বলছিলেন সেটা বন্ধ করে দিয়েছেন, সেরকম সামনে কোনো সম্ভাবনা আছে কিনা?
আসলে এই মুহূর্তে নিজেকে নিয়ে বা নিজের ক্যারিয়ার নিয়ে ওই ভাবার মতো অবস্থায় আমি নেই। আসলে আমি বললামই তো যে আমার কি করা উচিত না উচিত এসব আমি ভাবতে পারছি না, আমি পুরো সবকিছু চিন্তার বাইরে আছি। ইভেন এখন সময় বলে দেবে কি করব না করব, এখন আমার একমাত্রই চাওয়া যাতে রুবেলের যে রুবেল যে অন্যায়টা করেছে ওর সর্বোচ্চ সাজা হোক। আর ভবিষ্যতে আমি কি করব না করব এই বিষয়ে আসলে নিজের ওই জায়গাটা এখনো ভাবার মানে জায়গাটা এখনো তৈরি হয়নি, সময় বলে দেবে আসলে কি করব।
এবং পাশাপাশি আপনি আরো একটা বিষয় অ্যাড করতে চাই, আপনি ফেসবুক আইডির কথা বলছিলেন, বিভিন্ন আইডির কথা বলছিলেন, সেগুলো যখন আপনি একেবারেই বিশ্বাস করে তাকে আপনি দিয়ে দিচ্ছিলেন, সেই বিশ্বাসের জায়গাটা থেকে কখনো খেলাপ এসেছে কিনা, কখনো আপনি সেটা দিয়ে হ্যাম্পার হয়েছেন কিনা?
না, ওরকম ভাবে হয়নি, কিন্তু ওর একটা ব্যাপার মানে ইয়ে লাগতো যে আমি আমার সবকিছু ওপেন করে দিতে
কিছুটা আস্থার জায়গা অবশ্যই আপনি দাবি করবেন যে ছিল তার কাছে।
না না, ব্যাপারটা ওইরকমও না, যাতে ও কোনো ঝামেলা তৈরি না করে, ঝামেলার জন্য কোনো ইস্যু তৈরি করতে না পারে, এই জন্য আসলে আমি চাওয়ামাত্র দিয়ে দিতাম। বাট ও কখনই পেতাম না, এই জায়গাটা আমার খারাপ লাগতো যে আমার কোনো প্রবলেম নেই বলে আমি আমার অফিসিয়াল আইডি ওকে দিয়ে দিতে পারতাম। বাট ওর কি প্রবলেম যে ওর তো আইডিটা অত বেশি ইয়ে ছিল না, ওর থেকে যেহেতু আমি আমার এটা অফিসিয়াল ছিল তো আমি দিতে পারছি, ওর তো আসলে কেন দিতে পারছে না, এই ব্যাপারগুলো কাজ করতো আসলে।
অনেকেরই জানতে চাওয়াটা হচ্ছে রুবেল তিনি যেন আমাদের সাথে এই অনুষ্ঠান চলাকালীন সময় আমরা তিনি নিশ্চয়ই আমাদেরকে শুনছেন, তার বক্তব্যগুলো আমরা শুনতে চাই, তার জায়গা থেকে সেই কথাগুলো শুনতে চাই। তিনি আমাদের এই অনুষ্ঠানটি প্রায় শেষের পথে, আমরা হয়তো কিছুক্ষণের মাঝখানে বিদায় নিব কারণ অনেকটা রাত হয়ে গেছে, অনেকে আমাদের অনেক দূর দূরান্ত থেকে আগামীকাল সকালে হয়তো আবার কাজের জন্য আবার ছুটতে হবে, তারপর রাত জেগে অন্ধকারের গল্পের আয়োজন শুনলেন বা এখনো শুনছেন, তারপরও আমরা চাইব যে রুবেল হোসেন তিনিও তার কথাগুলো এই স্টুডিও অবশ্যই এসে বলবেন, হতে পারে অন্য কোনো প্রোগ্রামে, হতে পারে যে কোনো ভাবে যে কোনো দিন হতে পারে এই প্রোগ্রামে তিনি আমাদেরকে ফোন করতে পারেন, আমরা অবশ্যই চাইব রুবেল হোসেন তার কথাগুলো বলুক। এবং আমরা আমরা সবাই হ্যাপির যে কথাগুলো এতক্ষণ ধরে শুনছিলাম, আমাদের আজকের অতিথি চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপি, আমরা বিশ্বাস করতে চাই যে তিনি তার জায়গা থেকে পুরোপুরি সৎ থেকেছেন, তার কথাগুলো বলেছেন, তারপরও অনেক কিছু রয়ে যায়, মানুষ যখন নিজের মতো করে কথা বলে সেখানে অনেকটা ফাঁক ফোরক হয়তো রয়ে যায়, আমরা এটা বিশ্বাস করি। আর যাই হোক, ভালোবাসাটা হয়তো এখানে ছিল, হয়তো এ কারণে বলতে হচ্ছে এখন পরিস্থিতি যেখানে এসেছে সেখানে অনেক ধরনের প্রশ্ন তারা নিজেরা যেভাবে দাঁড় করিয়ে দিয়েছে সবার মাঝখানে সেটা আছে। বন্ধুরা, আমরা আবারও একটা ব্যাপার একেবারেই তুলে ধরতে চাই, বিষয়টি মানে চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপি এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন, তাদের দুজনের বর্তমান যে টানা পড়েন সেই বিষয়টি সম্পূর্ণরূপে আদালতে বিচারাধীন রয়েছে এবং আদালতের উপর পূর্ণ আস্থা রয়েছে আমাদের, সত্য মিথ্যা যাচাই করবে বিজ্ঞ আদালত। আমরা হ্যাপি একেবারে অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি, আমরা অবশ্যই কিছুক্ষণের মধ্যে বিদায় নিব। একেবারে শেষ বারের মতো আপনার কাছ থেকে আমরা কিছু শুনতে চাই। শুধু ধন্যবাদ দিলে এটা খুবই কম হয়ে যাবে, আপনি এতটা সময় ধরে ঢাকা এফএম এর স্টুডিওতে এসে এই কথাগুলো মানুষের অনেক ধরনের কনফিউশন অনেক ধরনের জানতে চাও আপনি ক্লিয়ার করছেন করলেন। আপনি একেবারে শেষ বারের মতো আপনার কাছ থেকে আমরা কিছু শুনতে চাই।
ধন্যবাদ ঢাকা এফএম কে, কারণ এভাবে আসলে আমি কোন প্রোগ্রামে লাইভে আসিনি এ বিষয়ে কথা বলার জন্য, ঢাকা এফএম এ ফার্স্ট আসলাম। তো অনেকের যে বিভিন্ন ধারণা আমাকে নিয়ে তৈরি হয়েছে ব্যাপারটা আমি ক্লিয়ার করতে কতটুকু পেরেছি জানি না, আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি ভুলটা ভাঙানোর জন্য। এই জন্য ঢাকা এফএমকে অনেক ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য, এবং সাথে যারা আছে রাইজিং বিডি টিম ভাই, জিসান ভাইয়া, রাহাত ভাইয়া, প্লাস সামি ভাইয়া, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসলে এই প্রোগ্রামটা ম্যানেজ করে আসলে আমাকে বলার একটা স্পেস তৈরি করার জন্য, যেই ধারণাটা আমার জন্য তৈরি হয়েছে। আশা করব কিছুটা হলেও আমাকে একটু বুঝতে পারবেন।
ওকে, শেষ হয়ে হইল না, শেষ এটি একটা ব্যাপার আপনার কাছে একটি জানতে চাওয়া আছে, এটা হয়তো একেবারে অমূলক জানতে চাওয়া, এত কিছু বলার পরে এটা একেবারে অন্যরকম মনে হতে পারে, তারপরও সবার প্রতিনিধি হয়ে আপনাকে বলতে চাই, যদি সবকিছু আবার ঠিক হয়ে যায়, যদি সবকিছু সেরকম করে ফিরে পেতে চায়, যদি হয় না মানুষের জীবনে সেই জায়গাটা, আপনার জায়গা থেকে সেরকম কোনো সম্ভাবনা আছে কিনা?
কিছু ব্যাপার হয়তো কখনোই ঠিক হয় না, আর রুবেল কখন আমাকে ভালোবাসবে এটাও বিশ্বাস করা যায় না।
আমি এগুলোর ভাবমাঝখানে যেতে চাইছি না, আমি ধরে নিলাম সবকিছু আবার ঠিক হয়ে গেল, সবকিছু আবার
এরকম কোনো হওয়ার সম্ভাবনা নেই।
ওকে, আমরা একটু সামি ভাইয়ের কাছে যাবো। সামি ভাই, আপনাকে মাইক্রোফোনটা দিতে চাই, কোনো গুরুত্বপূর্ণ একটি ফোন আলাপ আমাদের কাছে এসেছে এবং সেটা আমরা একটু জানতে চাই।
আমি আসলে যে বিষয়টি বলতে চাই যে আমাদের কাছে আরও একটি বেশ গুরুত্বপূর্ণ আরও একটি ফোন আলাপ এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে। মামলার ঠিক আগের রাত, 13ই ডিসেম্বর, আপনি যে মামলাটি করেন সেই আগের রাতে, মানে পরের দিনই আপনি মামলা করতে যাবেন সকালবেলা, দুপুরবেলা ইনফ্যাক্ট আপনি যে মামলাটি করেছেন ঠিক আগের রাতে আপনি রুবেলের সঙ্গে কথা বলেন এবং তার রেকর্ড আপনি করেন, এবং সেই রেকর্ডটি যে কোনো মাধ্যমেই হোক আমাদের হাতে এসে পৌঁছেছে, এবং এই মুহূর্তে সেই রেকর্ডটি আমরা আমাদের লিসেনারদেরকে শোনাতে চাই। এবং আসলে এটি একটি বিশেষ একটি রেকর্ড যে আপনি পরের দিনই আপনি মামলা করবেন, মামলার আপনি একটু প্রস্তুতি আপনি নিয়ে রেখেছেন হয়তোবা, আমি জানি না।
রেকর্ডটা শোনার পরে আমার মনে হয়েছে যে তার সবকিছু মিলিয়ে আসলে।
আচ্ছা, আপনি তো ডিসিশন কিন্তু আপনি নিয়েছেন 1 তারিখে,
কারণ আমার সাথে তো খারাপ হয়েছে, আমি সুযোগ দিয়েছিলাম ওকে, কিন্তু আসলে
মামলা কি তখনই আপনি সিদ্ধান্ত নেন 1 তারিখ?
আমি 2 তারিখ আমি তখনই, বাট আমি অসুস্থ থাকার কারণে থানায় যাইনি। আমার সাথে যেই নোংরা ব্যাপারটা হয়েছে আমি বলতে চাচ্ছি না, আমি ওই বিষয়টা নিয়ে তখনই যেতে চেয়েছিলাম, সম্ভব হলে সেই মুহূর্তেই যেতাম, অসুস্থ থাকার কারণে আমি যেতে পারিনি, পরে গিয়েছিলাম।
আচ্ছা, তো আপনি কি এই যে আজকে আমাদের হাতে যে ফোন আলাপটি রয়েছে যে 13 তারিখ আপনি যে মামলাটি করেন, 13ই ডিসেম্বর 2014 ঠিক আগের রাতে আপনি একটি ফোন আলাপ এবং রেকর্ড করেন, এটি হয়তো বা সর্বশেষ রেকর্ড, তাই না? সর্বশেষ কথা বলা তার সঙ্গে, এরপরে তো আর আপনার কখনই তার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। আচ্ছা, তো সেক্ষেত্রে প্রথমবারের মতো ঢাকা এফএম এবং অন্ধকারের গল্প এরকম একটি রেকর্ড আমাদের হাতে এসেছে, এবং যেটি সর্বশেষ ফোন আলাপ আমরা বলতে চাই, এবং এখন পর্যন্ত সর্বশেষ বারের মতো আপনি রুবেল হোসেনের সঙ্গে আপনি কথা বলেছেন এবং সেই রেকর্ডটি আমাদের হাতে রয়েছে। কিছুক্ষণের মধ্যে আমরা সেই রেকর্ডটি আমরা একটু আমাদের লিসেনারদেরকে কিছু অংশ আমরা শোনানোর চেষ্টা করব, সেক্ষেত্রে খুবই এক্সক্লুসিভ একটি ভিডিও, এবং আমরা সেটি ভিডিও আকারে কিছুক্ষণের মধ্যে ইনফ্যাক্ট ফেসবুকে আপলোড করার চেষ্টা করব, আমাদের facebook.com/OG90.4 আমাদের যেটি আমাদের অন্ধকারের গল্পের পার্সোনাল একটি আইডি রয়েছে, শুধুমাত্র অন্ধকারের গল্পের, সেখানে আমরা সেটি আপলোড করার চেষ্টা করব। আমরা আমাদের টেকনিক্যাল টিম চেষ্টা করছে সেই অডিওটি একটু শোনানোর জন্য কিছু অংশ, আমি জানি লাখো শ্রোতা এই মুহূর্তে কিন্তু অপেক্ষা করছেন সেই অডিও ক্লিপটি শোনার জন্য, সর্বশেষ হ্যাপি এবং রুবেলের সর্বশেষ ফোন আলাপ, সেটি শুধুমাত্র ঢাকা এফএম 90.4 আপনারা শুনছেন। ইভান ভাই,
কখনোই ছিলাম না হাজবেন্ড ড্রাইভের মতো,
আমাদের মধ্যে কিছুই হয় না কখনো,
না কি হবে তোমার সাথে?
ভেরি গুড রুবেল, অনেক সুন্দর করে কথা বলতে পারো, একটা মানুষ এত সুন্দর করে কথা বলতে পারে, আমাকে এবার তুমি বলো তো আমাকে কখনো ভালোবেসেছিলে? বলো, কখন আমাকে কি ভালোবাসেছিলে?
তোমার কি কি না, তোমার কি ভালোবাসছি বলো তো?
তার মানে তুমি কি বলতে চাচ্ছো, তুমি আমাকে কখনো ভালোবাসোনি, তোমার সাথে আমার কোনো কিছু কোন ধরনের কোনো রিলেশন হয়নি, আমার কখনো হাজবেন্ড ওয়াইফের মতো করে ছিলামই না, তাই তো? এটাই তো বলো
না, তোমার সাথে আমার কোনো হাজবেন্ড ওয়াইফের মতো কেন থাকবো? তোমার সাথে আমি হাজবেন্ড ওয়াইফের মতো এটা কি মুখের কথা নাকি হাজবেন্ড ওয়াইফের মতো থাকা?
মুখের কথা না মানে কি,
তুমি বুঝতেছো না এটা মুখের কথা নাকি এগুলো কথাবার্তা?
আমাদের তো জাস্ট বিয়েটা হয়নি, আর কোনো কিছু কি আটকে ছিল?
আমাদের কিছুই হয়নি।
আজকে কয় তারিখ শুনবেন?
তুমি খুব ভালো মতো জানো আজকে কয় তারিখ
একটু বলো তো। আজকে শুক্রবার, আজকে হচ্ছে কত, 12 তারিখ, তাই রাইট? 12 তারিখ না,
আজকে 13 তারিখ,
আজকে 13 তারিখ শুক্রবার 2014, কয়টা বাজে? শনিবার পড়েছে, কয়টা বাজে এখন? ৭-৮ তারিখের দিকে হবে তো, তুমি এই কথাগুলো অস্বীকার করলে থানার পরের টাইমটাতে, রাইট? সবকিছু অস্বীকার করলে, তাই তো?
অস্বীকার করার কি, যেটা সত্য কথা সেটাই বলতে।
ওকে ডান, তার মানে তুমি আমাকে লাভ করো না, এটাই তো?
কি বুঝতেছো তুমি, তোমাকে আমি লাভ করবো কেন বলো?
তুমি আমাকে যখন লাভই করো না, তাহলে আমার সাথে ভালোবাসা অভিনয়টা কেন করলে?
তোমার সাথে আমি কিসে ভালোবাসা অভিনয় করছি?
তোমার এসব রেকর্ডিং আমার কাছে আসে,
কোন রেকর্ডিং ফেকর্ডিং দিয়ে কোনো কিছুই হবে না, উল্টা পাল্টা বালাই বালাই রেকর্ডিং করছো।
তোমার সাথে আমার কখনো কোনো ধরনের কোন রিলেশন হয়নি, এর মানে কি দাঁড়ালো? এর মানে পুরোটাই তোমার ছলনা? আমি সেটা বোকার মতো বিশ্বাস করছি বলো? পুরোটাই তাহলে ছলনা, আমি তোমাকে সব বিশ্বাস করছি, আর তুমি সবকিছু অস্বীকার বলে আজকে হচ্ছে 13 তারিখ, আজকে তুমি সব
অস্বীকার।
ফ্রেন্ডস, আমরা শুনছিলাম একেবারে সর্বশেষ ফোন আলাপ নাজিন আক্তার হ্যাপি এবং জাতীয় দলের প্রেসার রুবেল হোসেন তাদের, এবং আমাদের এই ফোন আলাপটি আপলোড দেয়া হয়ে গেছে facebook.com/oz90.4। আমি আবারও বলছি facebook.com/oz90.4, যেটা অন্ধকারের গল্পের পার্সোনাল একটি পেজ, সেখানে আপনি এই ফোন আলাপটি কিন্তু শুনতে পারবেন।
এবং এই ফোন আলাপটি কিন্তু খুবই এক্সক্লুসিভ একটি ফোন আলাপ এবং সর্বশেষ রুবেল এবং হ্যাপির সর্বশেষ ফোন আলাপ এটি। এরপরে আর কখনোই কথা হয়নি। সেই 13 ডিসেম্বর রুবেল হ্যাপি যে মামলাটি করেন তার ঠিক আগের রাতের ফোন আলাপ এটি, এবং সর্বশেষ ফোন আলাপ। আপনারা চাইলেই কিন্তু সেটি
সর্বশেষ কথোপকথন
আপনারা কিন্তু চাইলে শুনতে পারেন facebook.com/oz90.4, সেখানে অলরেডি সেটি আপলোড দেওয়া হয়ে গিয়েছে, আপনারা চাইলে কিন্তু শুনতে পারেন। হ্যাপি, এই যে আমরা ফোন আলাপ শুনলাম বিস্কট, এবং আমরা সেই ফোন আলাপ হয়তো বা একটি টিভি চ্যানেলে গিয়েছিল, এবং টিভি চ্যানেলের পর সেটি খুব ছোট অংশ, এবং আমরা বেশ বড় একটি অংশ আমরা কিন্তু করেছি, এবং এক্সক্লুসিভলি আমরা ঢাকা এফএম এই প্রথমবারের মতো, এবং সর্বশেষ ফোন আলাপ যেটি আমরা বলতে চাই। এরপরে আসলে কোনো কথাই হয়নি, এবং আপনি আসলে কোন প্রেক্ষাপটে আপনি আসলে মামলাটি করতে চান কিছুটা হয়তো আমরা ধারণা পেয়েছি সেখান থেকে। আপনার কাছে একটা প্রশ্ন আমি একটু করতে চাই, যে আপনি একটু রুবেল হোসেনের সঙ্গে সেই 1 তারিখের আগে আপনি একটু কথা বলছিলেন, 1 ডিসেম্বর সম্ভবত সে তার আগে কথা বলছিলেন, তখন আপনি শুটিং এর কারণে আপনি খুলনায় চলে যান, এরকম কিছু একটা?
না না, 1 ডিসেম্বর মানে খুলনা যখন টেস্ট খেলতে যাই, আমার আসলে তারিখটা তো আসলে মনে রাখতে বারবার বলছি, ওই অবস্থানে নেই আমি, কি চিন্তা করছি
আমরা আসলে আপনার মানসিকতাটা।
হ্যাঁ, তো ও যখন খুলনায় টেস্ট খেলতে গিয়েছিল তখন আমি খুলনায় গেছিলাম, এবং তখন যদি এটা বিশ্বাসযোগ্য না হয় তাহলে আপনার ওখানে সিসি ক্যামেরা রিপোর্ট দেখে বুঝতে পারবেন, জানতে পারবেন সত্যিটা আসলে কি। তো সেটাও শুধুমাত্র ওর জন্য, তখনও আসলে বুঝিনি যে আমার সাথে এত বড় একটা প্রতারণা চলছে।
আচ্ছা, এই যে এই মুহূর্তে আপনি যে লড়াইটা আপনি করে যাচ্ছেন, সেই লড়াই এখন পর্যন্ত আপনার ফ্যামিলির কাউকে আমরা দেখতে পাচ্ছি না, আপনার এই লড়াইটা কি আসলে একাই?
আমি এই মুহূর্তে যদি বলতে হয় তাহলে যে সারা পৃথিবীর মানুষ হয়তো বা রুবেলের পাশে, আমি একা এক পাশে। কারণ এই বিষয়টা প্রথমত আমার ফ্যামিলি কেউ জানতো না, এখন জানার পর আসলে আমি মানে সবাই আসলে বিপর্যস্ত, অনেক আত্মীয় স্বজন বিভিন্নভাবে ফোন করে এটা ওটা বলছে, তারাও মানে খুব ছোট হয়েছে, আমি ছোট করেছি তাদেরকে, আমার নিজেরই দোষ। আর আমি যে পর্যায়ে থেকে করেছি এটা, তখন আমার এটা না করা ছাড়া আর কোন উপায় ছিল না, এটা হচ্ছে আমার জায়গা থেকে। আর ফ্যামিলির সাথে যদি বলা হয় তাহলে ফ্যামিলিকে ব্যাপারটা না জানিয়েও ভুল করেছি, হয়তো ফ্যামিলি জানলে আমি এতদূর এগোতে পারতাম না, আর এত বড় ভুল আমার লাইফে হতোও না যে রুবেলের মতো একটা প্রতারক আমার সাথে এসে প্রতারণা করে যাবে, ব্যাপারটা হয়তো বা সুযোগই হতো না। তো ফ্যামিলির কাছে হয়তো
বিষয়টি এখনো কিন্তু বিচারাধীন, সে প্রতারক কিনা দৌ
প্রতারক অবশ্যই আমি তো জানি, আমি তো সত্যিটা জানি,
আপনার জায়গা থেকে আসলে আপনি বলছেন,
আমার জায়গা থেকে আমি তো জানি ব্যাপার কোনটা সত্যি। আমার তো পূর্ণ আস্থা আছে যে আমার সবকিছুর উপর ডিপেন্ড করে রুবেলের কি হবে না হবে, এখানে আমি একবারও চিন্তা মাথায় আমার আসে না যে এখানে আমার কোনো ফল্ট হবে বা ওর সাজা হবে না। আমি ডেফিনেটলি ব্যাপারটাতে আস্থা রাখি যে ওর সাজা হতে বাধ্য, ও আমার সাথে যেটা করেছে এর এভিডেন্স তো আমার কাছে আছে, এবং সবচেয়ে মানে বড় কথা হচ্ছে কি মানে ওর শাস্তি হবেই, আদালত নিরপেক্ষ আমি জানি, আদালতকে আমি সম্মান করি এবং বিচার অবশ্যই খুব সুষ্ঠুভাবে হবে এবং ওর শাস্তি হবে, এর কোনো ভুল নেই।
আচ্ছা, যেই টপিকে আমরা ছিলাম, এই মুহূর্তে পুরো পৃথিবী আপনার বাসায়, আপনি যেমনভাবে আপনার ভাষায় যে পুরো পৃথিবী একদিকে আপনি একদিকে, এটি আপনার কেন মনে হচ্ছে?
কারণ কি সব জায়গায় হয়তো বা আমাকেই খারাপ বলা হচ্ছে বিভিন্ন ভাবে, তো সবকিছু ইয়ে করে মনে হচ্ছে যে ঠিক আছে আমি হয়তো বা সবার চোখে খারাপ, একটা মেয়েই আসলে সমাজের চোখে আগে খারাপ হয়, তার আমি যে আমার ভালোবাসার সুযোগ নিয়ে সে যে আমার সাথে প্রতারণা করেছে এটার থেকে আগে চোখে পড়বে যে আমি তাহলে ওর সাথে কেন গেলাম। কিন্তু ওই মুহূর্তে আমার মানসিক অবস্থা বা ওর প্রতি আমার যে ভালোবাসাটা এটা আসলে কেউ ভাবছে না। আসলে মানুষ কিছু কিছু সময় মনে হয় যে ভালোবাসার ক্ষেত্রে এমন এক পর্যায়ে চলে যায় যেটা আমি ফিল করেছি, যে তখন আমি আসলে বুঝতে পারছি না যে আমি কি করছি, তখন পুরোটাই মনে ছিল আমি হাওয়ার উপর ভাসছি, পুরোটা একটা স্বপ্নের মধ্যে ছিলাম, একটা ঘোরের মধ্যে ছিলাম। তো আর সেই বিশ্বাসের আসলে সুযোগ নিয়েছে রুবেল।
আচ্ছা, এই মামলার সিদ্ধান্ত এটা কি পুরোপুরি আপনার একার ছিল?
হ্যাঁ, বললাম না পুরো পৃথিবী এখন রুবেলের পাশে, বাকি পুরো এখন একা আমি শুধু, এবং আমি আমার বিশ্বাস আর আমার সত্যিটাকে নিয়ে আসলে ফাইট করতে চাই।
আপনার ফ্যামিলিকে আপনি কিছু বলতে চান?
আমার জানি না আমার ফ্যামিলি এখন,
মানে অ্যাট লিস্ট আপনার ফ্যামিলি তো আপনার পাশে দাঁড়ানোর কথা ছিল,
হয়তো বা দাঁড়াবে, কিন্তু এই মুহূর্তে আসলে নেই। কারণ আমিও বুঝতে পারছি এটা স্বাভাবিক বিষয়, এটা মেনে নেওয়া একটু কষ্টকর, সবার কাছে তারাও ছোট হয়েছেন, বিভিন্ন জন ফোন করে নানান রকম কথা বলছে, তো অবশ্যই যে কেউ এই জায়গায় থাকলে কষ্ট পাবে। তো ফ্যামিলিকে যদি কিছু বলতে চাই যে আব্বু আম্মুকে যে আসলে সরি ব্যাপারটা না বলার জন্য, হয়তো বা আমি তাহলে এত বড় ভুল করতে পারতাম না, আর আমার সাথে এত বড় একটা খারাপ কিছু হতো না, এই আর কি।
এত বড় আপনি যে ডিসিশন আপনি নিয়েছেন যে আপনি একাই পুরো বিষয়টি আপনি লড়ে যাবেন এবং আপনি একাই মামলা করে যাবেন, এখন পর্যন্ত পুরো বিষয়টি আপনি একাই দেখে যাচ্ছেন, আসলে যখন আপনি মামলা করতে যান তখন পর্যন্ত কি আপনার মাথার মধ্যে ছিল যে এত বড় একটি বিষয় আপনি মামলা করতে যাচ্ছেন, বিষয়টি তখন পর্যন্ত কি আপনার ধারণা ছিল যে আপনি আসলে মামলা করতে যাচ্ছেন নাকি আপনি জিডি করতে যাচ্ছেন নাকি আপনি তাকে একটু ভয় দেখানো?
না, আমি মামলা করতেই গেছিলাম। আমি লাস্ট 13 তারিখে আপনার মনে হয় যে আমি এখানে যা যা বলেছি এবং এর ওর সাথে আমার রিলেশন কোন পর্যায়ে ছিল, সব কথা তো আসলে অন এয়ারে দেওয়া আপনারা দিতে পারবেন না, দেওয়া সম্ভবও না হবেও না, তো অনেক কথা আছে যেগুলোর মধ্যে সুন্দর করে আছে ওর সাথে আমার রিলেশনটা কোন পর্যায়ে ছিল, এবং ওগুলো থাকার পর সে শেষ দিন আমাকে বললো তার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, যেটি ইতিমধ্যে সবাই শুনেছে। তো এরপরে আসলে মনে হয় না এটা ছাড়া আর কোনো উপায় ছিল, আর শেষ দিন আমার সাথে যে ঘটনা ঘটেছে এর প্রেক্ষিতে আসলে।
মানে এত বড় একটি ডিসিশন যে আপনি এতটুকু চ্যালেঞ্জ, এবং আপনি জানতেন যে এরপরে আসলে এটি হতে পারে, তখনও কি আপনার মাথায় ছিল যে
আমি
পৃথিবী একদিকে চলে যাবে আপনি একদিকে?
আমি জানি, আমি আসলে বুঝতে পারছিলাম যে হয়তোবা আমি এরকম কিছু করলে আমার পাশে হয়তোবা কেউ নাই থাকতে পারে, আর এই সমস্ত বিষয়ে সহসিকে জড়াতে চাই না, আমি সবকিছু মাথায় রেখেই করেছি। হ্যাঁ, আমার কথা যদি সত্যি হয় আমার ভালোবাসার মধ্যে যে ও সুযোগটা নিয়েছে এটাও যদি ঠিকঠাক মতো হয় তো আমি আমার আর কাউকে সাথে লাগবে না, কেউ সাথে থাকার দরকার নেই, আমি আমার সবকিছু দিয়ে ও শাস্তি চাই।
আসলে শাস্তি আপনি চাচ্ছেন, রাত প্রায় অনেকটুকু সময় আমরা কিন্তু নিয়ে ফেলেছি, আমি রিজানদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমরা কিন্তু আসলে যে প্রশ্নগুলো করলেই না, এবং আজকের এই প্রোগ্রামে কিন্তু এই মুহূর্তে কিন্তু লাখো লিসেনার, এবং আমি পুরোপুরি শিওর যে একদম ডেফিনেটলি আমরা শিওর, কারণ আমাদের সার্ভার কিন্তু এই মুহূর্তে ফল করেছে, যেটি আমাদের অনলাইন সার্ভার, দেশের বাইরে থেকে যারা শুনছেন এবং তারা, আমরা কিন্তু একদিন পরে আমরা চেষ্টা করব কালকে সন্ধ্যা থেকেই আমরা আমাদের এই এপিসোডটি আমরা আপলোড করে দেওয়ার জন্য রেকর্ড আকারে, তারা কিন্তু চাইলে কিন্তু আপনারা সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আমি অ্যাড্রেসটি বলে দিচ্ছি, www.dhakafm904.com www.dhakafm904.com, সেখান থেকে আপনারা কিন্তু চাইলে কিন্তু আপনারা সেটি ডাউনলোড করে নিতে পারবেন। এই মুহূর্তে ভ্যাপি একদম বেশ কিছু প্রশ্ন আসলে আপনাকে করতে হচ্ছে, আসলে সেটি আপনি যদি বলতে চান যে একজন সাধারণ মানুষ হিসেবে এবং সাধারণের জায়গা থেকে আমাদের সেই প্রশ্নটি আপনাকে করতে হচ্ছে, জানার জায়গা থেকে যে এই প্রশ্নগুলো আসলে না করলে একদম না করলেই নয়, সেই জায়গা থেকেই আমরা আপনাকে প্রশ্নগুলো করছি, এবং আমরা চাই, আমরা চেষ্টা করেছিলাম রুবেল হোসেনের সঙ্গে যোগাযোগ করার, আমরা তার মোবাইলটি আমরা সুইচ অফ পাই আমরা, এবং আমরা কিছুক্ষণ আগে আমরা চেষ্টা করেছি, মিনিট পাঁচেক আগে আমরা কিন্তু তার সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করেছি, হয়তো আমরা অন্য কোনোভাবে আমরা তার সঙ্গে কথা বলেছি, কিন্তু আমরা চাই যে আমরা প্রপার ওয়েতে তার সঙ্গে কথা বলি, আমরা ফোনে তার নিজস্ব যেটি মোবাইল নাম্বার আমরা সেটিতে যোগাযোগ করার চেষ্টা করেছি, আমরা আশা করি হয়তো বা কোনো না কোনো সময় উনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এই মুহূর্তে আমি বলতে চাই যে আমরা আপনারা কিছুক্ষণ আগে আপনারা যে ফোন আলাপটি আপনারা শুনেছেন সরাসরি রুবেল এবং হ্যাপির সর্বশেষ ফোন আলাপ, 13 ডিসেম্বর যে মামলাটি হয় এবং ঠিক আগের রাতে যে ফোন আলাপটি হয় এবং সর্বশেষ ফোন আলাপ, এরপরে আসলে রুবেল হ্যাপির কোনো কথাই হয়নি মামলার ঠিক আগের রাতে, শুধুমাত্র ঢাকা এফ এম 90.4 এ আপনারা সেই ঢাকা এফ এম 90.4 এর যেই অফিসিয়াল ফ্যান পেজটি রয়েছে facebook.com/dhakafm90.4 facebook.com/dhakafm90.4, সেখানে কিছুক্ষণের মধ্যে সেই অডিও ক্লিপটি আপলোড হয়ে যাবে, এই প্রথমবারের মতো আপনারা শুনবেন সেটি, আপনারা যদি কেউ মিস করে ফেলেন আপনারা কিছুক্ষণ পর থেকে আপনারা সেটি শুনতে পারবেন। হ্যাপি একদম শেষের দিকে আমরা আমাদের সময়ের মনে হয় আমরা 30 মিনিট ক্রস করে ফেলেছি, আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি ইভান ভাই।
সাইফ ভাই আসলে এমন একটা ব্যাপার সেটা শেষ হয়ে আসলে হবার মতো না, কারণ শেষ
মানে আরো অনেক প্রশ্ন ছিল আমাদের, আরো অনেক আরো জানার,
এবং আমরা
এবং হ্যাপিকে কিন্তু আসলে আমরা কৃতজ্ঞতা জানাতে চাই, এবং জিশান ভাই এবং রাহাত ভাইকে আবারও কৃতজ্ঞতা জানাই, এবং হ্যাপি যে এতটা সাহস করে আমাদের সেই প্রশ্নের উনি উত্তর দিচ্ছেন, এবং উনি প্রতিটা প্রশ্নের কিন্তু উত্তর দিয়েছেন,
এবং সবচেয়ে বড় কথা এরকম একটি মানসিক অবস্থার মাঝখান থেকে এসে একটু মানে সামনে এত কিছু কথা বলা। তবে এটাও আমরা পাশাপাশি বলতে চাই লিসনার যারা আছেন, আমরা শুধুমাত্র চিত্রনায়িকা নাজমিন আক্তার হ্যাপি তার কথাগুলো শুনেছি, আমরা চাইব আমাদের এখানে এই প্ল্যাটফর্মে কোনো না কোনো ভাবে রুবেল হোসেন তিনিও এসে কথা বলবেন, তার কথাগুলো আমরা শুনতে চাইব, এবং সামি ভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ এরকম চমৎকার একটি আয়োজন করার জন্য, এবং পুরো অন্ধকারের গল্পের টিমকে অসংখ্য ধন্যবাদ। আর আমারও স্পেশালি ভালো লাগছে যে মানুষটা নেচারালি এখানে এই অন্ধকারের গল্পের দায়িত্ব পালন করেন জুয়েল ভাই, তার পরিবর্তে যে কোনো কারণেই হোক আজ আমি সেই জায়গাটাতে আছি, এবং এরকম একটি ন্যাশনাল টপিকের ইস্যু হতে পেরে ভালোই লাগছে। এবং পাশাপাশি আর একটা ব্যাপার বলতে চাই যে ফোন আলাপটি নিয়ে অনেকের জানতে চাওয়া, অনেকেই ভাবছেন কিভাবে পেতে পারবো, সেই ফোন আলাপটি আমরা কিছুক্ষণের মধ্যে আর অল্প কয়েকটা সেকেন্ডের মধ্যে আমাদের ফেসবুকের যে ফ্যান পেজ রয়েছে সেখানে আপ করে দিচ্ছি। ঠিক মামলার আগের রাত 13 ডিসেম্বরের ফোন আলাপ এবং সর্বশেষ কথোপকথন রুবেল হোসেন এবং নাজনীন আক্তার হ্যাপির, আমরা সেই ভিডিওটি এখনই আপডেট করে দিচ্ছি facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করে দেখবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন যেটা ফেসবুক থেকে অফিসিয়ালি ভেরিফাইড, এবং সেখানে এখনই এসে আপনারা ফোন আলাপটি শুনতে পারবেন, সেখান থেকে শেয়ার করতে পারবেন, এবং পুরো প্রোগ্রামটাও কিন্তু আপনারা আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে শুনতে পারবেন খুব তাড়াতাড়ি, হয়তো আগামী দিন সন্ধ্যা কিংবা পরশুদিনের ভিতরে নিশ্চয়ই সেমিফাই সেটা নিশ্চিত করবেন। ঢাকা এফ এম 904.com সেই ওয়েবসাইটে গিয়ে আমাদের ফোন আলাপটি আপনারা facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করে দেখুন, আমাদের অফিসিয়ালি ভেরিফাইড ফ্যান পেজটি পাবেন, সেখান থেকে আপনারা শুনতে পারবেন। সেমিফাই আমরা মাইক্রোফোন আপনার কাছে ফিরিয়ে দিচ্ছি, এবং মনে হয় আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি,
একদমই শেষের দিকে আমরা চলে এসেছি, আমরা একটু আমরা শেষের দিকে একটু আমাদের সেই জিশান ভাইয়ের কাছে যেতে চাই। যে জিশান ভাই, এই যে পুরো বিষয়টি একদম প্রথম থেকেই আপনি কিন্তু ছিলেন এবং আজকে পর্যন্ত আপনি এসেছেন ঢাকা এফএম এ, আপনি এসেছেন, আসলে আপনার কেমন লাগছে যে আজকে আমরা এমন একটি আয়োজন আজকে আমরা করেছি এবং এই আয়োজনটি নিয়ে আসলে আপনার কেমন লাগছে?
ধন্যবাদ স্বামী ভাই, আজকের যে আয়োজন 90.4 এফএম ঢাকা এফএম, আমি ধন্যবাদ জানাই। আর রাইজিং বিডি কেন হ্যাপিকে এত ফোকাস করেছে, কেন তার নিউজগুলো দিয়েছে, একটা কারণ যে আমাদের যিনি নির্বাহী সম্পাদক সন্তোষ মণ্ডল, উনি আমাকে সবচেয়ে বেশি তাড়া করতেন যে আজকে হ্যাপির কি খবর, আজকে হ্যাপির কি দিয়েছো, তুমি খোঁজ লাগাও, তার পিছে লাগো। মানে এখন তো রুবেলকে পাওয়া যাচ্ছে না, তুমি হ্যাপির অন্তত নিউজগুলো তুমি লোড করো। রুবেল হোসেনকে কেন পাওয়া যাচ্ছে না, আমি তিন দিন তার বাসায় গিয়েছি, আমি পাইনি। এরপর আমি ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি, পাইনি। প্লাস তার বাসার কাছে একজনকে আমি অল টাইম মানে রেখে দিয়েছিলাম, একজন কে রিপোর্টারকে, যে কখন ঢোকে। আমি যে তিন দিন তাকে ফলো করেছি, তাকে পাওয়া যায়নি। এই ক্ষেত্রে বলবো যে আসলে উনি গা ঢাকা দিয়েছেন সাংবাদিকদেরকে এড়িয়ে, হয়তো উনি কথা না বলার জন্য কোনো কারণে হয়তো উনি সাংবাদিক ফেস করতেছিল না। কিন্তু যখন রুবেল যখন হাইকোর্টে জামিন নিতে আসছিলেন, তখন তিনি সাংবাদিকদেরকে কথা দিয়েছিলেন যে উনি একদিন বা দুই দিনের মধ্যে প্রেস কনফারেন্স করে পুরো ঘটনাটা বলবে। এখন পর্যন্ত কিন্তু সাংবাদিকরা সেটি ফেস করতে পারেনি। হ্যাঁ, ফেস না করার কারণে আমরা কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি যে পাঠক কিন্তু আমাদের, বিশেষ করে বেসিক্যালি আমাকে অনেকে বলে যে হ্যাপি কি, যে হ্যাপি নিউজ করে যাচ্ছ পাশাপাশি রুবেলের নিউজ করতেছ না। আসলে এই জায়গাটা লিসেনার যারা আছে, আমি ক্লিয়ার করতে চাই, এটা ভুল ভুল ধারণা। কারণ তাদের মনে হয়েছে যে একপাক্ষিক নিউজ করেছি, কিন্তু আমার সঙ্গে যদি রুবেলের কথা হতো, যোগাযোগ হতো, আমি তার কথাটাও কিন্তু লিখতাম। বিচার করার দায়িত্ব হচ্ছে পাঠকের বা লিসানারদের, ঠিক আছে?
নিশ্চয়ই, আমরাও চেষ্টা করেছি রুবেল হাসানের সঙ্গে।
আর একটা জিনিস মনে হয়েছে আমার, সবচেয়ে ক্রাইম রিপোর্টিং আমি অনেক দিন থেকে করি, আমার কাছে যেটা মনে হয়েছে যে অনেক কিছু মার্ডার হ্যান্ডেলিং করেছি, বড় বড় খুন, তারপর বড় বড় রেপ কেস আমি হ্যান্ডেলিং করেছি, আমার কাছে কখনো মনে হয়নি যে এই মেয়েটা যে কথাগুলো বলেছে, আমি ফোনে কথা বলেছি, ও কেঁদেছে, অনেক আবেগ দিয়ে আমার সঙ্গে কথা বলেছে, আমার কখনো মনে হয়নি। আমি একদম একটা উদাহরণস্বরূপ বলতেছি যে অনেক মেয়ের সঙ্গে আমি এই ধরনের কেস হ্যান্ডেলিং করেছি যে তার মতো, মানে অনেক মিথ্যা বললে কিন্তু আমরা টের পাই, আমি ক্রাইম রিপোর্টিং করি
না, সেটা নিশ্চয়ই। আসলে আদালতে এই বিষয়ে আমরা আসলে কোনো মন্তব্য করতেই পারি না, কারণ আসলে রিপোর্টার আপনি যখন, আপনি আসলে যখন সাধারণ মানুষ, তখন হয়তো আপনি পক্ষ বিপক্ষ আপনি নিতেই পারেন, কিন্তু রিপোর্টার হিসেবে কাজটি আপনার নিরপেক্ষভাবে সেটি দেখা এবং ব্যাপারটা তুলে আনা। আদালতের উপর আমরা ছেড়ে দিলাম, বিজ্ঞ আদালতের উপর নিশ্চয়ই আমরা একটি,
যেমন আপনাকে অ্যাড করবো যে হ্যাপি নিজেও কিন্তু আদালতের উপর পূর্ণ আস্থা রেখেছেন, তিনি অপেক্ষায় আছেন সেখান থেকে সুবিচার আসুক। এবং আমরা এটাও চাই, বারবার বলছি, আমাদের জাতীয় দলের পেসার রুবেল হোসেন, তিনিও নিশ্চয়ই এই প্ল্যাটফর্মে আসবেন এবং এখানে বসে কোন না কোনো ভাবে তার কথাগুলো বলবেন।
আপনার একদম সর্বশেষ আমরা চলে এসেছি,
আমরা একেবারে
আপনার আসলে আজকে এরকম একটি আয়োজন আমরা করেছি এবং বেশ রাত হয়ে গিয়েছে, আপনার আসলে কেমন লাগছে সর্বশেষ বারের মতো? আরো একবার আমরা শুনতে চাই যে আপনি আসলে আপনার কথাগুলো এখানে বলতে পেরেছেন, আমরা জানি না কতটুকু আমরা শুনতে পেরেছি।
আমার অনেক ভালো লেগেছে, কারণ প্রথমত আমার সম্পর্কে অনেকের অনেক ধারণা, আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে ক্লিয়ার করার জন্য, জানি না কতটুকু পেরেছি, কিন্তু চেষ্টা করেছি, এটা হচ্ছে বড় কথা। আর ঢাকা এফ এম কে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই জায়গাটা তৈরি করার জন্য, যে অন্তত চেষ্টা করার যে জায়গাটা, এর জন্য স্বামী ভাইকে অনেক ধন্যবাদ, ইভান ভাইয়া ছিলেন উনাকে অনেক ধন্যবাদ, আমাদের দুইজন মিডিয়া ব্যক্তিত্ব এরা আছেন, বিশেষ করে রাহাত সাইফুল ভাইয়া, জিসান ভাই, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। মানে টোটাল ব্যাপারটা ঢাকা এফএমকে আসলে সত্যি অনেক ধন্যবাদ আমাদের এই জায়গাটা তৈরি করার জন্য, আর বিশেষ করে আমি আমার জায়গাটা ক্লিয়ার করতে পেরেছি কিনা জানি না, চেষ্টা করেছি, এই জায়গাটা দরকার ছিল, অনেক অনেক ধন্যবাদ।
আপনাকে একটা বিষয় একটু বলতে চাই, যেটা স্বামী ভাই আমাদের সাথে আছেন, ঘটনার প্রয়োজনে যদি আবার কখনো প্রয়োজন হয়, কারণ অনেক লক্ষাধিক, আমার মনে হয় যে কোটি সংখ্যা ছাড়িয়ে যাবে মানুষের সাথে সাক্ষী হয়ে গেলেন আজকের এই ঘটনাটা, এবং আপনাকে ধন্যবাদ দেওয়ার আসলে শেষ নেই কোনো, যেহেতু কথা আপনি এখানে শেয়ার করেছেন, ঘটনার প্রয়োজনে নিশ্চয়ই প্রয়োজন হলে আপনাকে আমরা আবার পাচ্ছি অন্ধকারের গল্পে, এই কথাটা আপনার কাছ থেকে আমরা পেতে পারি কিনা, লিসনাররা শুনছেন সবাই?
আমি চেষ্টা করব অবশ্যই, ওইভাবে কোন সুযোগ হলে,
প্রয়োজন পড়লে অবশ্যই, আপনার নিজে থেকেও
আসা উচিত, অবশ্যই আসবো।
ধন্যবাদ। আমার মনে হয় যে সবার কাছ থেকে আমি বিদায় নিয়ে চাই। সামি ভাই অসংখ্য ধন্যবাদ এরকম চমৎকার একটি আয়োজনের জন্য, এবং পুরো অন্ধকারের গল্পের টিমকে। এবং বন্ধুরা, যে কথাটা বলতে চাই যে আবারও আপনাদের সাথে কথা হবে আগামী রবিবার রাত ঠিক 10:30 আবারও বলছি আগামী রবিবার রাত ঠিক 10:30 অন্ধকারের গল্পে। এবং আমাদের ফোন আলাপটি রেকর্ড কিন্তু আপ হচ্ছে ফেসবুকের আমাদের যে ফ্যান পেজ, অফিসিয়াল ফ্যান পেজে facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করে দেখবেন আমাদের ফ্যান পেজটি পাবেন। এবং পাশাপাশি আপনারা এই ফোন আলাপটি যদি, যেহেতু এখন আপ হচ্ছে, সরাসরি এখনই শুনতে পারেন বা শেয়ার করতে পারেন facebook.com/og90.4, আবারও বলছি facebook.com/og90.4 এই পেজে ভিজিট করে সেখানে পোস্ট কিন্তু আপ হয়ে গেছে অলরেডি, অনেকেই দেখছেন এবং প্রচুর শেয়ার ও লাইক চলে এসেছে। একেবারে শেষ কথোপকথন, একেবারে মামলার আগের রাত 13 ডিসেম্বরের ফোন আলাপ, সেই নাজমিন আক্তার হ্যাপি এবং রফিল হোসেনের। আজকের মতো অন্ধকারের গল্প থেকে টাটা বাই বাই বলতে চাই। যারা আমাদের সাথে জেগেছিলেন অনেক অনেক সময় ধরে ছিলেন, অনেক প্রশ্নের উত্তর হয়তো আপনার সামনে চলে এসেছে, অনেক প্রশ্নের উত্তর হয়তো এখনো অজানাই রয়ে গেছে। অনেকেই ভাবছেন একতরফা কথা আমরা বলছি, এখনো শ্রদ্ধা রেখে বলছি আমরা চাই রুবেল হোসেন তিনিও এসে কথা বলুক। আমরা শুধু চেষ্টা করেছি অন্ধকারের গল্পের এই টিমটি আপনাদের সামনে ঘটনার কাজ, আপনাদেরকে ঘটনার খুব বেশি কাছাকাছি নিয়ে যাওয়ার, কিছুটা হলো আপনাদের মনের সেই জিজ্ঞাসার জায়গাগুলো পূরণ করার চেষ্টা আমাদের ছিল। তারপরও এই পুরো ব্যাপারগুলোর মাঝখানে আমাদের কোনো ধরনের ভুল থাকতেই পারে, আমরা কোনো উদ্দেশ্য নিয়ে কথা বলিনি, আমরা শুধুমাত্র আবারও বলছি আপনারও হয়েই শুধু ঘটনার পাশে থেকেছি, সেখান থেকে বের করতে চেয়েছি যে কতটুকুন সত্যি কিংবা মিথ্যা। কিন্তু এই পুরো বিষয়টাই আসলে আদালতের ইখতিয়ার, পূর্ণ শ্রদ্ধা নিয়ে বলছি পুরো বিষয়টি বিচারাধীন রয়েছে মহামান্য আদালতে, এবং সত্য মিথ্যা যাচাই করবেন বিজ্ঞ আদালত, তাদের উপর আমাদের পূর্ণ আস্থা আছে। তারপরও কোনো কারণে কারো যদি বিন্দুমাত্র কষ্ট লেগে থাকে বা কারো যদি কোনো ধরনের কোনো কিছু বিরূপ হয়ে থাকে তাদের প্রতি আচরণ, ঢাকা এফএম 90.4 পরিবার এবং অন্ধকারের গল্পের টিম থেকে দায়িত্ব নিয়ে বলছি আমরা ভীষণভাবে দুঃখিত। সবাই অনেক ভালো থাকবেন এবং আমাদেরকে এতখানি সময় দেওয়ার জন্য অনেক ভালোবাসা। আজকের মতো ইফান সাইন অফ, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। কথা হবে আগামী রবিবার রাত 10:30 অন্য কোনো অন্ধকারের গল্প নিয়ে।
This track was downloaded from FusionBD.com.